দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahorrorworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের আজকের 100তম আয়োজনে। হাঁটি হাঁটি পাপা করে একটি একটি করে এপিসোড করতে করতে আজ 100তম এপিসোডে আমরা পদার্পণ করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অসংখ্যবার শুকরিয়া আদায় করি এবং আমাদের সকল সম্মানিত লিসেনারকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। কারণ আপনারা যদি ঘটনা না পাঠাতেন তাহলে কিন্তু আমরা এতগুলো এপিসোড করতে কখনোই সক্ষম হতাম না। কেননা আমি নিজে যদি ঘটনা সংগ্রহ করতাম তাহলে কালে ভদ্রে একটা একটা করে আমি এপিসোড করতে পারতাম, এটা রেগুলার বেসিসে অবশ্যই না। আপনারা ঘটনা পাঠিয়েছেন বলেই আমরা আল্লাহর অশেষ রহমতে এতগুলো এপিসোড করতে পেরেছি। আমরা যত এপিসোড করেছি অসংখ্য ঘটনা আমরা আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে পেয়েছি। প্রিয় লিসেনার্স, আমাদের অসংখ্য ভাই প্রবাস জীবনে রয়েছেন, প্রতিনিয়ত অনেক কষ্ট করেন। সারাদিন হাড় ভাঙা খাটুনি করার পর রাতের বেলা তারা আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন এবং ওনারা এই ঘটনাগুলো শোনার মাধ্যমে একটি সুস্থ বিনোদন পাচ্ছেন, এটা আমাদের কাছে একটি বড় পাওয়া। প্রিয় লিসেনার্স, এই চিন্তা থেকেই মূলত আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের 100তম এপিসোডটি হবে শুধু প্রবাসী ভাইদের কাছ থেকে পাওয়া ঘটনাগুলি নিয়ে। তো আমরা 5টি ঘটনা সিলেক্ট করেছি, এর মধ্যে একটি ঘটনা যেটা আমরা টিজারে উল্লেখ করেছিলাম কিন্তু ঘটনাটি এই এপিসোডে সঙ্গত কারণে প্রচার করতে পারছি না। কারণ হচ্ছে শেষ পর্যন্ত ওনার সাথে আমি কোনোভাবে যোগাযোগ করতে সক্ষম হই নাই। আবদুল্লাহ আল মামুন নামে যে ভাই, ওনার কাছ থেকে আমি রিপ্লাই না পাওয়ার কারণে, ওনার ঘটনার বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গা থেকে আমার কিছু প্রশ্ন উদিত হয় সেগুলোর উত্তর আমি পাচ্ছি না। আর ওনার দেশের বাড়ি কোথায় ওইটাও উনি ঘটনাতে স্পষ্টভাবে উল্লেখ করেননি। উনি যদিও সেটা উল্লেখ করতে চাননি কিন্তু আমাদের কাছে এই তথ্যগুলো থাকতে হবে, যদিও বা আমরা এটা প্রকাশ করব না। তো এই সমস্ত বেশ কিছু তথ্যের ঘাটতি থেকে যাওয়ার কারণে শেষ পর্যন্ত আমরা ঘটনাটি প্রচার করতে পারছি না। তবে ওনার সাথে যোগাযোগ করতে সক্ষম হলে ওই উত্তরগুলো পাওয়ার পর অবশ্যই সেই ঘটনাটি লিসেনারদের সামনে উপস্থাপন করব। আর ওনার ঘটনার জায়গায় আমরা আব্দুল মাজেদ ভাইয়ের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। আব্দুল মাজেদ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল সৌদি আরবে যাওয়ার পরে, বেশ অনেকটা সময় উনি আমাদেরকে দিয়েছিলেন। আর মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যে বুলেট ট্রেন, এই বুলেট ট্রেনের যে টিকিটটা, এই টিকিটটা কিন্তু আব্দুল মাজেদ ভাইয়ের সহযোগিতায় আমরা কাটতে সক্ষম হয়েছিলাম। তা না হলে আমরা বাংলাদেশ থেকে ওই ট্রেনের টিকিটটা কাটতে গিয়ে বেশ জটিলতা পোহাতে হতো আর কি। তো আমার যে চ্যানেল আফনান্স বি, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে খুব তাড়াতাড়ি ওই বুলেট ট্রেনের একটি ভিডিও ইনশাল্লাহ আপলোড করতে যাচ্ছি, আপনারা অচিরেই সেটা দেখতে পাবেন। তো মাজেদ ভাইয়ের একটি ঘটনা 100তম এপিসোডে আমরা আপনাদের জন্য এই ঘটনার রিপ্লেস হিসাবে দিয়ে দিয়েছি, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনা, যার তার নাম রাসেল আহমেদ সরকার, উনি বর্তমানে কাতারে রয়েছেন। তো উনি কাতারের একটি গ্রাম কেন্দ্রিক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ওই গ্রামটি বর্তমানে পরিত্যক্ত, পরিত্যক্ত বলতে ওখানে সরকারি কিছু স্থাপনা রয়েছে, এছাড়া লোকাল লোকজন ওখানে থাকে না বললেই চলে। তো বিভিন্ন কারণে সেখানে হয়তো বা থাকে না, তবে একটি কারণ রয়েছে, এই কারণেই মূলত মানুষ ভয়ে ওখান থেকে চলে গিয়েছে। তো কি ছিল সেই ব্যাপারটা, এটাই আজকে আমাদের এই ঘটনার মূল বিষয়বস্তু। তো ঘটনা যিনি সংগ্রহ করেছেন উনি একজন পাকিস্তানি নাগরিক, উনি প্রায় 37 বছর যাবত কাতারে ড্রাইভিং ভিসায় কাজ করছেন। যেহেতু ড্রাইভিং ভিসায় কাজ করছেন, কাতারের বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হয়, বিভিন্ন অলিগলি ওনার চেনা। তো বিভিন্ন জায়গায় আসা যাওয়ার সুবাদে মূলত উনি এই ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। তো ঘটনাটির বেশ কিছু জায়গাগুলো এগুলো অস্পষ্ট ছিল, কিন্তু ওই অস্পষ্টতা নিয়ে ঘটনা আসলে আপনাদের সামনে উপস্থাপন করা যায় না। এই অস্পষ্ট জায়গাগুলো আমরা আমাদের মতো করে নামকরণ করেছি। যেমন একটি পরিবারের মূল কর্তা, তার নাম এক্সাক্ট পাওয়া যায় না বলতে অস্পষ্ট। যেমন ধরেন কারোর নাম হচ্ছে খলিল, তো খলিল নাম এটা বিকৃত হয়ে বিভিন্ন রকম হয়ে যেতে পারে, সেটা খালেক হয়ে যেতে পারে, এরকম অনেক ধরনের হয়ে যেতে পারে। তো অ্যাকচুয়াল যে নামটা, এই নামটার কাছাকাছি শব্দ মনে করতে পারলেও আসল নামটা মনে করতে পারেন না। আবার ওই ব্যক্তির স্ত্রীর নাম, অ্যাকচুয়াল নামটা বিকৃত হয়ে ভিন্ন রকমের নাম, যে এইটা না ওইটা হতে পারে, তবে দেখা যাচ্ছে নামের যে প্রথম অক্ষর বা পরবর্তী আরেকটা অক্ষর এইটা বেশ কমন দেখা যায়। তো সেখান থেকে আমরা বোঝার সুবিধার্থে একটা নাম দিয়েছি, তবে দুটো নাম এটা শিওর হয়ে জানা যায়, এই জন্য ওই দুটো নাম আবার আমরা রাখতে পেরেছি। তো এভাবেই মূলত ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপনের উপযোগী করে আজকে এখন শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করি ঘটনাটা। তো এই যেই গ্রামটা, এই গ্রামে যেহেতু এখনো লোকজন বসবাস করে না, এই জন্য অনেকেই এই গ্রামটাকে আল খারাজ বলেন। খারাজ শব্দের অর্থ কিন্তু আরবিতে বের হয়ে যাওয়া, মানে চলে যাওয়া, কোন একটা জায়গায় আগে ছিল সেখান থেকে বের হয়ে যাওয়া, এরকম একটা শব্দ মিন করে। তো ওই গ্রামের আসল নামটা কি এটা বলা মুশকিল। তো ওইখান থেকে মানুষজন বিভিন্ন কারণে চলে যাওয়ার পর ওই জায়গাটার নাম হয়ে গেছে আল খারাজ, এটা মানুষ বলে আর কি, ওখানকার নাম অন্য কিছু থাকতে পারে। যে পরিবারের সাথে ঘটনার সূত্রপাত, সেই পরিবারের মোট সদস্য সংখ্যা 4 জন ছিল। পরিবারের কর্তার নাম ছিল আকবর, তার স্ত্রীর নাম ছিল রাহেলা, তার একটি মেয়ে ছিল, তার নাম ছিল সিসান, আর তাদের একজন কাজের মহিলা ছিল, তার নাম হচ্ছে ইব্রু। এখানে সিসান এবং ইব্রু এই দুটো নাম শিওর, অন্য নামগুলো কাছাকাছি নাম আমরা দেওয়ার চেষ্টা করছি, আকবর এবং রাহেলা। ওই যে কাজের মহিলা, তার বয়স আনুমানিক 40-এরও বেশি। আর এই যে ঘটনাটি, এটি কিন্তু অনেক আগের ঘটনা, কাতার স্বাধীনতা লাভ করেছে 1971 সালে, আর এই ঘটনাটি 70-এর দশকের শেষ দিকে বা 80-এর দশকের শুরু বা মাঝামাঝি এরকম একটা সময় হতে পারে, নির্দিষ্ট করে সাল বলা যায় না, কারণ মরুভূমির এই দেশগুলোতে কিন্তু অনেক দূরে দূরে বসতি, একটা বাড়ি থেকে আর একটা বাড়ির গ্যাপটাও বেশি, আর যে সময়ের ঘটনা ওই সময় কিন্তু ওই এলাকায় ইলেকট্রিসিটি ওভাবে পৌঁছায় নাই, যার কারণে ওই সময়ে আজকের মতো কাতারের যেই উন্নত অবস্থা সেটা কিন্তু কল্পনাও করা যায় না। তো যাই হোক, বেশ কিছুদিন যাবত আকবর যিনি পরিবারের কর্তা, উনি দেখছিলেন যে সবকিছু স্বাভাবিকভাবে চললেও ওনার স্ত্রীর মধ্যে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। সেটা হলো ওনার স্ত্রী মাঝে মাঝে ঘুমের ঘোরে হাঁটাচলা করেন। বিয়ের পর থেকে কিন্তু ওনার স্ত্রীর মধ্যে এই ধরনের সমস্যা উনি দেখেন নাই, হঠাৎ করেই ওনার স্ত্রীর মধ্যে এই পরিবর্তনটা উনি লক্ষ্য করছেন। ওই সময় সিসানের বয়স ছিল 7-8 বছর এরকম আর কি, যতটুকু তথ্য পাওয়া যায়। তো 7-8 বছর বয়সে একটা মেয়েকে মা বাবা পাশের একটা আলাদা রুমে করে দেন ঘুমানোর জন্য, যেহেতু মেয়ে একটু বড় হচ্ছে এই জন্য আলাদা রুম করে দেওয়াটাই এটা যুক্তিসঙ্গত। আর এই যে ইব্রু নামের যে কাজের মহিলা, ইনি কিন্তু বাড়ির প্রায় সব কাজকর্ম একাই করতেন। রাহেলা যিনি মানে সিসানের মা, উনি শুধু নাম মাত্র তাকে সাহায্য করতেন, আর বাকি সময়টা রাহেলা সিসানকে নিয়ে ব্যস্ত থাকত। মা এবং মেয়ের মধ্যে এই সুসম্পর্কটা অত্যন্ত গভীর ছিল, মানে মা মেয়ের যে সম্পর্কটা এটা তো সবসময় গভীর, তাই না? কিন্তু সার্বক্ষণিক তিনি মেয়ের সাথে থাকতেন বলে, আর মেয়ে তার মাকে সার্বক্ষণিক কাছে পেত বলে দুজনের মধ্যে সম্পর্কটা আরো গভীর ছিল। মা মেয়ের ভালোবাসাটা এটা প্রায় সময় ইব্রু দূর থেকে দেখত, কিন্তু কিছু বলতো না, হাসতো না, রাগও করত না, মানে সে বিষয়টা একটু তাকিয়ে দেখত, তারপর অন্য কাজ করত। এই ইব্রু সম্পর্কে পরিবারের সদস্যরা তেমন কিছু জানে না, শুধু জানে ইব্রুর একটা ছেলে ছিল আর তার স্বামী হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়, এরপরে কেউ আর কখনো দেখেনি। ছেলেটা জন্মের নাকি কয়েক মাস পরেই মারা যায়, এরপর থেকে ইব্রু একা। ইব্রু এমনটাই বলেছিল। আর ইব্রু ওই গ্রামে হঠাৎ করে আসে, বিভিন্ন বাসায় গিয়ে নক করে যে আপনাদের কোনো কাজের লোক দরকার কিনা, তো অনেক বাড়ি থেকে না করে দেয়। তো আকবরের বাড়িতে কাজের লোকের দরকার ছিল, অন্য বাড়িগুলো না করে দিয়েছে, তার পেছনে কারণ হলো অপরিচিত একজন মানুষ হুট করে তাকে কাজে রাখবেন, বিভিন্ন ধরনের সমস্যা তো হতেই পারে। তো ওই সময় আকবরের স্ত্রী অসুস্থ ছিলেন বিধায় আকবরকে পরিবারের অনেক কাজ করতে হতো, তাছাড়া আকবর নিজেও অন্য পেশায় জড়িত ছিলেন, পরিবারের দেখাশোনা, তার মেয়ের দেখাশোনা, তার স্ত্রীর দেখাশোনা, এসব কিছু করতে গিয়ে তার পেশাগত জীবন খুব বাজেভাবে হ্যাম্পার্ড হচ্ছিল, আর তার মেয়েও দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে, মা কোনো কারণে অসুস্থ হয়ে গেছে। এখন আকবর সবকিছু সামাল দিতে খুব হিমশিম খাচ্ছিলেন, এটাই স্বাভাবিক একজন পুরুষ লোকের পক্ষে, এরকমটাই হবে। এই কারণে আকবর কিন্তু চিন্তা করলেন যে একজন মানুষকে যেহেতু পাওয়া গেল, নিশ্চয়ই আল্লাহ তাকে পাঠিয়েছেন, তা না হলে এরকমটা তো হুট করে আসার কথা না। আর উনিও চিন্তা করেছেন হয়তো বা উনি বলেছেন আমি প্রতিবেশীর বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছি, তারা আমাকে কেউ রাখেনি, আর ওই প্রতিবেশীদের মধ্যেই একজন বলল যে ওই বাড়িতে যাও, ওই বাড়িতে কাজের লোক লাগতে পারে, এই জন্য আপনার বাসায় আসছি। তা আকবরও চিন্তা করেন যে আমার প্রতিবেশী একজন লোককে পাঠিয়েছে, মনে মনে সেই প্রতিবেশীকে ধন্যবাদও জানান, তো তাকে কাজে রাখেন। এইভাবেই আসলে ইব্রু ওই পরিবারের সদস্য হয়েছিল আর কি। তো এই যে আকবরের স্ত্রী রাহেলার এই যে সমস্যাটা ঘটল, উনি কিন্তু শুরুর দিকে বিষয়টা এই যে স্লিপ ওয়াকিং যে ব্যাপারটা, এটাই ধরে নিয়েছিলেন যে এটা একটা রোগ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এরকম চিন্তা করেছিলেন। তবে তখন উনি ডাক্তার দেখান নাই, তবে এক প্রতিবেশীর সাথে আকবরের একটা ভালো সম্পর্ক ছিল, তো ওই প্রতিবেশীর সাথে উনি বিষয়টা শেয়ার করেন। তখন ওই প্রতিবেশী উনি বললেন যে আসলে রাহেলা সিসান ওরা তো বাইরের মানুষদের সাথে কম মেশার সুযোগ পায়, বাড়ির সদস্য বলতে একজন সেরল ইব্রু, আর তুমি তো সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় বাড়িতে আসো, এই জন্য আমি আমার স্ত্রী এবং মেয়েকে তোমাদের বাসায় পাঠাবো এবং ওদেরকেও আমাদের বাসায় আসতে বলো, তাহলে গল্প গুজব করলে সময়টা ভালো কাটবে, একা একা থাকতে থাকতে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা হতেই পারে, যেহেতু রাহেলা অন্য কোনো মহিলার সাথে কথা বলার সময় সুযোগ পায় না, সারাক্ষণ মেয়েকে নিয়েই ব্যস্ত থাকে। এই প্রস্তাবটা ভালোই লাগে আকবরের কাছে এবং উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা করা যেতে পারে। ওই অনুযায়ী বেশ ভালোই চলছিল, প্রতিবেশীর স্ত্রী মেয়ে তারা আকবরের বাড়িতে আসেন, রাহেলা এবং সিসানের সাথে গল্প করেন, আবার রাহেলা এবং সিসানও ওই প্রতিবেশীর বাড়িতে যান, গিয়ে তারাও গল্প গুজব করেন, মোটামুটি চলছিল ভালোই। কিন্তু এই যে রাহেলার যে স্লিপ ওয়াকিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে কম ছিল না, মানে ওটা ওইভাবেই ছিল। আকবর চিন্তা করেছিলেন যে যেহেতু মাত্র কথাবার্তা বলা শুরু করেছে প্রতিবেশীদের সাথে, আস্তে আস্তে জিনিসটা যাবে, এটা তো একদিনে হয় নাই, দীর্ঘদিন ধরে এরকম একা একা থাকতে থাকতে এই সমস্যা সৃষ্টি হয়েছে এবং আস্তে আস্তেই এটা চলে যাবে, এই চিন্তা করেছিলেন। তো কোনো একদিন সন্ধ্যাবেলা সিসান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, গায়ে বেশ জ্বর আসে। তো রাহেলা তার মেয়েকে রাতের খাবার খাইয়ে সেবা যত্ন করে সন্ধ্যা নাগাদ তাকে শুইয়ে দিয়ে আসে, মানে ওখানে কিন্তু সন্ধ্যার পরেই মূলত রাতের খাবারটা ওই এলাকায় খাওয়াতে, মানে গ্রামে বাংলাদেশে যেরকমটা দেখা যায় ওইখানে অনেকটা এরকমই, মানে ওই সময়ের বাস্তবতায় ওই পরিবেশটা এরকম ছিল আর কি কাতারে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। তো প্রতিদিনের মতো সবকিছু ঠিকঠাক ছিল, মাঝ রাতে সিসানের ঘুম ভেঙে যায়, রাত আনুমানিক কয়টা এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। তো সিসান খেয়াল করে সিসানের রুমের মধ্যে তার মা হাঁটা চলা করছে। তো সিসানের তো শরীর খারাপ ছিল, জ্বর। তো সিসান চিন্তা করেছে হয়তো বা তার মা তার সেবা যত্ন করার জন্য হাঁটাহাঁটি করছে বা কোনো কিছু আনতে যাচ্ছে। তো সিসান কি করেছে, তার মাকে ডাক দেয়। তো ডাক দেওয়ার পরে সিসান একটা বিষয় খেয়াল করে, সেটা হলো যে তার মা যখন ঘরের মধ্যে দিয়ে হাঁটা চলা করছিল তখন তার পেছনে একটা ছায়া ছিল। অন্ধকারে বা হালকা আলোতে মানুষের ছায়া থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সিসান খেয়াল করে যে তার মায়ের ছায়াটা ছায়াই আছে, মানে তার সাথেই নড়াচড়া করছে, কিন্তু ওই ছায়ার সাথেও আর একটা ছায়া রয়েছে যেটা স্টিল দাঁড়িয়ে আছে, ওটা নড়াচড়া করে না। সিসান আরো খেয়াল করে ওই ছায়ার দুটো লাল টকটকে চোখ আছে বলে মনে হচ্ছে, কিন্তু ঘুমের ঘোরে তো সে ওইভাবে খেয়াল করে নেই ভালো করে। কিন্তু সে যখন আরেকটু স্বাভাবিক হলো তখন দেখলো লাল টকটকে চোখ আসলে ছায়ার না, ওই ছায়াটা আসলে স্টিল দাঁড়িয়ে আছে, কোন একটা মনুষ্যরূপী ছায়া, কিন্তু লাল টকটকে চোখ মনে হচ্ছে তার মায়েরই। এবং তার মা হঠাৎ করে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে সে কোনো একটা কাজ করছিল, সিসান তাকে দেখছে বলে সে খুব রাগ করেছে, আর রাগ এসে ফেটে পড়ছে আর তার চোখ লাল টকটকে দেখা যাচ্ছে ওই অন্ধকারের মধ্যেই। এটা দেখে তো সিসান ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে তার বাবা অন্য রুম থেকে দৌড়ে এসে সিসানকে জড়িয়ে ধরেন। তখন সিসান বলতে থাকে যে আমার মাকে দেখলাম যে মা আমার উপর খুব রেগে আছে, সে আমার দিকে এমন ভাবে তাকালো যে আমি খুব ভয় পেয়েছি, আর আমার মায়ের পেছনে আমি কাউকে দেখলাম যে খুব কালো। তখন তার বাবা বললেন যে তোমার মা সে তো ওই রুমে, সে এখানে আসবে কিভাবে, চলো আমি দেখাচ্ছি। তখন সিসানকে কোলে নিয়ে ওই রুমে উনি গেলেন, ঠিকই তার মা রাহেলা বিছানায় ঘুমাচ্ছেন। তখন আকবর বললেন যে মা তোমার তো জ্বর এসেছে, এই জন্য হয়তো বা তুমি হঠাৎ করে ঘুম থেকে জেগে উল্টোপাল্টা কিছু দেখেছো, ওটা কোনো ব্যাপার না, ঘুমিয়ে পড়ো। তো সিসানকে তখন রাহেলা এবং আকবরের মাঝামাঝি শুইয়ে দেন এবং ওই রাতটা ওইভাবেই কেটে যায়, কোনো সমস্যা হয় না। পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর ওই যে তার প্রতিবেশী, আকবরের প্রতিবেশী, ওই প্রতিবেশীর বাচ্চা মেয়েটা এই সিসানের কাছে আসে খেলাধুলা করার জন্য। তো সিসানের যে রুমটা, ওই রুমের ভিতরে দুজন একসাথে খেলা করছিল। তো কথায় কথায় সিসান ওই মেয়েটিকে বলে যে জানো রাতের বেলা আমি না খুব কালো একজনকে দেখেছি। তখন ওই মেয়েটি বলে যে কালো রং তো আমারও পছন্দ, তো ওই লোকটা বা ওই জিনিসটা কেমন দেখতে, বলে যে মানুষের মতো, সে কি তোমার সাথে কথা বলে, না কথা তো বলে না। তখন ওই প্রতিবেশীর বাচ্চা মেয়েটা সেও বলল যে চলো আমরা সন্ধ্যার পর ওকে ডাকি, ও দেখতে কেমন, ওর সাথে কথা বলি, ওর সাথে খেলবো। তো বাচ্চা দুজন মানুষ, ওদের চিন্তা ভাবনা তো একদম সহজ সরল। তো দুজনই সিদ্ধান্ত নিল হ্যাঁ সন্ধ্যার পরে তাকে ডাকবো, কারণ যেহেতু দিনের বেলাতে সিসান তাকে দেখে না। বিকালবেলা ওই মেয়েটি আবার সিসানের বাড়িতে আসে সন্ধ্যার পর, তারা দুজন একসাথে সিসানের খাটের উপর বসে। বসার পর এরা দুজন একসাথে ওই জিনিসটাকে ডাকতে থাকে, তারা এভাবে ডাকতে থাকে যে এই যে কালো তুমি আসো, তোমাকে দেখবো, তুমি আসো, কোথায় তুমি, আসো আমাদের সামনে আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, তুমি কে, মানে বাচ্চারা যেভাবে তারা যেভাবে বলতে পারে আর কি, মানে তাদের যে ভাষা। হঠাৎ করে কি হয়, দুজনই যেন অদৃশ্য এক ধাক্কায় খাট থেকে ছিটকে পড়ে যায় এবং ছিটকে পড়ে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় দুজনই। ওদিকে বিকেলবেলা যখন ওই প্রতিবেশী বাচ্চাটা এসেছিল তার সাথে তার মাও কিন্তু সিসানের বাড়িতে এসেছিল, ওই সময় এই সিসানের মা রাহেলা এবং ওই প্রতিবেশীর স্ত্রী মানে ওই বাচ্চার মা দুজন একসাথে অন্য রুমে বসে গল্প করছিল। হঠাৎ করে এই দুই বাচ্চা এভাবে দৌড়ে খুব ভয়াত্ম চেহারা নিয়ে ওই রুমে আসতে দেখে ওনারা তো খুব অবাক হন এবং বলেন কি হয়েছে, বলে যে কে যেন আমাদেরকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিয়েছে, খুব কালো একটা কিছু। তো এই কথা শোনার পর প্রতিবেশীর ওই বাচ্চা এবং তার মা দুজনই ওখান থেকে চলে যান। মূলত ওই বাচ্চার মাটা তাকে দ্রুত ওখান থেকে নিয়ে যান, একটু অস্বাভাবিক বোধ করেন আর কি। তো যাই হোক, পরের দিন প্রতিবেশীর বাচ্চা মেয়েটির বাবা সকালবেলা আকবরের কাছে আসেন এবং দুজনে মিলে বিভিন্ন কথাবার্তা শেয়ার করছিলেন। ওদিকে এই যে রাহেলা, উনি সবাইকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে থাকেন যে আসো নাস্তা হয়ে গেছে। তো এই আকবর সাহেব কথায় কথায় ইয়েমেনের কোন একটা গ্রামের একটা গল্প তুলে ধরেন, যে এরকম একটা কথা উনি শুনেছিলেন। তো তিনি বলেন যে এক গ্রামে নাকি এক স্ত্রীলোক তার পরিবার পরিজন নিয়েছিলেন, তার একটা বাচ্চা ছিল খুবই ছোট, তার স্বামী ছিল। হঠাৎ করে নাকি সেই মহিলার স্বামী তাকে মাথায় আঘাত করে বাচ্চা এবং স্ত্রীকে ফেলে রেখে চলে যায়। কিন্তু ওই লোকটি নাকি যাওয়ার সময় চিৎকার করে বলেছিল যে আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি, আমি তাকে আঘাত করিনি, আঘাত করেছে অন্য কেউ একজন, যে আমার দৃষ্টিকে বন্দী করেছিল বা আমার নজরকে বন্দী করেছিল। তো আসলে এই ব্যাপারটা কি হতে পারে, কারণ যেহেতু আকবরের বাসায় একটা প্যারানর্মাল বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, যে এ রাত্রেবেলা হাঁটাহাঁটি, তারপর কত দিন বিকেলবেলা বা সন্ধ্যার দিকে এই ধরনের একটা ঘটনা ঘটলো, অদৃশ্যভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল, ওই ধরনের কথায় কথাই ওই ইয়েমেনের ওই গল্পটা আকবর সাহেব তার প্রতিবেশীর ওই ভদ্রলোককে বলছিলেন। মানে এটা যে আসলে পূর্ব পরিকল্পিত বিষয়টা এরকম না, অনেক সময় আমরা রেফারেন্স হিসাবে বিভিন্ন জিনিস তুলে ধরি যে অমুক দেশে এরকম একটা ঘটনা ঘটেছিল, এরকম একটা গল্প আমি শুনেছি, ঠিক ওইভাবেই কথার প্রেক্ষাপটে এই কথাটা উঠে আসে। তো এই ঘটনা বলতে থাকার কোন এক পর্যায়ে ওই যে ইব্রু কাজের মহিলাটা সে ছুটে চলে আসে এবং এসে বলে যে আঘাত করা ওই স্ত্রী লোকটা কিন্তু মারা যায়নি, আর তাকে কেউ খুঁজেও পায়নি, ওই স্ত্রী লোকটা কোথায় যেন চলে যায়। এই কথা শোনার পর আকবর এবং তার প্রতিবেশী খুবই অবাক হয়, বলে যে ইব্রু তুমি কি ওই মহিলাকে চেনো? তখন ইব্রু বলে আমি চিনি না, তবে এই ঘটনা আমি শুনেছি, ওই আঘাত করার পর তার স্বামী চলে যায় আর তার বাচ্চাটাও মারা যায়নি, বাচ্চাটা হারিয়ে যায়, আর ওই মহিলা এখনো বেঁচে আছে, কোথায় আছে আমি জানি না। ইব্রু এটাও বলে কোনো এক অভিশাপের কারণে নাকি ওই গ্রামে সদ্য জন্ম নেয়া অধিকাংশ বাচ্চারাই নাকি বিভৎস আকৃতির হতো, এইরকম একটা তথ্য ইব্রু জানায়। তো ইব্রুর কথা শুনে খুবই অবাক হন, কারণ ইয়েমেনের ওই গ্রামের যতটুকু গুজব চারদিকে ছড়িয়েছিল তাতে এরকমটাই ছিল যে আঘাত করার পর ওই মহিলা মারা যায়, তার সন্তানও মারা যায়। কিন্তু ইব্রু এখন এসে ভিন্ন কথা বলছে। তো যাই হোক, এটা তো শোনা কথাই, এই বিষয়টা নিয়ে আসলে ওনারা ওইভাবে আর মাথা ঘামান নাই। তো প্রতি রাতের মতো আজও রাহেলা আবার তার নিজের ঘর থেকে হঠাৎ করে নাই। এখন সে তো হাঁটতে হাঁটতে এই ঘর থেকে ওই ঘর চলে যায়, বাইরেও বের হয়ে যায়, আবার ঘরে ফেরত আসে। তো আকবর সাহেব যখন দেখলেন যে রাহেলা নাই, তখন রাহেলাকে খুঁজতে উনি বের হন। খুঁজতে খুঁজতে রাহেলাকে পায় ঘরের বাইরে একটা জায়গায় রাহেলা বসে আছে এবং এক বালতি পানির দিকে সে তাকিয়ে আছে। আকবর সাহেব কি করেন, আস্তে আস্তে গিয়ে রাহেলার ঘাড়ে যখনই হাত দিয়েছেন এবং পেছন থেকে রাহেলা বলে ডাক দিয়েছেন, তখন এই রাহেলা প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তো আকবর সাহেব কিছু বুঝতে পারে না যে স্লিপ ওয়াকিং এর সময় যদি কাউকে হাত দেওয়া হয় গায়ে, তাহলে তো এভাবে চিৎকার করার কথা না, এমনটাই উনি জানেন আর কি। হঠাৎ করে এরকম চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল কেন, আর স্লিপ ওয়াকিং এ তো সে হাঁটবে, কেন ওই বালতির দিকে তাকিয়েছিল এমনটা কেন? তো উনি রাহেলাকে তুলে নিয়ে আবার বিছানায় শুয়ে দেন আর নিজেও পাশে শুয়ে শুয়ে এসব বিষয় নিয়ে চিন্তা করতে থাকেন যে আসলে রাহেলার সাথে কি হচ্ছে। হঠাৎ করে উনি ফিল করে যে রাহেলা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে আছে। তো উনি যখনই অন্ধকারে, আচ্ছা আলো ছিল ঘরে আর কি, চাঁদের আলো আসছিল, তো উনি যখন ঘাড় ঘুরিয়ে রাহেলার দিকে তাকিয়েছেন, ওর বুকের মধ্যে ধরাস করে ওঠে। কারণ রাতের বেলা আমাদের পাশে যে ব্যক্তি শুয়ে থাকুক না কেন, যদি বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে থাকে, ওই অন্ধকারের মধ্যে তার চেহারাটা কিন্তু ভয়ঙ্কর দেখা যায়। তো যখনই দেখেছেন রাহেলা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তখন উনি প্রচন্ড ভয় পেয়েছেন। ভয়ে উনি চিৎকার করতে যাবেন, এমন সময় রাহিলা বলে ওঠে, আকবর তুমি মারা গেছ, আকবর তুমি মারা গেছ, তুমি মৃত। আরবিতে এরকম বলেন আর কি। তো আকবর কি করেন, ওই সময় তো ভয় পেয়েছিলেন, আর রাহেলা এই ধরনের কথা বলছে, উনি প্রচন্ড জোরে রাহেলাকে দেন এক ধমক। এক ধমক খাওয়ার সাথে সাথে রাহেলা আবার অজ্ঞান হয়ে যায়। এদিকে তার যে ছোট্ট মেয়ে সিসান পাশের রুম থেকে এই যে আকবর তুমি মরে গেছ, আকবর তুমি মৃত এই শব্দটাও শুনেছিলেন, আর তার মাকে ধমক দিয়েছিল এটাও শুনল। এরপর থেকে রাহেলা চেহারা দেখলেই সিসান খুব ভয় পেত। এই হাঁটা চলার যে ব্যাপারটা, এটা কিন্তু রাহেলার মনে ভীতি সৃষ্টি করতে পারেনি, বা প্রথম রাত্রে যে ঘটনাটি ঘটেছিল তার মা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল, এটাও তার মনে খুব একটা ভীতি সৃষ্টি না করলেও ওই রাতের পর থেকে, মানে এই যে রাহেলা অজ্ঞান হয়ে গেল, তার বাবা আকবর সাহেব, মানে সিসানের বাবা আকবর সাহেব তাকে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলেন, এরপর থেকেই সিসান তার মাকে দেখলে প্রচন্ড ভয় পায়, তার চেহারার দিকে তাকালেই সে ভয় পায়। এদিকে তার এই ভয়ের ব্যাপারটা, সিসান যেহেতু 7-8 বছর বয়সে তো একদম ছোট না, ওই প্রতিবেশী যে আন্টি তাকে বলেছিল যে আমি আমার মা আম্মুকে দেখলে না খুব ভয় পাই, তখন ওই প্রতিবেশী আন্টি সিসানকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে ও কিছু না, তোমার আম্মু একটু অসুস্থ, তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, তোমার আম্মুকে দেখে তুমি ভয় পেও না, মাকে দেখে আবার ভয় কিসের। এইভাবে উনি সান্ত্বনা দিয়েছিলেন। এদিকে ওই ভদ্রমহিলা উনি তার স্বামীকে বলেছিলেন যে তুমি আকবর সাহেবকে বলো দ্রুত কোনো হুজুরের কাছে গিয়ে কোনো একটা সমাধান নিতে, বিষয়টা আমার কাছে ভালো ঠেকছে না, এটা মনে হচ্ছে কোনো ডাক্তারি বিদ্যায় ভালো হবে না। তো ওই প্রতিবেশী ব্যক্তির পরামর্শে আকবর সাহেব তাদের এলাকার একজন মসজিদের ইমামের কাছে গিয়ে এই স্লিপ ওয়াকিং থেকে শুরু করে নিয়ে সব বিষয় খুলে বলেন যে কি কি ঘটেছে। তো ইমাম সাহেব কি করেন, কিছু দোয়া পরে কয়েকটা খেজুর তাকে দিয়ে বলেন যে এগুলো যেন রাতে ঘুমানোর আগে রাহেলাকে খাওয়ানো হয়, এবং খাওয়ানোর পর তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তো ওগুলো নিয়ে উনি চলে আসেন রাতে ঘুমানোর পর, সেদিন রাত্রে একটা খেজুর তাকে খাওয়ানো হয়। ওই রাত্রে রাহেলাকে আকবর সাহেব আর উঠে হাঁটতে দেখেননি, তবে ওই রাত্রে আকবর সাহেব পুরো রাত জেগেছিলেন, উনি সারা বাড়ি হাঁটছেন, এদিক ওদিক যাচ্ছেন, মেয়ে সিসানের ঘরে যাচ্ছেন, আবার রাহেলার ঘরে যাচ্ছেন, দেখছেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো উনি হাঁটছিলেন, হঠাৎ করে কি হলো, ওনাদের ঘরে হারিকেনের মতো এক ধরনের আলো জ্বালানোর জিনিস ছিল, এটা ওই অঞ্চলে কি বলে নাম আমরা জানি না, তবে আমরা বোঝার জন্য এটাকে হারিকেন বলবো আর কি, তবে এটা হারিকেনের মতো দেখতে না, কিছুটা হারিকেনের মতো, তো এক ধরনের উজ্জ্বল প্রদীপ আর কি। তো এই ধরনের কিছু প্রদীপ ঘরের বিভিন্ন জায়গায় জ্বালানো ছিল, যেহেতু ওনাদের ওখানে ইলেকট্রিসিটি ছিল না। তো উনি হঠাৎ করে শুনতে পান যে ওইটার উপর যে কাচের যেই জিনিসটা দেয়া আছে, হারিকেন যেরকমটা থাকে, ঠাস ঠাস করে ওগুলো ফেটে যেতে লাগলো। প্রচন্ড গরম কাচের উপরে যদি পানির ফোঁটা পড়ে তখন যেভাবে কাচ ভেঙে যায় ঠিক ওই রকম ভাবে ভেঙে যাচ্ছে। হঠাৎ এই শব্দটা পেয়ে আকবর সাহেব কিছুটা ভয় পেয়ে যান এবং হতভম্ব হয়ে দৌড়ে তার রুমে চলে আসেন, এসে দেখেন তার স্ত্রী ঠিকঠাক মতো ঘুমাচ্ছে। আবার হঠাৎ করে উনি রান্নাঘরে একটা শব্দ শুনতে পান, কোনো কিছু পড়ে গিয়েছে এরকম একটা শব্দ। দৌড়ে রান্নাঘরে গিয়ে উনি দেখতে পান যে স্বচ্ছ একটা পাত্রের গায়ে কালো কিছু দিয়ে আঁচড় কেটে কোন একটা চিহ্ন আঁকা রয়েছে। তো ওই পাত্রটি নিয়ে উনি ওই রাত্রেই ওই অবস্থাতেই ওই প্রতিবেশীর বাড়িতে চলে যান, রাত্রেবেলায় তাকে ডেকে উঠান। তো উনি তো উঠেছেন, তখন আকবর সাহেব বললেন এই দেখো এটা কি, এই চিহ্নটার মানে কি তুমি জানো? এদিকে ওই ব্যক্তি বলে না তো জানি না, চলো এখনই মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, ওনাকে ঘুম থেকে ডেকে তুলি আর এই চিহ্নটা দেখিয়ে বলি যে এটার অর্থ উনি জানেন কিনা। তো ওনারা তো দুজন দ্রুত ওই সময় ইমাম সাহেবের কাছে চলে গিয়েছেন, তাকে ঘুম থেকে ডেকে তোলেন। তখন রাত বেশ অনেকই বাজে, প্রায় 2-2:30 মতো বাজে আনুমানিক আর কি। তো ইমাম সাহেব এটা দেখার পরে বলেন যে আপনি এই পাত্রটা রেখে যান, আমি এখন আর ঘুমাবো না, দেখি আমি এই পাত্রটির সম্পর্কে কোনো তথ্য পাই কিনা, আর আমি আপনাদের বাসায় যাব বিকালবেলা, আমি সারাদিন এগুলো নিয়ে একটু তথ্য সংগ্রহ করি আজকে রাত্রে এবং বিকাল পর্যন্ত, দেখি কিভাবে কি করা যায়। তো ওনাদেরকে ওই সময় বিদায় দিয়ে দেন ইমাম সাহেব। আকবর সাহেব তার বাড়িতে চলে আসেন, প্রতিবেশী তার বাড়িতে চলে আসেন, বাড়িতে এসে দেখেন যে সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই, তার স্ত্রী ঘুমাচ্ছেন, সিসানও ঘুমাচ্ছেন। তো দিন কেটে যায়, বিকেল চলে আসে। তো বিকেলবেলা সে ইমাম সাহেব আকবরের বাড়িতে আসলে আকবরের অন্যান্য যারা প্রতিবেশী ছিলেন তারাও ঘটনা শুনেছেন, রাত্রেবেলা এই ধরনের একটা ঘটনা ঘটেছে, এই ধরনের একটা চিহ্ন পাওয়া গেছে, সেটা ইমাম সাহেবকে দিয়েছিলেন। তো প্রতিবেশীরাও এই আকবর সাহেবের বাড়িতে এসে হাজির হন। ইমাম সাহেব কি করেছেন, রাহেলাকে ঘরের মেঝেতে শুয়ে দোয়া দরুদ পড়তে শুরু করেছেন এবং রাহেলার গায়ের উপরে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। আরব দেশে রুকিয়ার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, আরব, তারপরে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এখানে এরকমটা আছে, বাংলাদেশে এরকমটা কম দেখা যায় আর কি। তো এরপর আরব দেশে সীসা খাওয়ার জন্য সীসার উপরে যে জ্বলন্ত কয়লা দেওয়া হয়, ঠিক ওই রকম কয়লা একটা বড় চামচে করে নিয়ে রাহেলার পুরো শরীরের উপর দিয়ে একবার ঘোরানো হয়। তো একবার ঘোরানোর পর আর একবার যখন ঘোরানো হচ্ছিল, মানে দ্বিতীয়বার, সাথে সাথে রাহেলা প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে এবং চিৎকার করে উঠে বসে। জ্বলন্ত কয়লা হাত দিয়ে খপ করে রাহেলা ধরে ফেলে আর আরেক হাত দিয়ে ইমাম সাহেবের গলা চেপে ধরে। ইমাম সাহেবের গলা এত জোরে চেপে ধরেছিল যে গলার পেছনের দিকে যে নরম হার রয়েছে সেটা ভেঙে যাওয়ার উপক্রম হয়। ইমাম সাহেব প্রচন্ড জোরে চিৎকার করতে শুরু করে। তখন আশেপাশে থাকা আরো যে লোকজন ছিল তারা সবাই এসে রাহেলাকে চেপে ধরে ফেলে এবং অনেক কষ্টে তার হাতটা ইমাম সাহেবের ঘাড় থেকে সরান। এদিকে কি হয়, রাহেলা অন্য ব্যক্তিদেরকে এক ধাক্কায়, মানে এক ঝাটকা দিয়ে তাদেরকে দূরে ফেলে দেন এবং দৌড়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে একটা বড় ছুরি নিয়ে এসে আকবর সাহেবের দিকে ছুড়ে মারে, যদিও বা সেই ছুরিটি আকবর সাহেবের গায়ে লাগে নাই। এরপর প্রচন্ড জোরে আরো একটা চিৎকার দিয়ে এই রাহেলা মাটিতে লুটিয়ে পড়েন, আবার অজ্ঞান হয়ে যান। এদিকে ইমাম সাহেব, উনি রুকিয়া তো সমাপ্ত করতে পারলেন না, উনি নিজেই তো প্রচন্ড ভাবে আঘাতপ্রাপ্ত হলেন। তো রুকিয়া অসমাপ্ত রেখে ইমাম সাহেব ওখান থেকে চলে যান আর রাতের বেলা সকলকে সাবধানে থাকতে বলেন, উনি পরে আবার আসবেন এটা বলেন। তো রাতের বেলা অন্যান্য দিনের মতো আকবর সাহেব রাহেলাকে তার ঘরে শুইয়ে দিয়ে তিনি আবার তার মেয়ের রুমে যান, কিন্তু এবার তার মেয়ের রুমে গিয়ে দেখেন তার মেয়ের রুমে নাই। পুরো বাড়ি উনি তন্ন তন্ন করে করে খুঁজেও উনার মেয়ে সিসানকে কোথাও খুঁজে পান না। এদিকে চিৎকার করে মেয়েকে ডাকতে ডাকতে বাড়ির বাইরে এসে দেখেন যে এই যে রাহেলা যেই জায়গায় দাঁড়িয়ে বালতির পানির দিকে তাকিয়েছিল ঠিক ওই জায়গায় সিসান বসে বসে অনেকখানি জায়গা জুড়ে একটা চোখ আঁকিয়েছেন। আর ওই যে একটা চিহ্ন, যে চিহ্নটা একটা পাত্রের উপরে কালো কোনো কিছু দিয়ে আঁকানো হয়েছিল যেটা ইমাম সাহেবকে দিয়ে এসেছিলেন, ওই চিহ্নটা সিসান আঁকছে। এই দৃশ্য দেখেই আকবর সাহেব তো মারাত্মক ভয় পান এবং উনি পাগলের মতো হয়ে যান যে কি হচ্ছে তার বাড়িতে। তার স্ত্রীর সাথে ঘটনা ঘটছিল, এখন তার মেয়ের সাথে ঘটনা শুরু হয়েছে। তো উনি যখন ওইখানে তার মেয়েকে ডাক দেন এবং তারও গায়ে হাত রাখেন, তার মেয়েও ওইখানে অজ্ঞান হয়ে যায়। উনি ওনার মেয়েকে ঘরে এনে শুইয়ে দেন, রাত্রে আর কোনো সমস্যা হয় না তার মেয়ের সাথে। ওই রাত্রে উনি ঘুমান নাই, একবার ওনার মেয়ের ঘরে যান, একবার উনি ওনার স্ত্রীর ঘরে যান যে কখন কি হচ্ছে না হচ্ছে। একটা পর্যায়ে ওনার মেয়েকে ওনার স্ত্রীর পাশে এনে শুইয়ে দেন, কারণ বারবার এই রুম ওই রুম করতে উনি ক্লান্ত হয়ে যাচ্ছিলেন, ভয় পাচ্ছিলেন যে দুইজনকে একসাথে শোয়ালে বড় ধরনের কোনো সমস্যা হয় কিনা, একে অন্যকে আঘাত করে কিনা, ওনার মনে একটা ভয় কাজ করছিল। কিন্তু একটা পর্যায়ে মনে হলো না, দুজনই ঘুমাচ্ছে, তখন উনি সিসানকে এনে তার মায়ের পাশে শুইয়ে দেন। তো পরদিন সকালবেলা আকবর সাহেব আবার ইমাম সাহেবের কাছে যান এবং ওই রাতের ঘটনাটাও খুলে বলেন। ইমাম সাহেব তখন ওই চিহ্নটার একটা বর্ণনা আকবর সাহেবের কাছে দিতে শুরু করেন। ওই চিহ্নটা এমন ছিল যে আরবি আট, মানে সাত আট, আট বর্ণটা যেরকম হয়, এই দুটো বর্ণ, মানে আট বর্ণটা যদি আমরা উল্টো করি যেমনটা হয় এবং দুটো বর্ণ যদি পাশাপাশি রাখা হয়, তাহলে দুটো ঘরের চাল যদি এক জায়গায় আমরা আঁকি শুধু চাল যেরকমটা হয়, এটা ইংরেজিতে যদি বোঝার সুবিধার্থে বলি, সেটা হলো ইংরেজিতে যে ডাব্লু বর্ণটা রয়েছে, এই ডাব্লু বর্ণটা যদি আমরা উল্টো করি যেমনটা দেখা যায় অনেকটা তেমন। তো এই চিহ্নটা একটা বিশেষ সাইন ইন্ডিকেট করে, সেটা হচ্ছে পবিত্র কোরআনে ভিন্ন ভিন্ন শব্দে শাইতান, শয়তান বা এই ধরনের যে শব্দগুলো রয়েছে, ইবলিস, তো এই যে শয়তানের যে শব্দগুলো এগুলো এক বচন এবং বহু বচনে বা অন্যান্য শব্দ দিয়েও যে শয়তানকে বোঝানো হয়েছে, এগুলো সর্বমোট 88 বার উল্লেখ রয়েছে। আর আরবি 8 চিহ্নকে উল্টো করে পাশাপাশি দুইবার বসালে এটা 88 মিন করে। সোজাভাবে বসালেও 88, উল্টোভাবে বসালে এটা যদি কাগজটা ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা সোজা হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে এটা 88 বার ইন্ডিকেট করছে। তার মানে শয়তানকে পবিত্র কোরআনে 88 বার উল্লেখ করা হয়েছে। জিনদের মধ্যেও নাকি এরকম শয়তানের পূজারী 88টি গোত্র রয়েছে। আর এই 88 গোত্রের কোনো এক গোত্রের জিনকে দিয়ে নাকি এই আকবর সাহেবের পরিবারের উপর কালো জাদু করা হয়েছে। এই কারণেই মূলত ওই পরিবারের সবাই বিপদে পড়ছে একে একে। এখানে নির্দিষ্ট একজনের সাথে কালো জাদু করা হয় নাই, পরিবারের সবার উপরই পর্যায়ক্রমে এই জিনিসটা এসে হাজির হবে এবং এই বিপদটা আসবেই। তো ওই দিন ইমাম সাহেব আবারও আকবর সাহেবের বাড়িতে আসেন। তো আসার পর এই প্রথম ইব্রু এইটা কাজের মহিলা খুব হাসি মুখে এসে ইমাম সাহেবকে বলছেন সালাম দিয়ে যে হুজুর নেন, কষ্ট করে হেঁটে আসছেন, এক গ্লাস পানি খান। তো ইমাম সাহেব বলে না আমি পানি খাবো না, আর আমি রুকিয়া করতে কোথাও গেলে সেখানে কোনো কিছু খাই না বা পান করি না। যেই না ইমাম সাহেব ওই পানি খেতে অস্বীকৃতি জানিয়েছেন ইব্রুর হাত থেকে, সাথে সাথে ইব্রু কি করেছে দাঁতে দাঁত থেকে মানে কামড় দিচ্ছে, কটমট শব্দ করছে এবং প্রচন্ড রাগী চোখে ইমাম সাহেবের দিকে তাকিয়ে আছেন। তো ইমাম সাহেব ইব্রুর এই ধরনের আচরণ দেখে জোরে একটা ধমক দেন। ইব্রু হঠাৎ করে এসে পানি দিবে এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু পানি না খাওয়ার কারণে ইব্রু যে আচরণটা করছে এটা তো অস্বাভাবিক। ইব্রুর বিষয়ে কিন্তু এই ইমাম সাহেব শুরুতে কোনো সন্দেহ করেননি, কিন্তু ইব্রুর এই আচরণে ইমাম সাহেবের কেমন যেন একটু মনে খটকা লাগে। তো ইমাম সাহেব ব্যাগ থেকে তিনটা খেজুর বের করেন, খেজুর বের করে তিনজনকে খেতে দেন, কাজের মহিলা, সিসান এবং রাহেলাকে। রাহেল এবং সিসান খেজুর মুখে দেন, কিন্তু এই যে কাজের মহিলা ইব্রু সে এটা মুখে দিতে অস্বীকৃতি জানান এবং খেজুরটা উল্টো ইমাম সাহেবের দিকে ছুড়ে মেরেছেন যে তোর খেজুর তুই খা। এই ধরনের একটা বাজে ব্যবহার ইমাম সাহেবের মতো একজন সম্মানিত মানুষের সাথে ইব্রু করে বসেন। তো ইমাম সাহেব খেজুরটা তুলে নিয়ে ওইটা একটা পানির গ্লাসের মধ্যে চুবান, ইব্রু যেই পানির গ্লাসটা নিয়ে এসেছে ওই গ্লাসের মধ্যে চুবান। চুবানোর পর ওই পানিটা ইব্রুর মুখের ছুঁড়ে মেরেছেন। যখনই ছুঁড়ে মেরেছেন তখনই এই ইব্রু, তারপর এই যে সিসান এবং রাহেলা তিনজনই প্রচন্ড কাশি শুরু করেছেন এবং কাশির সাথে রক্ত বমি করা শুরু করেছেন তিনজনই, এবং তিনজনের মুখ থেকে বেরিয়ে আসে জট বাঁধা চুল, আর গলার ভিতর থেকে তো রক্ত বেরিয়ে এসেছেই, আর ছোট ছোট কিছু মাংসের দলা। কিছুক্ষণ পর ইমাম সাহেব আকবরকে বলেন যে তিনজনই এখন সুস্থ, আশা করি কিছু হবে না, এই ইব্রুর উপর কোনো কিছুর প্রভাব ছিল আশা করছি সেটা কেটে গেছে। তো দুদিন বেশ স্বাভাবিক ছিল, কোনো সমস্যা হয়নি। তো ইমাম সাহেব এতটুকু বলেছিলেন যে এই পরিবারের যারা নারী সদস্যরা রয়েছে এদের উপরই মূলত কোনো একটা কিছুর প্রভাব ছিল, এটা উনি আন্দাজ করেছেন আর কি, ওনার জ্ঞান থেকে যেটা। আর আকবর সাহেবকেও কিছু উনি রুকিয়া করে দিয়েছিলেন। ওই সময় আকবর সাহেবের কোনো রক্ত বমি বা এই টাইপের কোনো কিছু হয় নাই, ওই সময়ের বাস্তবতায় আর কি। তো দুদিন চলে যায়, দুদিনের মধ্যে তেমন কোনো সমস্যা হয় না। দুদিন পর সিসান ঘুমের ভেতরে বিছানা থেকে মেঝেতে আচার খেয়ে পড়ে, রাতের বেলা প্রচন্ড জোরে চিৎকার করতে করতে তার মা বাবার ঘরে দৌড়ে চলে যায়, প্রচন্ড জোরে সে আঘাত পেয়েছিল। তো সে উঠে তার মা বাবার ঘরে যখন গিয়েছেন তখন তার মা বাবা ঘুম থেকে উঠেছে, ওনারাও খুব গভীর ঘুমে বিভোর ছিল আর কি, ওই সময় বাচ্চার কান্না বা ডাক শুনতে পান নাই। তো ওনারা উঠে যখন ওনাদের হারিকেন বা এই টাইপের যে দ্রব্যটা ওটার আলো আর একটু জ্বালিয়েছেন, দেখেন যে তাদের মেয়ের ঠোঁট কেটে রক্ত পড়ছে এবং বাম হাতটা ভেঙে গেছে, বাম হাতটা খুব বাজেভাবে ভেঙেছে। তার মানে শুধু বিছানা থেকে নিচে পড়লেই এত বাজেভাবে হাত ভাঙার কথা না, নিশ্চয়ই ওই হাতে আরো ভয়ানকভাবে আঘাত করা হয়েছিল বা হাতে আঘাত করেই বিছানা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। তো ওনারাও তখন বুঝতে পারেন যে ওনারা মনে করেছিলেন যে সবকিছু শেষ হয়ে গেছে, ইমাম সাহেব যেহেতু বলেছেন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, আসলে শেষ হয়নি। ওই রাতের মতো তারা জেগেই কাটিয়ে দেন, সকালবেলা ইমাম সাহেবকে আবারও খবর দেওয়া হয়। তো ইমাম সাহেব এবার তার সাথে করে একটা ছোট্ট তেলের শিশি নিয়ে আসেন এবং সেই তেল এই তিনজনের হাতে মাখিয়ে দিয়ে তাদেরকে ঘ্রাণ নিতে বলেন। তো তিনজন যখন তাদের তেল হাতে মাখানো অবস্থায় হাতের ঘ্রাণ নিতে শুরু করে, তখনই প্রচন্ড শব্দ চিল্লাচিল্লি শুরু হয় আর তাদের পুরো ঘর যেন কাঁপতে থাকে। চিল্লাচিল্লি করছে বাইরের কেউ, ভেতরের কেউ না, কোনো মানুষ এটা করছে না। কে চিল্লাচিল্লি করছে ওনারা বুঝতে পারছেন না, এদিকে ওনারা তো ঘরের মধ্যে খুব ভয় পাচ্ছেন, দিনের বেলা এই ধরনের ঘটনা ঘটছে। ইমাম সাহেব তখন ডান হাতে কোরআন খুলে কোরআন পড়তে থাকেন এবং বাম হাত দিয়ে তেলের শিশি তাদের সামনে ধরে রাখেন, তাদের সামনে বলতে আকবর, রাহেলা এবং সিজানের সামনে। কিছুক্ষণ পড়ার পর ইমাম সাহেব এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যান এবং তার পেছন পেছন আকবর সাহেব এবং তার স্ত্রী রাহেলা এবং সিজানও বের হন। তারা সবাই জিজ্ঞেস করেন, কি ব্যাপার হুজুর, আপনি এভাবে পড়তে পড়তে চলে যাচ্ছেন কেন? তখন ইমাম সাহেব অত্যন্ত ভয়ে ভয়ে আকবর সাহেবকে বলতে থাকেন, আমি আবার দুদিন পরে আসব, সাথে আরেকজন করে নিয়ে আসব, কিন্তু এই মুহূর্তে যদি আমি এখানে থাকি আমার মৃত্যু নিশ্চিত। আশেপাশে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তখন আকবর সাহেব বলেন যে আপনি এভাবে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, আমাদের কি হবে? তখন ইমাম সাহেব বলেন যে ইনশাল্লাহ কিছু হবে না, দুটো দিন ধৈর্য ধরেন, দুই দিনের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা আপনাদের সাথে হবে না বলে আমার বিশ্বাস, দেখি এরপরে কি করা যায়। তো এই দুটো দিনে খুব বড় ধরনের কোনো সমস্যা না হলে ওনারা মানসিকভাবে খুব একটা বিভৎস সময় পার করেছিলেন। তো আকবর সাহেব ছাড়া তার বাড়ির কেউই সুস্থ স্বাভাবিক না, তাদের বাড়ির যে কাজের মহিলা ইব্রুও সুস্থ স্বাভাবিক না। প্রায় দুই দিন বাড়িতে তেমন একটা খাওয়া দাওয়াই হয় নাই, রান্না বাড়া কেউ করতে পারছেন না, কারণ একে তো মানসিক অশান্তি, তারপর বাড়িতে এই ধরনের একটা সমস্যা। তো আকবর সাহেবের প্রতিবেশী যারা ছিলেন আর কি, ওই প্রতিবেশীর বাড়ি থেকে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো একবার কি হয়েছে যে আকবর সাহেব ওই প্রতিবেশীর বাড়িতে খাবার আনতে গেছেন, কারণ প্রতিবেশী খবর পাঠিয়েছিলেন যে খাবার দিয়ে যাওয়ার মতো কেউ নাই, উনি অনুগ্রহ করে যেন একটু আসেন কষ্ট করে। তো এই কারণে আকবর সাহেব ওখানে গিয়েছেন। যাওয়ার পরে আকবর সাহেবকে ওই বাড়ির একজন, যেহেতু হেঁটে এসেছেন কিছুটা পথ, ওনাকে পানি খাওয়াচ্ছেন, মানে খাইয়েছেন আর কি। পানি খাওয়ানোর পর আকবর সাহেবের প্রচন্ড কাশি পায় এবং কাশতে কাশতে আকবর সাহেবের মুখ থেকে বেরিয়ে আসে কিছু চুলের গোছা এবং ছোট ছোট কিছু মাংসপিণ্ড। তো এই অবস্থা দেখে ওই প্রতিবেশীরাও কিন্তু ভয়ে চিৎকার শুরু করে দেন, হাই হাই এটা কি হইল। এবং এমত অবস্থায় ওই প্রতিবেশী যারা ছিলেন আর কি, তারা আবার আকবর সাহেবকে তার বাড়িতে নিয়ে আসেন। নিয়ে এসে আকবর সাহেবকে শুইয়ে দেন বিছানায়, কারণ আকবর সাহেব এই বমি করার পর উনি বেশ অসুস্থ হয়ে যান। তো যাই হোক, কিছু সময় পর ইমাম সাহেবের সাথে আর একজন বুজুর্গ ব্যক্তি বাড়িতে আসেন। দুই দিন তো হয়ে গেছে, তো ইমাম সাহেব ওনার সাথে যে বড় হুজুরকে নিয়ে এসেছিলেন, সেই হুজুর বলেন যে আমি আপনাদের পরিবারের সব কথা শুনেছি, সব ধরনের রুকিয়া তো একরকম হয় না, আপনাদের বাসার রুকিয়াটা একটু ভিন্ন পদ্ধতিতে করতে হবে, এই জন্য আপনারা আমাকে একটি খালি রুমে নিয়ে যান এবং একটি বড় আয়না আমাকে দেন এবং বেশ কিছু মোমবাতি দিবেন, কিন্তু সেই মোমবাতি মাঝখান থেকে ভাঙা থাকবে, আস্ত মোমবাতি হবে না, মাঝখান থেকে ভাঙা মোমবাতি হতে হবে। তো সবাই মিলে এই ব্যবস্থাটা করে দেন। আর এই যে আয়নাটা, এই আয়নাটার পেছন দিকে কিছু আটা জাতীয় জিনিস ফেলে রাখতে পারেন ইমাম সাহেব। তখন ইমাম সাহেব, মানে যিনি বড় হুজুর আর কি, যিনি আসছেন আর কি, ওই ইমাম সাহেব যে আরেকজনকে নিয়ে এসেছেন, তো ওই বড় হুজুর একটা কালো কাপড় দিয়ে নিজেকে মুড়িয়ে নেন এবং ওই আয়নার সামনে বসে উনি ওনার রুকিয়া শুরু করেন। এবং পাশাপাশি ওই ইমাম উনিও বসেছিলেন, উনি ওনার মতো করে দোয়া দরুদ পড়ছেন। এদিকে বাড়ির সমস্ত লোকজন, ওই যে তার প্রতিবেশী এবং আশেপাশের আরো যারা প্রতিবেশী ছিলেন, তারাও এসেছেন এই বিষয়টা দেখতে। ওখানে কিন্তু গ্রাম বলতে আমাদের মতো এরকম ঘনবসতিপূর্ণ গ্রাম না, একটা গ্রামে 10-12টা পরিবার থাকে এরকম আর কি, কারো কোনো সমস্যা হলে সবাই কম বেশি জেনে যায়। তো ওই সমস্ত বাড়ি থেকে লোকজন এসেছিলেন, তো ওনারা একটু দূরে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর হঠাৎ করে প্রচন্ড শব্দে ওই আয়নাটা ভেঙে যায়। তখন ওই বড় হুজুর যিনি কালো কাপড় মুড়িয়ে বসেছিলেন, উনি যেখানে বসেছেন বসা থেকে উঠে ওই আয়নার পেছনে যান, গিয়ে দেখেন ওই যে আটাগুলো রাখা ছিল ওই আটাগুলো দিয়ে দুটো ডিজাইন করা, একটা অর্ধেক চোখ। আর ইংরেজি না মানে আরবিতে এই যে সব মানে যে চিহ্নটার কথা বলেছিলাম, আর ইংরেজিতে হলো ডাব্লু কে যদি উল্টা করা হয়, তো আরবিতে 88 এইরকম একটা চিহ্ন আরবিতে ওই আটা দিয়ে মেঝেতে লিখে রাখা হয়েছে, মানে আঁকানো হয়েছে। আর অর্ধেক চোখ কেন? চোখ একটা হতে পারত, দুটো হতে পারত, চোখটা অর্ধেক কেন? তো এই প্রশ্নের উত্তর ইমাম সাহেব ওই সময় মানুষকে দেন নাই। উনি বলেন যে তাড়াতাড়ি আমার সাথে আপনারা আপনাদের বাড়ির বাগানের দিকে আসেন। তো ইমাম সাহেব বাগানে আসেন, সাথে অন্যান্য লোকজন আসেন। ইমাম সাহেব সবাইকে বলেন এখানে যতগুলো ফুল গাছ আছে এবং যতগুলো ফুল গাছে ফুল ফুটে আছে, এই ফুল ফোটা ফুল গাছগুলো আপনারা তাড়াতাড়ি শিকড় সহ তুলে ফেলেন, এই শিকড়ের নিচে নিশ্চয়ই কোনো কিছু পোতা আছে। তখন ওই গাছ টেনে মাটি সহ উপরে ফেলা হয়। কয়েকটা গাছে, বিশেষ করে ওখানে তো অনেকগুলো গাছ ছিল, কয়েকটা গাছ বলতে ওখানে থাকা 8টা গাছের নিচে কিছু অদ্ভুত জিনিস পাওয়া যায়। কয়েকটা ছোট ছোট পুতুল, একটা কাগজের নকশা, একটা চোখের নকশা যেটা অর্ধেক চোখ, কিন্তু বোঝা যাচ্ছে এটা পুরো চোখ আঁকানো ছিল কিন্তু সেটা অর্ধেক হয়ে গেছে, যে জায়গায় আঁকানো ছিল সেই জায়গার কালি উঠে গেছে এবং ওই কাগজটা অনেকটা পচে গেছে। তো আরো বেশ কিছু দ্রব্য পাওয়া যায়, সেগুলো নাম জানা যায় নাই আর কি। তো এই জিনিসগুলো মাটি খুঁড়ে যখন বের করে আনা হয় তখন এগুলো এক জায়গা করে ওই বড় হুজুর উনি আগুন জ্বালিয়ে দিতে বলেন এবং উনি কিছু দোয়া দুরুদ পড়েন ওইখানে। এমন অবস্থায় হঠাৎ করে পেছন থেকে ইব্রু দৌড়ে ছুটে আসে, এতক্ষণ কিন্তু ইব্রু ওই গাছের কাছে আসে নাই। ইব্রু চিৎকার করে বলতে থাকে কেউ বাঁচবে না, একটা মানুষের জন্য আর একটা মানুষের জীবন দিতেই হবে, কাউকে ছাড়বে না। একথা বলে নিজেই নিজের মাথার চুল টানতে থাকে। এদিকে কি করে, ওখানে মাটি কোপানোর জন্য এক চোখা এক ধরনের যন্ত্র ইউজ করে আর কি, হস্তচালিত যন্ত্র, অনেক সময় আমরা নিড়ানির মতো কিছু একটা আর কি, এই জিনিসটা দিয়ে সে নিজে নিজের মুখে আঘাত করে, তার মুখ ফেটে বা মুখ কেটে রক্ত বের হতে থাকে। ইমাম সাহেব বলে ওকে তাড়াতাড়ি করে ধরো, ও নিজের বড় ধরনের কোনো ক্ষতি করার আগেই। তখন আশেপাশে থাকা লোকজন ইব্রুকে ধরে ফেলে। বড় ইমাম সাহেব কি করেছেন, এই ইব্রুকে একটা গোল বৃত্তকে ওর মধ্যে বসিয়েছেন এবং ওনার উপর রুকিয়া করতে শুরু করেন। তো রুকিয়া করছেন, হঠাৎ করে কি হয়েছে, এই রুকিয়া করার মাঝামাঝি সময় এই যে রাহেলা সিসানের মা দৌড়ে গিয়ে সিসানের পা ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যেতে শুরু করেছেন। সবাই তো অবাক হয়ে যায়, আরে এদের আবার কি হলো, রুকিয়া তো হচ্ছে ইব্রুর উপরে, এদের সমস্যা কি হলো? তখন ইমাম সাহেব বলেন ওই দুজনকে দ্রুত ধরে আমার সামনে নিয়ে আসো। তো লোকজন এই সিসান এবং রাহেলাকে ধরে ফেলেন। সিসান বেশ আঘাত পেয়েছিলেন যেহেতু তার পা ধরে টেনে হেসে নিয়ে যাচ্ছিল, আর ওখানে আরবের মাটিগুলো তো এইরকম না, বেশ এবড়ো থেবড়ো পাহাড়ি পাথুরে মাটি। তো সিসান তো চিৎকার করছিল, তবে বেশি সমস্যা হয়নি সিসানের। সিসানকে ধরে এনে একটা বৃত্তের মধ্যে বসানো হয়। ওই বড় ইমাম সাহেব একটা বৃত্ত গেছেন, আর একটা বৃত্ত আঁকেন, এটা একদম পাশাপাশি ইব্রু রাহেলা সিসান পাশাপাশি আর কি, এইভাবে আর কি। তো তিনজনকে তিনটা বৃত্তের মধ্যে বসানো হয়। এরপরে ইমাম সাহেব রুকিয়া শুরু করেন। এখন ইমাম সাহেব রুকিয়া করছেন, মানে বড় ইমাম যিনি, উনি আসলে বুঝতে পারছেন না উনি কাকে রেখে কাকে রুকিয়া করবেন, কারণ এই মুহূর্তে রুকিয়াটা বেশি জরুরি হলো ইব্রুর উপরে, আবার হঠাৎ করে রাহেলার সমস্যা সৃষ্টি হয়েছে। তো উনি বুঝতে পারেন যে এই তিনজনই কোনো না কোনো ভাবে আক্রান্ত, আর একজনকে রুকিয়া শুরু করলে এই জিনিসটা সরে গিয়ে আরেকজনের উপর প্রভাব বিস্তার করে। তো এই ধরনের সমস্যা চলছিল, উপস্থিত যারা ছিলেন তারা তো প্রচন্ড ভয় পাচ্ছিলেন। ওই সময় আরেকজন ইমাম যিনি ছিলেন তিনি ওই বড় ইমামকে বলেন যে আমার কাছে তেল আছে, আপনার যদি তেল লাগে আপনি নিতে পারেন। তো সেই বড় ইমাম ওই তেলের উপরও আরো কিছু দোয়া দরুদ পড়েন এবং ওই তেল তিনজনের মাথায় লাগিয়ে দেন, ইব্রু সিসান এবং রাহেলার উপরে। আবার উনি রুকিয়া শুরু করে দেন। এক পর্যায়ে ওই বড় হুজুর বলেন যে আমি আর একটা বৃত্ত আঁকাচ্ছি, আকবর আপনিও বসেন এখানে, আপনার উপর আমার অনুগত এক পরহেজগার জিনকে হাজির করব। একে দিয়ে দেখি কোনো সমস্যার সমাধান করা যায় কিনা এবং ওর কাছে শুনি যে এখন কি করণীয়। তখন এই আকবর সাহেব ওই বড় ইমামের আকান একটা বৃত্তের মধ্যে বসে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই এই আকবর সাহেবের শরীরে আবু সুহাইয়া নামক একজন পরহেজগার জিন হাজির হন এবং ওই জিন প্রবেশ করার সাথে সাথে আশেপাশে নাকি ঝড়ো হওয়া শুরু হয়ে গেছে। ওই জিনটা কিন্তু ভালো, কিন্তু উনি যখনই আকবর সাহেবের শরীরে প্রবেশ করেছেন তখনই এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। আর যখনই আকবর সাহেবের উপর আবু সুহাইয়া ভর করেছেন তখনই ওই বৃত্তের মধ্যে, যে বৃত্তের মধ্যে ইব্রু ওই কাজের মহিলা বসেছিল, সে কিছুটা শূন্যের উপর উঠে গেছে। আর কর্কশ কণ্ঠে আকবর সাহেবের ভিতরে থাকা আবু সুহাইয়া বলে ওঠে, জাহান্না, তাহলে তুই এই সব কিছুর মূল হোতা, আমি তো তোকে এখনই ধরে ফেলব। এই কথা কিন্তু ওই যে আবু সুহাইয়া বলছেন ইব্রুকে, তার মানে ইব্রুর মধ্যে জাহান্না নামক একটা জিন রয়েছে। আর ওই আবু সুহাইয়া এটাও বলে, হাজির তো তোকে হতেই হবে, তোকে তো আমি ধরবই, কিন্তু এত দেরি হবে আমি বুঝতে পারি নাই, আর এটাও বুঝতে পারি নাই যে তুই এই সব কিছুর মূলে রয়েছিস। ওইদিকে ইব্রুর শরীরের ভিতরে থাকা জাহান্না জিনটা বিকট শব্দে হাসতে থাকে, কিন্তু কোনো কথার উত্তর দেয় না। একই সাথে রাহেল এবং সিসানও হাসতে শুরু করে, শুরু হয় এক হাসির তাণ্ডব লীলা। কিন্তু জাহান্না কিন্তু ইব্রুর শরীরের মধ্যে, রাহেল এবং সিসানের শরীরে না, মূলত ইব্রুর শরীরের মধ্যে থেকেই রাহেল এবং সিসানের উপর সে প্রভাব বিস্তার করছিল। তো ইব্রুর শরীরে থাকা জাহান্না জিন বড় ইমামকে তার পরিচয় দিতে শুরু করে এবং তার কথাবার্তায় এতটুকু সারমর্ম পাওয়া যায়, এই জাহান্না নাকি এই যে ইব্রুর ছেলের জন্মের পর থেকেই ওই বাচ্চার শরীরে আসর করে এবং সেই বাচ্চাটিকে নাকি এখনো জাহান্না আটকে রেখেছে। আর ওই যে ইয়েমেনের সেই গল্পটা, যে গল্পটা আকবর সাহেব করছিলেন তার প্রতিবেশী ভদ্রলোকের কাছে, ওই গল্পের সেই নারী চরিত্রটাই হচ্ছে ইব্রু। আর ইব্রুর মাথায় চলে যাওয়া ব্যক্তিটি এটা কোনো মানুষ ছিল না, এটা ছিল এই জাহান্না। মানুষের সুরত ধরে এই ইব্রুকে সে বিয়ে করেছিল আর এই জাহান্না জিনটাই মূলত এই ইব্রুর স্বামী। সে তার জাদুবিদ্যার কাজ হাসিল করার জন্য, নিজের শক্তি বৃদ্ধির জন্যই মূলত কৌশলে এই কাজটি করেছিল এবং সেটারই একটা অংশ হিসাবে এই ইব্রুকে আঘাত করে সে চলে যায়। আর এরপর এই ইব্রুর যেই সন্তান হয়েছিল আর কি, মূলত সে চলে যাওয়ার আগে তার সন্তান হয়েছিল, এই সন্তানকে জাহান্না নিয়ে চলে যায়। এরপর থেকে স্বপ্নে সবসময় ইব্রুকে বলতো যে এই সন্তানকে ফেরত দেব, আর ইব্রুও সবসময় বলতো যে আমার সন্তানকে ফেরত দাও, আমার সন্তানকে ফেরত দাও। কিন্তু ইব্রু কিন্তু বুঝতে পারে নাই যে তার স্বামী আসলে ছিল জাহান্না, এটা ইব্রু ঘুণাক্ষরে বুঝতে পারে নাই। ইব্রু মনে করেছে যে তার স্বামী একজন মানুষই ছিল, সে আমার সাথে দাম্পত্য কলহের জেরে আমাকে আঘাত করে সে চলে গেছে, সে এতটুকুই জানতো। কিন্তু সে আর একটা বিষয় জানতো, এটা সত্য যেটা গ্রামবাসী ভালো করে জানতো না, সেটা হলো অনেকেই জানতো যে ইব্রুর সন্তান মারা গেছে। আসলে ইব্রুর সন্তান মারা যায়নি, ইব্রুর সন্তানকে জাহান্না নিয়ে গেছে। আর জাহান্না তাকে বলতো যে তোর এই সন্তানকে ফেরত দেব, কিন্তু এর বিনিময়ে আমাকে অন্যান্য বাচ্চাকে দিবি, বিভিন্ন ছলে বলে কৌশলে অন্যান্য বাচ্চাদেরকে আমার শিকার বানাবি, তাহলে তোর বাচ্চাকে একসময় ফেরত দিব। এইভাবে এই জাহান্না জিনটি 23 বছর ধরে ইব্রুর বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার মিথ্যা সান্ত্বনা দিয়ে জাহান্না জিনের ইচ্ছা মতো ইব্রুকে তার কাজে ব্যবহার করে বিভিন্ন এলাকায় ইব্রুকে পাঠায়। ইব্রু সেখানে কাজের মহিলা সেজে বিভিন্নভাবে এই বাচ্চাদেরকে হত্যা করে বা বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে ওই জাহান্নার কাছে তুলে দেয়। মূলত নিজের সন্তানকে ফেরত পাওয়ার জন্যই ইব্রু এই কাজগুলো করছিল। আর ইব্রুকেও এই জাহান্না কালো জাদু করেছিল, যার প্রেক্ষাপটে সেদিন যখন ইমাম সাহেব এসে বিভিন্ন রুকিয়া করছিলেন, তখন এই ইব্রুর পেট থেকেও চুল, রক্ত এবং মাংসের দলাগুলো বের হয়েছিল। কিন্তু এর উপর যে প্রভাব, এই প্রভাবটা কিন্তু যায় নাই। তো আবু সুহাইয়া তখন বড় ইমাম সাহেবের কাছে বলেন যে হুজুর, আমাকে অনুমতি দেন এই জাহান্নাকে ধরবো, না হলে কিন্তু আরো বড় ক্ষতি করবে। আর তখন এই বড় ইমাম সাহেব রুকিয়া সবচেয়ে বড় ভুলটা করে বসেন। উনি আসলে বুঝতে পারেন নাই যে এই কাজটা করাটা ঠিক হবে কিনা। কারণ হচ্ছে, যখন একটা বৃত্তের মধ্যে কাউকে বসানো হয়, এটাকে অনেক জায়গায় ফাড়া বলে। এই ফাড়াটা যদি একটা সাইডে কেটে দেওয়া হয়, ওই দিক দিয়ে জিন্রা বের হয়ে যায়। তখন ইমাম সাহেব, মানে ওই বড় ইমাম, উনি যেহেতু ওই ফাড়ার মধ্যে বা বৃত্তের মধ্যে আকবর সাহেবকে বসিয়ে আবু সুহাইকে হাজির করেছিলেন, এরা ঢুকতে পারে কিন্তু বেরোনোর জন্য অনুমতি লাগবে। তখন উনি আবু সুহাইয়াকে অনুমতি দেন এবং ওই ফাড়ার এক পাশটা কেটে দেন, যাতে করে আবু সুহাইয়া ওই ইব্রুর শরীরের ভিতরে থাকা জাহান্নাকে ধরতে পারেন। জাহান্না অত্যন্ত শক্তিশালী ছিল। তো উনি যখন আসলে এই ফাড়াটা কাটতে গিয়েছেন, কাটার পরে আবু সুহাইয়া বের হয়েছে। বের হওয়ার পর ইব্রুর শরীরে থাকা এই যে জাহান্না জিনটা, এই জিনটা কি করেছে, সে একটা ভয়ানক কাজ করে বসে। সেটা হলো, সে যখনই টের পেয়েছে আবু সুহাইয়া তাকে ধরতে আসছে, তখনই সে তার বৃত্ত থেকে বেরিয়ে এই রাহেলার বৃত্তে ঢুকে যায়। এখন প্রশ্ন হতে পারে যে ফাড়া কাটা ছাড়া সে কিভাবে ঢুকলো। এখানে একটা বড় ভুল হয়েছিল, তিনটা বৃত্ত পাশাপাশি আঁকা হয়েছিল। এই রাহেলার যে বৃত্তটা, এই বৃত্তটা এবং এই সিসানের বৃত্তটা এমনভাবে আঁকানো হয়েছিল, এই বৃত্তটা একদম মানে একটা দাগ আর একটা দাগের সাথে মিশে গিয়েছিল পাশাপাশি। তাড়াহুড়ায় এই জিনিসটা আসলে ওনারা করে ফেলেছিলেন, ইচ্ছাকৃত না। এই কারণে যেহেতু একটা দাগের সাথে একটা দাগ মিশে গিয়েছিল, এই কারণে জাহান্না পাশের বৃত্তেতে খুব সহজেই প্রবেশ করতে পেরেছেন। ওইটাও একটা কমন বৃত্ত হয়ে যায়, তিনটা বৃত্ত একটা কমন বৃত্ত হয়ে যায়। তো যখন আবু সুহাইয়া জাহান্নাকে ধরতে গিয়েছেন, জাহান্না ইব্রুর শরীর থেকে বের হয়ে রাহেলার শরীরে প্রবেশ করেছে, এবং রাহেলার শরীরে প্রবেশ করেই সে সিসানকে হত্যা করেছে। কিভাবে, এটা খুব মর্মান্তিক একটা ব্যাপার। সেটা হলো যে রাহেলা সিসানের ঘাড় ধরে এমন জোরে টান দিয়েছে যে সিসানের ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে। আর এই দৃশ্য দেখার সাথে সাথে আকবর সাহেবের ভেতর থেকে তো আবু সুহাইয়া বেরিয়ে গেছে, উনি এখন স্বাভাবিক চিন্তায় আছেন যে তার মেয়েকে তার মা হত্যা করেছে। নিজের চোখের সামনে নিজের আদরের মেয়ের এরকম দৃশ্য দেখে ওনার মাথা ঠিক ছিল না। উনি ওনার বাসার পাশেই মাটি কোপানোর একটা হাতিয়ার ছিল, কোদাল বা এই টাইপের কোনো কিছু একটা, এটা নিয়ে এসে সজোরে ওনার স্ত্রী রাহেলার বুকে বসিয়ে দেন, এবং বসানোর সাথে সাথে তার স্ত্রীও মারা যায়। আর এদিকে এই যে বড় হুজুর, উনি চিৎকার করে বলছিলেন যে আকবর দাঁড়াও দাঁড়াও, কিন্তু এই রাগের অবস্থা আসলে এমন ছিল যে ওনার মাথা ঠিক ছিল না। তার উনি বলতে চাচ্ছিলেন যে আকবর তুমি দাঁড়াও, তোমার স্ত্রী রাহেলার ভেতর থেকে এই জাহান্না বেরিয়ে গেছে, সে এখন স্বাভাবিক অবস্থায় আছে, সে ইচ্ছা করে করে না। কিন্তু এই জিনিসগুলো আসলে উনি বলার সুযোগই পান নাই, অল্প সময়ের মধ্যেই ঘটনা ঘটে যায়। আর একটা ব্যাপার ঘটে, সেটা হলো যখন এই জাহান্না ইব্রুর শরীর থেকে বের হয়েছে, তখন ইব্রুর শরীরের ভেতরের বেশ কিছু অর্গানকে উনি চাপ দিয়ে ছিঁড়ে ফেলেন, যার প্রেক্ষাপটে ওখানে ইব্রুও মারা যায়, এদিকে সিসান মারা যায়, আর রাহেলা মারা যায় তার স্বামীর হাতে। তিনটা মর্মান্তিক মৃত্যু উপস্থিত সবাই দেখে অনেকে ভয়ে দৌড়াদৌড়ি করতে থাকেন যে হায় হায় এটা কি হলো। এমন একটা ভয়াবহ দৃশ্য সকলের চোখের সামনে ঘটে। আকবরের সামনে শুধু রয়েছে বড় ইমাম আর অন্য আরেকজন ইমাম, আর যে তিনজন রয়েছে সেটা হচ্ছে সিসান, রাহেলা আর ইব্রু, কিন্তু এই তিনজন মৃত অবস্থায়। ওই অবস্থায় ওই যে সুহাইয়া জিনটা, ওই জিনটা কিন্তু কারো শরীরে ছিল না, কিন্তু সে ইমাম সাহেবের কাছে বলতে থাকে যে হুজুর আমি পারলাম না, এত দ্রুত ঘটে গেল সবকিছু, আমি পারলাম না, মূলত আপনি ভুল করেছিলেন। ওই তিনটা বৃত্ত যদি পাশাপাশি একটু দূরত্বে আঁকানো থাকতো, তাহলে এই জাহান্না কোনোভাবেই এই বৃত্ত থেকে বেরিয়ে রাহেলাকে আক্রমণ করতে পারত না, আর রাহেলা আক্রমণ করতে পারত না সিসানকে। কিন্তু তাড়াহুড়ায় ভুল হয়ে গেছে। বড় ইমাম, অন্য ইমাম আকবর এবং সেই সাথে নাকি ওই আবু সুহাইয়া জিনটা অঝোর ধারায় কেঁদেছিল যে পারলাম না মানুষকে রক্ষা করতে, এই জাহান্নাকে রক্ষা করতে, ধরতে গিয়ে অন্য তিনজনকে রক্ষা করতে পারলাম না। জাহান্না জিনটা কিন্তু ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এরপর ওটাকে আর কোনোভাবেই ধরা যায় নাই, কোনোভাবেই সে আর ধরা দেয় নাই। এভাবেই জাহান্না 23 বছর ধরে ইব্রুলকে বশ করে তার বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার নাম করে সে বিভিন্নভাবে বাচ্চাদেরকে বলি দেওয়ার মাধ্যমে নিজের শক্তিকে বৃদ্ধি করেছে। লিসেনার্স, এই ঘটনার পরে এই যে গ্রামের যে অল্প গুটি কয়েক পরিবার তারা এই ভয়াবহ দৃশ্য দেখেছিলেন, এরপর ওনারা ওই গ্রাম থেকে চলে যান। যা আবার তাদের সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটে কিনা এরকম একটা ভয়ানক দৃশ্য দেখার পর আসলে কেউই থাকতে চাইবে না। আর যেহেতু এই সমস্ত দেশগুলোতে প্রচুর ফাঁকা জায়গা থাকে, মানুষজন খুব কম থাকে, জায়গার তো অভাব নাই, তারা অন্য জায়গায় চলে গিয়েছেন। এভাবেই ওই গ্রামটা মানুষ শূন্য হয়ে পড়ে, পরবর্তীতে সরকারি বিভিন্ন স্থাপনা তৈরি হয়েছে। তো এই ঘটনাই বিভিন্নভাবে মানুষের মুখে ছড়িয়ে যায়, ঘটনাটা বিক্ষিপ্তভাবে শোনা যায়। আমরা চেষ্টা করেছি এই বিক্ষিপ্ত ঘটনাগুলো একত্র করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আল খারাজ মসজিদের ইমাম সাহেব আছেন একজন, তার নাম হচ্ছে এলতাফ আহমদ। তো উনি অনেক বয়স্ক, তো ওনার কাছ থেকেও এই ঘটনার কিছু বর্ণনা পাওয়া যায়। আল খারাজ এলাকায় নাকি এখন গ্রামের খুব একটা অস্তিত্ব পাওয়া যায় না, যেগুলো স্থাপনা আছে সরকারি, আর অধিকাংশ সময় ওই সরকারি লোকজনকেই আশেপাশে থাকতে দেখা যায়। আর মরুময় এলাকা, তো এরকম এলাকা কাতারে অনেকেই আছে, খুঁজলে হয়তোবা সেখানে পূর্বের গ্রামের কিছু অস্তিত্ব পাওয়াও যেতে পারে আর কি। প্রিয় লিসেনার্স, আমি এই ঘটনার মাধ্যমে একটি মেসেজ আপনাকে দিতে চাই বা আপনাদেরকে দিতে চাই, যারাই শুনছেন, মনে করেন প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি, আপনাকেই বলছি ইন্ডিভিজুয়ালি বলছি, সেটা হলো বাড়িতে কোনো লোক রাখতে হলে অবশ্যই ভালোভাবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে, কে কোথা থেকে আসলো যত প্রয়োজনই থাকুক না কেন, তাদের পূর্ণ পরিচয় না পাওয়া পর্যন্ত আমরা তাদেরকে বাসায় রাখব না। ব্ল্যাক ম্যাজিকের কথা না হয় বাদই দিলাম, এমনিতেও কিন্তু এইভাবে অনেক বাড়িতে ভয়ানক ঘটনা ঘটে, অনেক খারাপ লোকজন বাড়িতে ঢুকে পড়ে, এই জন্য আমরা সতর্ক থাকব। বলতে পারেন এই ঘটনার মূল শিক্ষাটা এটাই যে আমরা অপরিচিত কাউকে আমাদের বাড়িতে রাখব না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার রুখিয়ার যে পদ্ধতিটা, এটা আমি ঘটনার এক মাঝখানে একটা জায়গায় বলেছি, এটা মধ্যপ্রাচ্য, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এই জায়গাগুলোতে রুকিয়ার এই পদ্ধতিগুলো ব্যবহৃত হয়। বাংলাদেশে এরকম পদ্ধতি ব্যবহৃত হওয়া খুব একটা আমি শুনিনি। তো এই ধরনের দেখা যাচ্ছে যে রুকিয়ার পদ্ধতিগুলো ওই এলাকার যে সমস্ত সিনেমাগুলো রয়েছে এই সিনেমাগুলোতেও কিছু কিছু দেখা যায়, তবে বাস্তবেই এরকম রুকিয়া ওখানে হয় বলে আমি জেনেছি এই এলাকাগুলোতে। তো এক একটা এলাকায় এক এক ধরনের পদ্ধতি থাকতেই পারে, সেগুলোই বিভিন্ন সময় তুলে ধরা হয় আর কি। তো আরও অনেক ভয়ানক রুকিয়ার পদ্ধতি রয়েছে যেগুলো আমরা জানি না, অনেক পাহাড়ি এলাকা রয়েছে, ট্রাইবাল এরিয়া রয়েছে, উপজাতি যারা যেখানে থাকেন আর কি, উপজাতি সম্প্রদায়ের লোকেরা, ওখানেও ভিন্ন ধরনের আরও ভয়ানক রুকিয়ার পদ্ধতি রয়েছে। তো এগুলো আসলে কোনটা রুকিয়ার পদ্ধতি কোনটা জাদু, কিছু কিছু ক্ষেত্রে এগুলো পার্থক্য করাটা অনেক টাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বিপদ আপদ থেকে, আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। প্রবাস জীবনে যারা রয়েছেন, পরিবার পরিজন ছেড়ে তারা দূরে রয়েছেন, আপনাদের পরিবার সন্তানরা দেশে রয়েছেন, তাদের জন্য সবসময় আমরাও দোয়া করি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, আপনার পরিবারকে ভালো রাখুন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারকেও যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী যে ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব এই ঘটনাটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুরু করছি ঘটনাটি। স্বাগতম প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এক প্রিয় লিসেনার্স, এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ওনার নাম মোহাম্মদ আব্দুল মাজেদ। ওনার পরিবার ঢাকাতে থাকলেও ওনার দেশের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। উনি আমাদেরকে বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে পাঠিয়েছেন, সেগুলো প্রচারিত হয়েছে। আর ওনার সাথে আমার সরাসরি দেখা হয় জেদ্দা বিমানবন্দরে নামার পরে। উনি আমাদেরকে রিসিভ করার জন্য গভীর রাতে অপেক্ষা করছিলেন। মক্কাতে হোটেল ঠিক করে দেয়া থেকে শুরু করে নিয়ে বেশ অনেকগুলো কাজে উনি আমাদেরকে হেল্প করেছিলেন। খুব ভালো মনের একজন মানুষ। উনি বিশেষ এক ধরনের কেক তৈরি করতে পারেন। এই কেকগুলো মূলত অ্যারাবিয়ানরা পছন্দ করে। এটা আমাদের দেশে খুব একটা প্রচলন নেই বললেই চলে। দারুণ ওনার এই কেক তৈরির হাত। আমরা ওই কেকটি খেয়েছিলাম। উনি আমাদের জন্য নিজের হাতে ওই কেক তৈরি করে নিয়ে এসেছিলেন, বিশেষ করে এক শুক্রবারে মসজিদুল হারামে কাছে একটা হোটেলে যখন আমরা অবস্থান করছিলাম, উনি আমাদের সাথে দেখা করতে আসেন। তো এরপর আমাদেরকে মক্কা মদিনার যে বুলেট ট্রেন আছে, মক্কার যে স্টেশন, এই স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে উনি ওমরা পালনের উদ্দেশ্যে চলে যান। তো এরপরে উনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, আর এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত আমাদের আরও একটি স্পেশাল এপিসোডের জন্য আমরা ফিক্সড করে রেখেছিলাম, কিন্তু এই এপিসোডে ওনার এই ঘটনাটি আমরা প্রচার করছি সঙ্গত কারণে। এটা আমরা আগের ঘটনার শেষ দিকে আপনাদেরকে বলেছি। তো প্রিয় লিসেনার্স, চলুন ঘটনাটি শুরু করি। তো ঘটনাটি উনি সংগ্রহ করেছেন হানিফ নামে একজন ভাইয়ের কাছ থেকে। তো এই হানিফ ভাইয়ের বাবা, ওনারা মোট পাঁচ ভাই, মানে এই হানিফ ভাইয়ের চাচা চারজন। ওনারা কিন্তু একই উঠোনের চারদিকে পাঁচটা বাড়ি, এভাবে ওই উঠোনের চতুর্দিকে পাঁচটা ঘর, সবগুলো টিনের ঘর, এভাবেই ওনারা একসাথে বসবাস করেন মূলত। আর ঘটনাটি ঘটে এই হানিফ ভাইয়ের চাচাতো একজন বোনের সাথে। তো চাচাতো বোনের যে নাম এবং চাচাতো বোনের স্বামীর নাম, এই নামটা আমরা কিছুটা বিকৃত করে বলবো। কারণ হচ্ছে আসল নামটা প্রকাশে ওনাদের নিষেধাজ্ঞা রয়েছে, কারণ এই বিষয়টা জানাজানি হলে সমস্যা হতে পারে। এই জন্য আসল নামের সাথে মিল রেখে আমরা আরেকটি নাম বলছি এবং ওনার স্বামীর নামও বলছি। তো ওনার চাচাতো বোনের নাম হচ্ছে ঝুনু বেগম এবং তার স্বামীর নাম হচ্ছে জহির মিয়া। আর ওনাদের বাড়িটা, মানে এই যে হানিফ ভাইয়ের যে বাড়ি, ওনাদের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর গ্রামে। নবীনগর গ্রাম তো না, নবীনগর উপজেলা আর কি। তো আর একটা গ্রাম আছে, গ্রামের নাম সহ ডিটেলস পাঠিয়েছেন, কিন্তু গ্রামের নামটা বলতে নিষেধ করেছেন বলে বলছি না। তো ওনার এই যে চাচাতো বোন, এই চাচাতো বোন উনি ঢাকাতে একটা ছোটখাটো চাকরি করতেন। তো পরিবার থেকে যখন বিয়ের কথাবার্তা হয়, ওনাকে ওই চাকরি ছেড়ে বাড়িতে চলে আসতে বলেন এবং উনি চলেও আসেন। পারিবারিকভাবেই বিয়েটা সম্পন্ন হয়। তো ওই সময় এই ঝুনু বেগমের বয়স ছিল 15 কি 16 বছর। আর তার যে স্বামী, এই স্বামীর মা বাবা ছিল না, অন্যান্য আত্মীয় স্বজন ছিল। যেহেতু মা বাবা নাই, এই জন্য ওনার গার্ডিয়ান ছিল ওনার অন্যান্য আত্মীয় স্বজনরা। তো সেই আত্মীয় স্বজনদের মাধ্যম দিয়েই বিয়েটা সম্পন্ন হয়। তো বিয়ে হওয়ার পর উনি স্বামীর বাড়িতে চলে যান। স্বামীর বাড়ি ছিল ওনাদেরই পার্শ্ববর্তী আর একটা গ্রামে। তো ওই বাড়িতে যাওয়ার সময় একটি মসজিদ, এরপর একটা কবরস্থান, এরপর একটা পুকুর, এরপর একটা গাব গাছ রয়েছে, তারপরে মূলত ওই গ্রাম। প্রিয় লিসেনার্স, এই জায়গাটা মনে রাখবেন, প্রথমে মসজিদ, তারপরে কবরস্থান, তারপরে পুকুর, তারপর গাব গাছ, কারণ আমাদের ঘটনায় এই জায়গাগুলো আবার একবার আসবে। বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর 3-4 দিন পর, এটাকে আমরা ফিরানি বলি গ্রামে, তো এটাতে উনি আসেন বাড়িতে। বাড়িতে আসার পর ওনার স্বামী ওনাকে বাড়িতে রেখে, ওনার আবার একটা কাজ ছিল ওনার স্বামীর, বলেন যে আমি চলে যাই, আমি কয়েকদিন পরে আসব। তো কয়েকদিন পরে ওনার স্বামী যখন আসেন, আসার পর এই স্বামীকে দেখার সাথে সাথে উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন যে না, আমি এর সাথে যাব না, এর সাথে আমি ঘর সংসার করব না। এরকম চিৎকার চেঁচামেচির একটা পর্যায়ে ওনার স্বামী মন খারাপ করে চলে যান। পরিবারের লোকজন তাকে বোঝাতে থাকে, যাবি না কেন, কি সমস্যা, বলে না আমি এর সাথে কোনো ঘর সংসার করব না। স্বামীর নাম শোনার সাথে সাথে তার মাথায় রক্ত চলে যায়, স্বামীকে কোনোভাবেই সহ্য করতে পারে না, শ্বশুর বাড়ির নাম শুনলেই তার মেজাজ বিগড়ে যায়। এমনিতে সে একদম স্বাভাবিক, স্বাভাবিকভাবে হাসাহাসি করছে, কথা বলছে, কিন্তু যখনই তার শ্বশুর বাড়ি বা স্বামীর কথা তার সামনে তোলা হবে, সাথে সাথে তার চেহারাটা ভয়ঙ্কর একটা রূপ নেয়, তো চোখে মুখে মনে হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে, এমন একটা অবস্থা, মনে হচ্ছে কতদিনের জমানো ক্ষোভ তার মধ্যে এদের সম্পর্কে। কিন্তু কি সমস্যা, এই বিষয়ে সে কোনো কথা বলে না, শুধু একটাই কথা, আমি ওর ঘর করব না। এদিকে পরিবারের লোকজন বোঝাতে থাকে, কেন করবি না, ছেলেটা তো ভালো, কিন্তু সে কোনো কিছুই বোঝে না। এর মধ্যে ঘটে আরো কিছু ভয়ানক ঘটনা, সেটা হলো যখনই বোঝাবুঝির একটা পর্যায়ে, মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল পরিবার থেকে, সে কি করেছে, দৌড়ে একটা ঘরে ঢুকে গেছে। কারণ ওই যে এই যে উঠানের চারদিকে কিন্তু পাঁচটা ঘর, পাঁচটা চার চাচার এবং তার নিজেদের একটা আর কি। তো দেখেছে যে যেই ঘরটা খোলা, দরজা খোলা, সে দৌড়ে ওই ঘরে ঢুকে গেছে। তো ওই ঘরটির কিন্তু যে ফ্লোর বা ডোয়া আমরা যেটা বলি আর কি, চারদিকের যে মেঝে বা ঢিবি আর কি যেটা বলি, এটা আবার মাটির। তো উনি ঘরে ঢুকে কি করেছে, ওনার যে ওড়না ছিল ওই ওড়না দিয়ে ওই ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়েছে। দরজা যেহেতু খোলা ছিল তো লোকজন সাথে সাথে দৌড়ে গিয়ে ওনাকে ধরে ফেলেছেন, মানে এই চেষ্টাটা বৃথা। এরপরে যখন পরিবারের সদস্যরা কয়েকদিন তার সামনে আর এই ধরনের কথা তোলে না, আবারও তো তোলে যে কিরে তুই শ্বশুরবাড়ি যাবি না, সংসার করবি না, আবারও উনি আর একটা ঘরের দরজা খোলা পেয়ে সাথে সাথে ঢুকে গেছে, ঢুকে এবার দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে তার শরীরে থাকা ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়েছে। তো বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, এই জন্য ফ্যানও ছিল। এখন এর থেকে উপায় কি, বাঁচার উপায় কি? এখন লোকজন তো বুঝতে পেরেছে, যখনই দরজা বন্ধ করেছে আবার একটা ঘটনা ঘটবে, বুঝতে পেরেছে দরজা খোলা যাচ্ছে না, তখন দ্রুত কোদাল নিয়ে ওই যে শীত কাটা বলি আমরা যেটা, ওরকম শীত কেটে একটা মোটামুটি 12-13 বছর বয়সে একটা বাচ্চাকে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে দেখে, ওই বাচ্চা দেখে যে সে অলরেডি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছে, পা ছটফট করছে। সেই বাচ্চাটা দ্রুত হাঁটু পর্যন্ত ধরে উঁচু করে ফেলেছে, উঁচু করে সে চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই আপা ঝুলে পড়ছে, দরজা ভাঙো তোমরা। কারণ ওই বাচ্চা ওই অবস্থায় সরে গিয়ে দরজা খোলার উপায় তার ছিল না। তখন দরজা ভেঙে সবাই দেখে এই অবস্থা, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, তাড়াতাড়ি করে সেই ওড়না খুলে নিচে নামানো হয়। তখন তার শরীরে খিঁচুনি উঠে গিয়েছিল, আল্লাহর অশেষ রহমতে সেই যাত্রায় উনি বেঁচে যান। সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল, ওনার ঘাড়ে টান লেগেছিল, সময় লাগে বেশ কিছুদিন, ডাক্তার দেখানো হয়। এদিকে ওনার স্বামীকে এই বাড়িতে আসতে বারণ করা হয়, কারণ তাকে দেখলেই সে রাগ করে এবং তাকে দেখলেই সে আবারও সুইসাইড করার জন্য ঘরের দিকে দৌড় দেয়। তো তার স্বামী মনে মনে খুব কষ্ট পায় যে এরকমটা কেন হচ্ছে, কি তার অপরাধ, এটা তো উনি আসলে বুঝতে পারছেন না, উনি খুবই একজন সহজ সরল ভালো মানুষ, কিন্তু কি অপরাধে তার সাথে এরকম আচরণ করা হচ্ছে। কারণ যে কয়েকদিন ওই বাড়িতে ছিল ওই পরিবারের সদস্যরাও এমন কোনো আচরণ তার সাথে করেন নাই যার কারণে এই ধরনের চিন্তা ভাবনা এই ঝুনু বেগমের মনে আসতে পারে, কিন্তু এটা কেন এটা উনি বুঝতে পারছেন না, না বোঝাটাই স্বাভাবিক। এভাবে কিন্তু চলে যেতে থাকে দিন, সে বারবার শুধু এই সুইসাইডের অ্যাটেম্প নেয় যখনই তাকে বলা হয়। এই জন্য কি হয়েছিল, ওই পাঁচটা ঘরের দরজার যে লক সিস্টেম, সেই লক সিস্টেমের পরিবর্তন আনা হয়েছিল। ওই বাড়িতে এমন কোন মেইন দরজা ছিল না ঘরে যে দরজা ভাঙার প্রয়োজন পড়ে নাই, কারণ প্রত্যেকটা ঘরে যখন সে সুযোগ পেয়েছে, এই কথাবার্তা যখন উঠেছে, তখন দৌড়ে সে ফাঁস লাগানোর জন্য ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিত। শুরুতে একদিন দরজা লাগায় নাই, এরপরের দিন দরজা লাগিয়েছে, এরপরে যখনই যে ঘরে ঢুকতো দরজা লাগিয়ে দিত। এই জন্য দরজাগুলো ভাঙা মানে ভাঙতে হয়েছিল আর কি, এই জন্য লক সিস্টেমের পরিবর্তন করতে ওনারা বাধ্য হয়েছিলেন। এভাবে কিন্তু দিন কেটে যাচ্ছে। এরপরে ওই গ্রামের একজন কবিরাজ, ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। যেহেতু অবস্থা স্বাভাবিক না। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর ওই কবিরাজের কাছে উনি স্বাভাবিকভাবে গিয়েছেন, কিন্তু কবিরাজ ওনাকে দেখে বলেন যে ওনার উপর একটা জিনের প্রভাব রয়েছে। তো লোকজন চিন্তা করেছে জিনের প্রভাব রয়েছে, অনেক সময় মহিলা মানুষ হয়তো বা কখনো হাঁটাহাঁটি করেছে, কোনো একটা জিন তার দিকে নজর দিতেই পারে, এই জন্য সে মনে হয় সংসার করতে দিতে চাচ্ছে না। তো কবিরাজ কি করেছে, ওর উপর জিন হাজির করার চেষ্টা করেছে। তো জিন হাজির করার চেষ্টা করলেও কোনোভাবেই কবিরাজ তার উপর কোনো জিন হাজির করতে পারে না, অনেকক্ষণ চেষ্টা করে কোনোভাবেই পারে না। সে নিজেও এই বাড়িতে এসেছিল, সে জিন হাজির করতে পারে নাই, কিন্তু এভাবে তো হাজির না হওয়ার কথা না, কোনো না কোনো ভাবে তো হাজির হবেই, কিন্তু কবিরাজ বারবার ব্যর্থ হচ্ছিলেন। একটা পর্যায়ে কবিরাজ বলে দেন যে তার দ্বারা এটা সম্ভব হবে না। এরপরে ওনারা অন্য জায়গায় খুঁজতে থাকেন যে কোথায় ভালো একজন লোক পাওয়া যায় যাকে দিয়ে এই সমস্যার সমাধান করা যায়। এরপরে একজন মহিলা কবিরাজের সন্ধান পান, সেই মহিলা কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। ওই মহিলা কবিরাজ উনিও রুকিয়ার মাধ্যমে জিন হাজির করেন। তো উনি চিন্তা করলেন যে একে রাতের বেলা বিশেষ সন্ধ্যার পর একটা ঘরের মধ্যে বসে এর ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু এর উপর যে জিনটা আছে বা নাই এই বিষয়ে নিশ্চিত হওয়ার আগে মূলত ওই কবিরাজের সাথে যে জিনটা রয়েছে তাকে হাজির করে এর বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে, এবং এই বিষয়টা উনি ওনার পরিবার এবং ওই মেয়ের সামনেই করতে চাচ্ছিলেন। এরপরে উনি একটা ঘরের মধ্যে সন্ধ্যার পরে, ঘরটা অনেকটাই অন্ধকার, সেখানে ওনার সাথে থাকা একটি জিনকে হাজির করানো হয়। যখন নাকি ওই জিনটা হাজির হয় তখন মনে হচ্ছিল ওই ঘরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, ওখানে ওই মেয়ে, ওই মেয়ের মা বাবা আরো কয়েকজন ছিলেন, তো ওনারা ভয় পেয়ে যাচ্ছিলেন এই বুঝি ঘরটা ভেঙে ওনাদের ঘাড়ের উপর পড়ে, ভয় পাচ্ছিলেন। তবে ওই কবিরাজ বলেন যে আপনাদের ভয়ের কিছু নেই, আপনারা শান্ত হয়ে বসেন, দোয়া দুরুদ পড়েন। তো কিছুক্ষণের মধ্যেই ওই জিনটা হাজির হয়। জিনটা হাজির হয়ে ওই কবিরাজকে বলে যে তুমি তো এই মেয়ের ট্রিটমেন্ট করতে চাচ্ছ, কিন্তু এই মেয়ের ট্রিটমেন্ট করার জন্য আমাদের কোনো সহযোগিতা তুমি পাবা না, আর তুমি এটা করতে পারবা না। কারণ হচ্ছে এই মেয়ের উপরে একটা বান মারা হয়েছে আর ও নিজেই আত্মহত্যা করে মারা যাবে, সুতরাং এই বান কাটানো আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ এটা এমনভাবে করা হয়েছে, আমরা তো মুসলিম জিন, এটা কাটানোর জন্য যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা যদি আমরা করতে যাই তাহলে এটা কালো জাদুর মধ্যে পড়ে যাবে। আমরা যে রুকিয়া জানি এই রুকিয়া দিয়ে এই কালো জাদুটা কাটানো সম্ভব হবে না। আরো ভালো কোনো বুজুর্গ মানুষের কাছে গেলে উনি কোরআন সুন্নাহ থেকে এই কালো জাদুটা কাটালেও কাটাতে পারেন, ওনার যদি সেটা জানা থাকে, আমাদের এটা জানা নাই। সুতরাং তুমি এটার কাজে হাত দিও না, এটারও ক্ষতি হবে। তো অনেক আশা নিয়ে ওই পরিবারের সদস্যরা ওই মহিলা কবিরাজের কাছে গিয়েছিলেন, কিন্তু ওনারা ব্যর্থ হলেন। এদিকে ওই কবিরাজের কাছ থেকে আসার পরে এই আপার সমস্যা আরো বেড়ে যায়। এমন সমস্যা হয় যে ওনাকে আগে তো শুধু শ্বশুরবাড়ির কথা বা হাজবেন্ডের কথা বললে উনি আত্মহত্যা করতে যেতেন, এখন কোনো কথা ছাড়াই হুট করে দৌড় দিয়ে উনি ঘরের মধ্যে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে দেন। এমন একটা সিচুয়েশন যখন তৈরি হয় তখন ওনাকে সার্বক্ষণিক শেকল দিয়ে বেঁধে রাখার প্রয়োজন হলো। ওনাকে যখন শেকল দিয়ে বেঁধে রাখা হতো তখন উনি স্বাভাবিক, সবার সাথে খুব স্বাভাবিক আচরণ করতেন। তো এর আগে মানে এই যে মহিলা কবিরাজের কাছে নিয়ে যাওয়ার আগে একবার ওনার হাজবেন্ড ওনাকে দেখতে এসেছিলেন, চিন্তা করেছিলেন হয়তোবা কোনো কারণে তার উপর রাগ হয়েছে, একবার একটু ভালোবেসে হাতটা ধরলে হয়তোবা রাগটা কমে যেতে পারে। তো উনি শুধু তার শরীরে টাচ করেছিলেন, টাচ করার সাথে সাথে এই ঝুনু বেগম নাকি এমন একটা ধাক্কা ওনার হাজবেন্ডকে দিয়েছিলেন, উনি প্রায় 25-30 হাত দূরে ছিটকে পড়েছিলেন। তখন ওনার হাজবেন্ড বুঝেছিলেন যে ওনার স্ত্রী মারাত্মক কোনো সমস্যার মধ্যে পড়েছেন, তা না হলে তো এরকমটা হওয়ার কথা না। এতদিন ভেবেছিলেন হয়তো রাগ করে যায় না, কোনো কারণে মনে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু এইটা কি? তো উনিও তখন গোপনে গোপনে ওনার শ্বশুরবাড়ির লোকদেরকে পরামর্শ দিতেন যে ওকে অমুক কবিরাজের কাছে নিয়ে যান, অমুক জায়গায় নিয়ে যান। উনিও কিন্তু তার স্ত্রীকে সুস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওনার স্ত্রীর সামনে না গিয়ে গোপনে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে। এদিকে এই আপাকে তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যখন শিকল দিয়ে বেঁধে রাখা হয় উনি স্বাভাবিক থাকেন এবং কিছুক্ষণ পরে খাবার চান যে আমার খুব ক্ষুধা লাগছে। উনি যখন খাবার খাওয়া শুরু করেন উনি পাঁচ সাত জনের খাবার একাই খেয়ে ফেলেন, স্বাভাবিক খাবারই খান, কাঁচা মাছ মাংস যে খান বিষয়টা এরকম না, এবং খাবার খাওয়ার পর উনি ঘুমিয়ে যান। এরপরে ঘুম থেকে উঠলে আবার কিছুক্ষণ স্বাভাবিক থাকেন। শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় উনি কখনো আত্মহত্যা করার চেষ্টা করেন না, এটা একটা রহস্যজনক ব্যাপার হয়ে যায়। আর উনি প্রচুর পরিমাণে খাবার খাওয়া শুরু করেন। এদিকে ওনার শরীরের অবস্থা খুব খারাপ হতে থাকে আস্তে আস্তে, এক মাস দুই মাস করতে করতে প্রায় সাত আট মাস কেটে যায় এইভাবে। এদিকে ওনার হাজবেন্ড তো গোপনে গোপনে এসে ওনাকে এক নজর দেখে আবার চলে যান, উনিও চেষ্টা করেই যাচ্ছিলেন কোন ভাবে এটা সমাধান করা যায়। তো উনি একটা ভালো হুজুরের সন্ধান দেন, ওনাদেরই কয়েক গ্রাম পরের, উনি খুব ভালো মানের একজন হুজুর, খুব বুজুর্গ মানুষ, উনি কথা খুব কম বলেন, কোন রোগীর কাছ থেকে অল্প কথা শুনলেই উনি রোগের ধরনটা বুঝতে পারেন আর কি। তো ওনার কাছে নিয়ে যাওয়া হয় তাকে। তো উনি দেখার পর বলেন যে এই মেয়েকে আসলেই বান মারা হয়েছে, এবং যে বান মেরেছে সে একটা পুরুষ মানুষ। এখন কে মেরেছে, তাকে কিভাবে ধরবো, এই বিষয়ে যখন এই ঝুনু বাবার আত্মীয় স্বজনরা বা ওনার মা বাবা জিজ্ঞেস করেন তো হুজুর বলেন না এটা কোনোভাবেই সম্ভব নয়, ওই ছেলের নাম ঠিকানা তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু বলেন এতটুকু তো আমাদের জানার দরকার আছে, বা এতটুকু তোমাদেরকে বলতে হবে যে এটা কি আমাদের কোনো আত্মীয় স্বজনদের মধ্যে নাকি বাইরে। তখন হুজুর বলেন যে না এ বাইরের, আর বিভিন্ন পীড়াপিড়িতে হুজুর এতটুকু বলেন যে এই মেয়েটা যখন ঢাকায় একটা চাকরি করত তখন একটা ছেলে ওকে পছন্দ করত, কিন্তু এই মেয়েটা ওকে পছন্দ করত না। একটা পর্যায়ে এই ছেলেটি এই মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ওই মেয়েটি বলে যে আমি আমার পরিবারের ইচ্ছা ছাড়া কোনো কাজ করব না, আমার পরিবার থেকে যেখানে দেবে সেখানে আমি বিয়ে করব। ওই ছেলেটা নাকি তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বেশ জোরাজুরি করতে থাকে। একটা পর্যায়ে ওই মেয়েটি ওই ছেলের উপর খুব ক্ষিপ্ত হয়, আর এর মধ্যেই যখন পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে তখন ওই মেয়েটি চিন্তা করে যে এই ছেলেটা আমাকে খুব ডিস্টার্ব করছে, আর বাড়ি থেকেও বিয়ের কথা বলছে, আমি চলে যাই বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পর এই যে তার যে হাজবেন্ড তার সাথে তার বিয়ে হয়ে যায়, খুব ভালোই কাটছিল কয়েকটা দিন, এরপরেই মূলত এই সমস্যার সৃষ্টি হয়। আর এই যে ঢাকার যে ছেলেটা, এই ছেলেটা খুব শক্তিশালী এক তান্ত্রিকের কাছ থেকে একটা কালো জাদু করেছে, এবং এই কালো জাদুটা খুবই ভয়াবহ একটা কালো জাদু। এই মেয়েকে দুটো ব্ল্যাক ম্যাজিক দেয়া বা ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন চিহ্ন লেখা তাবিজ তাকে খাওয়ানো হয়েছে, আর দুটো তাবিজ এই যে তার যে গ্রামের দুই গ্রামের রাস্তা, যে গ্রামে তার বিয়ে হয়েছে এবং তার যে গ্রামটা, এই গ্রামে মসজিদের পাশে যে কবরস্থান রয়েছে, কবরস্থানের যে রাস্তাটা, এই রাস্তাটাই ওই গ্রাম দিয়ে মানে আসা যাওয়ার একটা পথ আর কি, ওই দিক দিয়ে সব আসা যাওয়া করে এই গ্রাম থেকে ওই গ্রামে, ওইখানে একটি তাবিজ মাটিতে পুঁতে রাখা হয়েছে, আর একটা তাবিজ পুকুর পার হয়ে যে গাব গাছ রয়েছে ওই গাব গাছের ওখানে রাখা আছে। আর এই পুরো কাজটা কিন্তু কোনো মানুষ করে নাই, করেছে খোদ এক পিশাচ জিন, মূলত তাকে দিয়েই ওই তান্ত্রিক এই কাজটি করিয়েছে। স্বপ্নের মধ্যে ওই তাবিজটা ওই মেয়েকে খাইয়ে দিয়েছে এবং নিজে এসে এই দুটো জায়গায় ওই তাবিজটা সে পুঁতে রেখেছে। মূলত শ্বশুর বাড়ির থেকে সে যখন ফিরানিতে আসছিল তখন ওই রাস্তা দিয়ে আসার পরে তার মানসিক অবস্থার কিছু পরিবর্তন হয়। এরপরে তার স্বামী চলে যাওয়ার পর স্বপ্নের মধ্যে যখন ওই দুটো তাবিজ তাকে খাইয়ে দিয়েছে, এরপরে সে আর ওই স্বামীর কথা সহ্য করতে পারে না এবং শ্বশুরবাড়ির নাম গন্ধও সে সইতে পারে না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সুতরাং এর থেকে তাকে নিষ্কৃতি অবশ্যই পেতে হবে। এখন কি করণীয়? তখন হুজুর বলেন ঠিক আছে আমি একটা দোয়া দিচ্ছি, এই দোয়াটা ভিজিয়ে তোমরা ওকে খাইয়ে দাও, খাইয়ে দেওয়ার পরে ও ঘুমিয়ে যাবে, ও প্রায় ষোলো সতেরো ঘন্টা বা এর থেকেও বেশি সময় ঘুমাতে পারে, ও ঘুম থেকে ওঠার পর ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তো উনি একটা দোয়া লিখে দেন এবং ওই পানিটা তাকে খেতে বলেন। ওই ঝুনু বেগমও উনি ওই পানিটা স্বাভাবিকভাবেই খান, খেতে যে খুব অমত করছে আর বিষয়টা এরকম না, স্বাভাবিকভাবেই খেয়েছেন। খাওয়ার সাথে সাথে মনে হলো তাকে খুব হাই ডোজের কোন একটা ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে বা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে উনি ঘুমিয়ে পড়েন, পানি খেতে খেতেই উনি ঘুমিয়ে গেছেন। এরপরে ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, দীর্ঘ সময় উনি ঘুমিয়েছেন অনেকক্ষণ। এদিকে ওই যে ওনার যে হাজবেন্ড, উনি তো শুনেছিলেন যে ওই হুজুর এটা বলেছেন, কারণ ওই হুজুরের খবরটাও উনি সংগ্রহ করে এনে দিয়েছিলেন যে হুজুর বলেছেন যে ঘুম থেকে উঠলে ঠিক হয়ে যাবে। এই আশায় উনি শ্বশুর বাড়িতে বসে আছেন যে কখন তার স্ত্রী ঘুম থেকে উঠবে। অনেকক্ষণ পর ওনার স্ত্রী যখন ঘুম থেকে ওঠেন, ওঠার পর ওনার হাজবেন্ডকে দেখেই ওনার স্ত্রী বলে ওঠেন, আরে আপনি দুই তিন দিন পরে আসলেন, আপনার নিশ্চয়ই খাওয়া দাওয়া করতে খুব অসুবিধা হয়েছে, রান্না করে দেওয়ার কেউ ছিল না, এই দুই তিন দিন আপনার শরীরের একই হাল হয়েছে, আপনি এত শুকিয়ে গেছেন কেন? মানে তার স্ত্রী দিকে তাকিয়ে অবাক হচ্ছেন, উনি এত শুকিয়ে গেছেন, খাওয়া দাওয়া করেন নাই ঠিকঠাক মতো, কি এমন হলো দুই তিন দিন এত শুকিয়ে গেছেন? অথচ সাত আট মাস পার হয়ে গেছে, এর মধ্যে যে এত কিছু হয়েছে, উনি আত্মহত্যা করার জন্য কতবার চেষ্টা করেছেন, কিছুই ওনার মনে নাই, উনি কিছুই বলতে পারেন না। উনি তাড়াহাড়া করে উঠে স্বামীর জন্য শরবত বানানোর চেষ্টা করছেন এবং ওনার থাকার জায়গা রেডি করছেন, যারে এত কষ্ট করে আসছেন একটু বিশ্রাম নেন। সবাই তো খুবই খুশি, ওনার স্বামীও খুব খুশি, যাক আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছেন। এবং দ্রুত উনি ব্যাগ গোছানো শুরু করছেন, উনি ওনার স্বামীর বাড়িতে যাবেন, দুই তিন দিন হয়ে গেছে ওনার স্বামীর অসুবিধা হচ্ছে, তো উনি কিন্তু দ্রুত ওনার স্বামীর সাথে চলেও যান। আল্লাহর রহমতে উনি পুরোপুরি সুস্থ হয়ে যান। বর্তমানে ওনার তিন কি চারজন সন্তানাদি আছে বলে শোনা যায়। ঘটনাটি যে অনেকদিন আগের বিষয়টা এরকম না, মানে বিশ ত্রিশ বছর আগের বিষয়টা এরকম না আর কি, এই দশ বারো বছর বা এরকম হবে আর কি। তো উনি এখন খুবই ভালো আছেন, ওনার স্বামী সন্তান নিয়ে খুবই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ওই যে ছেলেটা, যে ছেলেটা এই ব্ল্যাক ম্যাজিকটা করেছিল, তার কি হলো? এই ছেলেটা ব্ল্যাক ম্যাজিকটা করেছিল যাতে করে ওই মেয়েটা তাকে বিয়ে করে বা তার কাছে ফেরত আসে, কিন্তু এই তান্ত্রিক যে কাজটি করেছিল, এই কাজটি সে এমন ভাবে করেছে যে ওই মেয়েটা মারাই যাবে এমন একটা অবস্থা, মানে ওই তান্ত্রিকটা উল্টো কাজ করে ফেলেছে, বুঝেই হোক না বুঝেই হোক। ওই ছেলেটা যখন অপেক্ষায় ছিল যে এই মেয়েটা তার কাছে ফেরত আসবে, সে পরে খোঁজ খবর নেওয়ার যখন চেষ্টা করে, খোঁজ খবর নিয়ে জানতে পারে এই মেয়ের এই অবস্থা, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার অবস্থা খুব খারাপ, তখন এই ছেলেটা অত্যন্ত অনুশোচনায় সে ভোগে। পরবর্তীতে সুস্থ হওয়ার পর লোক মারফত নাকি এই ছেলেটা তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছিল, যে সে বুঝতে পারে নাই যে এটার প্রভাব এরকম হবে, এবং সে আন্তরিকভাবে ক্ষমা চায়, আল্লাহর কাছে সে ক্ষমা চেয়েছে, এটাই ওই পরিবারকে জানিয়েছে। এবং আল্লাহর রহমতে যেহেতু ওই ঝুনু বেগম সুস্থ হয়ে যায়, আর ওই লোকটিও নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন, আমরা ওই ব্যক্তির সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। আর প্রিয় লিসেনার্স, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন। আমাদের মধ্যে কিন্তু এই যে কোনো একজনকে ভালোবাসা, ভালোবাসার জন্য তাকে কাছে পাওয়ার যে অদম্য আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থেকে অনেকেই এই ভয়ানক ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন। এর প্রভাবটা যে কি হতে পারে এটা কিন্তু আমরা কেউ কল্পনাই করতে পারি না। আমি এমন কয়েকজনের কাছ থেকে এমন কিছু ইমেল পেয়েছি, আমি এতটাই মানে আশাহত হয়েছি এবং এতটাই আমার মেজাজটা গরম হয়েছিল, আমার ইচ্ছা করছিল যে এনাদের নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমি আমার গ্রুপ পেজ এবং ইউটিউবের কমিউনিটি পোস্টেও এগুলো পাবলিশ করি। একজন বলছিল যে তিনি তার স্ত্রীকে ফেরত আনতে চান, এর জন্য তিনি কালো জাদু করতে চান, আমার কাছে একজন তান্ত্রিকের ঠিকানা চাচ্ছিলেন, যে আপনার কাছে তো অনেক ঘটনাই আসে, বিভিন্ন তান্ত্রিকের কথাও আপনারা বলেন, একজন তান্ত্রিকের ফোন নাম্বার দেন বা ঠিকানা দেন, তার সাথে যোগাযোগ করে আমি আমার স্ত্রীর উপর ব্ল্যাক ম্যাজিক করে তাকে ফেরত আনতে চাই। যেখানে আমি প্রতিনিয়ত ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, বিভিন্ন ঘটনার ভয়াবহতা উল্লেখ করে, সেখানে যখন কিছু লিসেনাররা আমার কাছে তান্ত্রিকের ঠিকানা চান, ব্ল্যাক ম্যাজিক করার জন্য স্পষ্টভাবে বলেই দেন যে তারা কালো জাদু করতে চান। এবং কেউ একজন মেয়েকে পছন্দ করে, আবার কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে, আমাদেরকে ইমেল করে কোনো তান্ত্রিকের ঠিকানা চান, এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। এই কারণে আমি হয়তো বা এটা আমার ব্যর্থতা যে আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পারি নাই কালো জাদুর ভয়াবহতাটা। তা না হলে এই ধরনের ইমেল আমাদেরকে কেউ করতেন না বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে কেউ নক দিতেন না। প্রিয় লিসেনার্স, যিনি এ কাজ করবেন উনি চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, এটা আমার কথা না আল্লাহর কথা। সুতরাং আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা কোনটা বেছে নিতে চান, দুনিয়াতে কোন একজন মানুষকে পাওয়া বা কোন একটা ক্ষমতা পাওয়াকে বেছে নিতে চান নাকি চিরস্থায়ী জাহান্নামকে বেছে নিতে চান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন যারা এই জাদুর সাথে যুক্ত হবে তাদের ইহকাল পরকাল দুটোই শেষ, পরকালে চিরস্থায়ী জাহান্নাম। সুতরাং আল্লাহ আমাদেরকে এসব থেকে দূরে থাকার তৌফিক দান করুক। ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আর তকদিরের ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলার তরফ থেকে আসে, মানুষ যা চায় সবকিছু পায় না, যা পায় আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে মনে করে আলহামদুলিল্লাহ বলে সেটাতে শুকরিয়া আদায় করতে হবে। কারণ হতাশা থাকবেই, সব পাওয়া মানুষও হতাশায় ভোগে, আবার কিছুই কেউ পায়নি তারপরও মানুষ হতাশায় ভোগে। সুতরাং সব পাওয়া মানুষ যদি হতাশায় ভোগে, আমরা চিন্তা করতে হবে তাদের হতাশাটা কোথায়। হ্যাঁ, তাদের হতাশা আছে, আমরা সেটা জানি না, সেই হতাশাটা ভিন্ন মাত্রার, এটা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লাইন শাকারতুম, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে। যিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেবেন, যিনি না শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা তার নিয়ামতকে তার উপর থেকে তুলে নেবেন। আর তকদিরের ভালো মন্দ এটা বিশ্বাস করা যে এটা ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ থেকে আসে, এটা ইমানের অন্যতম একটা খুঁটি, এটাতে যদি আমরা বিশ্বাস স্থাপন করতে না পারি তাহলে আমরা কিন্তু ইমানের বা তাওহীদের যেই ভিত্তির উপর আমরা দাঁড়িয়ে আছি বলে বিশ্বাস করি সেটা কিন্তু থাকবে না। সুতরাং ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ থেকে আসে, এই জন্য চিন্তা করবে আল্লাহ এই আমাদেরকে বিপদটা দিয়েছেন, আল্লাহই কাটিয়ে নেবেন ইনশাল্লাহ আল্লাহ যখন ইচ্ছা করবেন, তাহলে এই হতাশাটা অনেকটা ইনশাল্লাহ কমে যাবে। আর যদি প্রমাণিত হয় তিনি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত বা আমাদের কেউ ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত, তাহলে শরিয়া সম্মতভাবে ভালো করে হুজুরের কাছে গিয়ে রুকিয়া করে এই অবস্থা থেকে উত্তরণ করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও কিন্তু জাদুগ্রস্ত হয়েছিলেন এবং এই প্রেক্ষাপটে কিন্তু সুরা ফালাক এবং নাস নাজিল হয়েছিল। সুতরাং জাদুগ্রস্ত হলে সেটা ট্রিটমেন্ট করতে হবে, শুধু আল্লাহর উপর ভরসা করে থাকলে হবে না, এটাও কিন্তু এটার এই সুরা ফালাক এবং নাসের মাধ্যম দিয়ে প্রমাণিত হয় যে এই বিষয়ে শরিয়া সম্মতভাবে ট্রিটমেন্ট করাতে হবে, এটা রেখে দিলে চলবে না, আল্লাহর উপর ভরসা করে ট্রিটমেন্টটা আমরা করতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ এটা কাটিয়ে দেবেন। ধন্যবাদ আব্দুল মাজেদ ভাইকে, চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন এবং এই ঘটনার এন্ডিংটা যে খুব ভালোভাবে হয়েছে এটাই আমরা খুশি। সব ঘটনার এন্ডিং ভালো হয় না, কারণ আমাদের এবারের এপিসোডের প্রথম যে ঘটনা জাহান্না এটার এন্ডিংটা কিন্তু ভালো ছিল না, এই কারণে বলছি এটার এন্ডিংটা ভালো ছিল যে উনি আরো ভালোভাবে জীবনযাপন করছেন। আর এই ঘটনাটা কিভাবে একজন মানুষের পুরো লাইফটাকে শেষ করে দিতে পারে আপনারাই চিন্তা করবেন একবার। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। তবে যাবার আগে বলছি আমার কিন্তু আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, যেটার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমার ওই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ট্রাভেলিং, ব্লগিং, আমার নিজস্ব উপলব্ধি, তারপরে সাময়িক বিভিন্ন টপিকগুলো, শিক্ষামূলক কোনো এডুকেশনাল কন্টেন্টগুলো, সেগুলো আমি সেটাতে আপলোড করার চেষ্টা করি। আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ, এটাতেও আমাকে উৎসাহ দেবেন যাতে করে আমি আরো কিছু কাজ করতে পারি, ভালো ভালো কিছু কাজ করতে পারি। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাই আমাদের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যার ঘটনাটি আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 100তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ রাজু ভাই। উনি বর্তমানে কাতারে রয়েছেন, প্রায় এক যুগ উনি কাতারে অবস্থান করছেন, ওনার দেশের বাড়ি টাঙ্গাইলে। উনি বর্তমানে একটি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটর হিসেবে নিয়োজিত রয়েছেন। তো ঘটনাটি 2017 সালের দিকে হবে। উনি ওই সময় বিশাল বড় একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করতেন স্টোর কিপার হিসেবে। ওনাদের কোম্পানির মেইন স্টোর ছিল আল ওয়াকিন নামক একটা জায়গায়। 2017 সালের দিকে এই ওয়াকির জায়গাটি ছিল একদম মরুময় এলাকা। 2022 সালে কাতারে যে বিশ্বকাপ ফুটবল যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে আল ওয়াকরা নামক একটা স্টেডিয়াম তৈরি করেছিল। এই আল ওয়াকরা থেকে ওয়াকিরের দূরত্ব 2 কিলোমিটার মতো হবে। এই স্টেডিয়াম তৈরি করার জন্য স্টেডিয়াম সংলগ্ন আশেপাশের এলাকাও কিন্তু একটি আলাদা সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে সরকার। এই যে আল ওয়াকরা স্টেডিয়ামটি, এটি কিন্তু বর্তমানে আল জানুব নামে পরিচিত। এটা পরবর্তীতে আল জানুব নাম করা হয়েছে। আপনারা কেউ চাইলে গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন। তো ওনারা যখন কাজ করেন তখন তো এগুলো আসলে ওরকম কিছু ছিল না। তো যেটা ছিল মরুভূমির মাঝে কাজ করার জন্য কন্টেইনার বসিয়ে সেগুলোকে থাকার উপযোগী করা হয়েছিল, যাতে যারা কাজ করবেন সেখানে থেকে তারা সেগুলো মেইনটেইন করতে পারেন। আর ওনারা যেই জায়গাটাতে আসলে থাকবেন ওই জায়গার এরিয়াটা ছিল 200 কি 250 মিটারের মতো, আর প্রস্থ 80 মিটার ছিল, লম্বা 200-250 মিটার হবে আর কি। তো ওখানে বিভিন্ন কন্টেইনার বসিয়ে দিয়ে সেগুলোকে থাকার উপযোগী করা হয়, আর কন্টেইনার গুলোর আর এক পাশে বেড়া বসিয়ে আলাদা আলাদা করে একটি জায়গা নির্ধারণ করা হয়। তো ওখানে ওনাদের এই স্টোরের ম্যানেজার তার পরিবার তারা থাকতো। তার পরিবারে 5 বছরের এক মেয়ে ছিল, তার আর একটা মেয়ে ছিল, তার বয়স ছিল 2.5 বছর, ওই সময়টার কথা বলছি আর কি। তো এখানে ওনাদের যে স্টোরটা, ওই স্টোরে ইন্ডিয়ান এবং বাংলাদেশি মিলে 12 জন কাজ করত, আর ওই স্টোরের ম্যানেজার ছিল আবার মিশরীয় নাগরিক। তো উনি যেই কন্টেইনারটাতে থাকতেন সেখানে দুই পাশে আরো দুটো রুম ছিল, মুখোমুখি এই দুটা রুম আর কি, আর রুমের বাইরে একটা কিচেন ছিল এবং ওয়াশরুম ছিল। আর মুখোমুখি যে রুমটা ছিল ওইটা ছিল স্টোরের ম্যানেজারের অফিস, মূলত সেগুলো আর একটা কন্টেইনার, মানে ওইভাবে সেট করা হয়েছে আর কি। এবার আসি মূল ঘটনায়। এক রাত্রে রাত আনুমানিক 2 বাজে হঠাৎ করে এই রাজভাইয়ের ঘুম ভেঙে যায় একটা শব্দে। শব্দটা ছিল এমন, বাচ্চারা বেলুনে হাওয়া ভরতে ভরতে ঠাস করে যে ফেটে যায় না, ঠিক ওই রকম মনে হচ্ছে বেলুন ফাটছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপারে, আওয়াজটা সে কোত্থেকে, জ্যোৎস্না রাত ছিল। তো ওনার কন্টেইনারের যে জানালার অংশটা, এটা থাই গ্লাস করা ছিল আর কি, তো উনি ওই জানালা দিয়ে আচ্ছা আলো যেটা আসছিল ওই দিক দিয়ে দেখেন যে 4 থেকে 5 বছর বয়সের 3-4টা মেয়ে বাচ্চা ওই বেলুন নিয়ে খেলছে। তাদের পরনে সাদা কালারের ড্রেস, কিন্তু চেহারাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো উনি প্রথমে ভেবেছেন ওনার ম্যানেজারের বাচ্চারা ওইখানে এসে খেলাধুলা করছে। মূলত ওই বাচ্চারা কিন্তু রুমের বাইরে ছিল না, তার কন্টেইনারের ভেতরে ছিল। মূলত ওই জানালা দিয়ে যে চাঁদের আলো আসছিল সেটা দিয়ে উনি দেখতে পাচ্ছিলেন। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, আমার রুমের দরজা বন্ধ, ম্যানেজারের বাচ্চারা এই রুমে ঢুকলো কিভাবে, আর তারা তো কখনো আসে না। তো উনি ঘুম ঘুম চোখে আরবিতে জিজ্ঞেস করলেন যে এই তোমরা কে। সে বারবার জিজ্ঞেস করছে কিন্তু ওরা কোনো ভ্রুক্ষেপই করছে না, কোনো কথায় পাত্তাই দিচ্ছে না। বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর হঠাৎ করে ওই 3টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা বলে ওঠে, আরবিতেই বলে আর কি, যে আমাদের তুমি চিনবে না, এটা আমাদের খেলা করার জায়গা, আমাদের থাকার জায়গা, আজকের পর তুমি এখানে আর থাকবে না, আজকে চলে যাচ্ছি, আমরা কিন্তু আবার আসবো খেলতে, এসে যেন তোমাকে না দেখি। তো এই কথা বলার সাথে সাথে মনে হলো মুহূর্তের মধ্যে ওরা ভ্যানিশ হয়ে গেল। তো লাফ দিয়ে উঠে লাইটটা অন করেন, দেখেন যে রুমে কিচ্ছু নাই। উনি ভেবেছেন হয়তো স্বপ্ন দেখেছেন। উনি তখন ওনার যে কন্টেইনার যে রুমটা ওখান থেকে বাইরে বের হন, ওয়াশরুমে যান, ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি ছেটান। তারপরে ওনার তো স্মোকিং করার অভ্যাস, তো উনি স্মোক করা শুরু করেন। তো স্মোক করা শেষ উনি খেয়াল করেন যে ওই যে ম্যানেজারের যে রুমটা আছে আর কি, ওই রুমের কাছে আবার ওনার যে অফিস রুমটা যেখানে আরো কয়েকজন বসে, যে কন্টেইনারটা, তো ওইটার ভেতরে কিন্তু চেয়ার টেবিল বসানো, আর যেহেতু ওটা অফিস রুম হিসাবে ইউজ করা হবে এই জন্য ওইটা গ্লাস ডোর লাগানো হয়েছিল আর কি, আমরা যেভাবে দেখি বিভিন্ন জায়গায় গ্লাস ডোর লাগানো হয়, তো ওইভাবে লাগানো। তো উনি খেয়াল করেন যে ওনার যেটা কন্টেইনার কে মানে অফিস রুম বানানো হয়েছে আর কি, বা যেটা বসে উনি অফিস করেন, ওইটার মধ্যে হালকা আলো জ্বলছে এবং উনি যে চেয়ারটাতে বসেন ওই চেয়ারে কেউ একজন বসে আছে। উনি স্পষ্টভাবে দেখছিলেন চেয়ারে বসা ওই অবয়বটা একটা নারী অবয়ব, এবং ওই নারী অবয়বটি হাত দিয়ে ইশারা করে ওনাকে কাছে ডাকছে। তো উনি ওই অবস্থাতে একটা ঘোরের মধ্যে চলে যান, মানে একটা মায়াজালে আবদ্ধ হয়ে যান। উনি করেন কি, ওই কন্টেইনারের দিকে যেতে থাকেন, উনি গ্লাস ডোরটা খুলে ভিতরে ঢোকেন। উনি দেখেন যে ওইখানে একটা নারী অবয়ব বসে আছে, চেহারাটা স্পষ্ট না, চুলগুলো তার কপালের সামনে দিয়ে এলোমেলো অবস্থায় রাখা। ওই অবয়বটি আরবিতেই তাকে বলে এটাই প্রথম এটাই শেষ, একবারই বলবো শুধু, তোর কারণে আমার বাচ্চাদের খেলতে অসুবিধা হয়, আগামীকাল রাত থেকে তুই এখানে থাকবি না, তোকে বলছি না তুই এখান থেকে চলে যাবি, কিন্তু তুই ওই কন্টেইনারে থাকবি না, ওই জায়গায় থাকবি না, আর যদি থাকিস তাহলে কিন্তু তোর বড় ক্ষতি হবে, যা এখন চলে যা। তো উনি ওই কথা শুনে ওখান থেকে বের হয়ে নিজের রুমে চলে যান, নিজের রুমে গিয়ে শুয়ে পড়েন। তো ওনার যখন ঘুম ভাঙে, রাতে যে ঘটনাটা ঘটেছে উনি মনে করতে পারছেন না এটা কি আসলে স্বপ্নে ঘটেছে নাকি বাস্তবে ঘটেছে, স্বপ্ন দেখেছেন নাকি বাস্তবেই দেখেছেন, উনি বিষয়টা বুঝতে পারছেন না। একটা সময় মনে হলো উনি আসলে পুরোটাই স্বপ্নের মধ্যে দেখেছেন, আর এই কারণে কাজের ব্যস্ততায় উনি এই সবকিছু ভুলেছেন। রাত 11টার দিকে উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, রাত আনুমানিক কয়টা বাজে উনি আসলে বুঝতে পারছেন না, হঠাৎ করে উনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায়, উনি ফিল করেন উনি খাটের উপরে শুয়ে না, উনি ফ্লোরে শুয়ে আছেন, কন্টেইনারে যে পাটাতন সেখানে শুয়ে আছেন, এবং উনি বুঝতে পারেন যে ওনার পা দুটো নিজ দিক থেকে বাধা কোনো শক্ত কিছু দিয়ে, ওনার হাতটাও মনে হচ্ছে বাধা, আর ওনার পায়ের কাছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ওই অবয়বটা সামনের দিকে একটু ঝুঁকে এসে বলে, ভালো কথার আসলেই মানুষ দাম দেয় না, তোকে যে ভালো করে বললাম গত রাত্রে যে তুই এখানে আর থাকবি না, তুই কেন থাকলি আবারও, এই জন্যই ভালো ব্যবহার করতে হয় না কারো সাথে, যদি তোকে আরো ভালো করে ভয় দেখাইতাম তাহলে তুই ঠিকই আজকে এখানে থাকতি না, যেহেতু তুই এখানে এই রাত্রে আছিস আবার আমাদেরকে আসতে হয়েছে, তবে মনে রাখিস আজকে রাতের পর তোকে যদি আবার এখানে দেখি তোর অবস্থা এমন হবে যে সারা জীবন তুই ভুগবি, কোনো হুজুর কবিরাজ তোকে ভালো করতে পারবে না, এটাই বলে দিলাম। এই কথা বলার সাথে সাথে ওই জিনিসটা হাওয়ায় মিলিয়ে যায়, আর উনি এটা দেখার পর ওখানে সেন্সলেস হয়ে গিয়েছিলেন, মানে ওই শুয়েছিলেন ওখানে সেন্সলেস হয়ে পড়েছিলেন। সকালবেলা ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি ওখানেই পড়ে আছেন, কিন্তু ওনার হাত পা বাঁধা না, খোলা, কিন্তু উনি নিচে শুয়ে আছেন। এরপর উনি বুঝতে পারেন যে রাতে যেটা হয়েছিল সেটা কোনো দুঃস্বপ্ন না, এবং আগের রাতেও যেটা হয়েছিল সেটাও দুঃস্বপ্ন না। উনি সাথে সাথে দ্রুত ওনার ম্যানেজারকে এই বিষয়টা সবিস্তারে বলেন। তো ম্যানেজার বলেন যে আসলে এই জায়গাটা তো দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, আর আমিও ফ্যামিলি নিয়ে আছি, টুকটাক ভয়ের ঘটনা আমার সাথে ঘটে, তবে মারাত্মক কিছু হয় নাই। এরপর এই রাজু ভাই উনি স্থানীয় এক বাঙালি ইমাম সাহেবের সাথে কথা বলেন, ইমাম সাহেব বলেন যে বাবারে তুমি তাড়াতাড়ি তোমার থাকার জায়গা শিফট করো, যেহেতু তোমার এখনো কোনো ক্ষতি করে নাই, ঝাড়ফুঁক করা লাগবে না, পানি ভরা খাইতে হবে না, একটাই সমাধান, তুমি ওখানে থাকার জায়গাটা শিফট করো। উনি আবার ম্যানেজার সাহেবকে এসে বলেন যে ইমাম সাহেব এই পরামর্শ দিয়েছেন। ম্যানেজার সাহেব যেটা করেন সেটা হলো তার থাকার জায়গার যে কন্টেইনারটা ছিল তার থাকার সবকিছু এই রাজু ভাইয়ের যে কন্টেইনারটা অফিস রুম হিসেবে ব্যবহৃত হতো সেখানে নিয়ে যায়, আর অফিস রুমের যে সমস্ত মালামাল টেবিল চেয়ারগুলো ওনার থাকার কন্টেইনারে নিয়ে আসেন। এতে করে কি হয়, সন্ধ্যার পরে তো আর অফিস রুম চলে না, সকালবেলা গিয়ে সেই অফিস রুমে সবাই বসে, যার ফলে যেটা হয় যদি কেউ আসেও সেখানে অশরীরী কিছু, তাদের তো অসুবিধা হওয়ার কথা না। সত্যি তাই, অসুবিধা হয়নি। রাজু ভাই তার অফিস রুম হিসেবে যে কন্টেনারটা ব্যবহার করতেন সেখানে যখন শিফট হয়ে যান, ওখানে থাকা শুরু করেন, পরবর্তী দিনগুলোতে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ওনার সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা। আসলে ভয়ানক ঘটনা বলতে আমরা যেরকম বুঝি যে অনেক ভয়ানক কিছু এটা হবে সেটা হবে, আসলে যার সাথে ঘটনা ঘটে উনি বুঝতে পারেন যে উনি কি ভয়ানক একটা বিষয়ের মুখোমুখি হয়েছিলেন। আমরা ওইভাবে হয়তোবা বুঝতে অসমর্থ হই, কিন্তু যারা এটা ফেস করে তারাই বলতে পারবেন যে কি ভয়ানক পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছিলেন এবং পার করে এসেছেন। আর এমনও হয় যে হালকা ভয়ের বিষয় যেটা হয়তোবা আমরা শুনলে ওরকম ভয় লাগে না, কিন্তু ওই ধরনের ভয়ও মানুষের এমন ক্ষতি হয়, মাথার ব্রেইনের এতটাই ক্ষতি সাধিত হয় যে সারা জীবনেও সেটা আর স্বাভাবিক পর্যায়ে যায় না। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 100তম এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম ফয়সাল মাহমুদ ফাহিম। ওনার বাড়ি লক্ষ্মীপুরে। উনি বর্তমানে ওমানের সোহার সিটিতে রয়েছেন। ওনার কিন্তু বেশ কয়েকটি ঘটনা ইতোমধ্যে আমরা আমাদের রেগুলার যে এপিসোড সেটাতে প্রচার করেছি, তারপর হরর নাইট এপিসোডেও কিন্তু দুটি ঘটনা প্রচার করেছি। আর যেহেতু উনি প্রবাস জীবনে রয়েছেন, ঘটনা লিখে পাঠানো নিঃসন্দেহে অনেক কষ্টকর একটি ব্যাপার। তো একটা ঘটনা উনি পেয়েছিলেন যেটি উনার ছুটির দিনে উনি লিখে শেষ করেছিলেন। গ্রামের ঘটনা উনি পাঠাতে পছন্দ করেন, এই কারণেই গ্রামের ঘটনা ওনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করেন। তো উনি এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন উনি বেশ বয়স্ক একজন ভদ্রলোক, বয়স ওনার প্রায় 55-56 হবে। তো এই যে আমাদের ফয়সাল মাহমুদ ফাহিম ভাই, উনি যে ফ্ল্যাটে থাকেন ওই বিল্ডিং এর দ্বিতীয় ইউনিটে উনি বসবাস করেন আর কি, ওই যে মুরব্বী যার কথা বললাম আর কি আমরা। তো একদিন বিল্ডিং এর ছাদে বসে এই ফাহিম ভাই মোবাইল দেখছিলেন, তো ওই সময় ওই মুরব্বীও ছাদে আসেন। সব মানে স্বভাব সুলভ খোঁজ খবর তো নিতেই হয়, কেমন আছেন, ভালো মন্দ এগুলো। তো এ সমস্ত আলাপচারিতার একটা পর্যায়ে ফাহিম ভাই বলেন যে চাচা এত বয়স হলো, এখনো তো বিদেশে রয়েছেন, কিন্তু এই বয়সে তো অনেকেই চলে যায় দেশে গিয়ে টুকটাক ব্যবসা বাণিজ্য করে, কারণ বিদেশের কাজ তো অনেক পরিশ্রমের। ওনার এই কথাটা ওই মুরব্বী একটু অন্যভাবে নিলেন, বিষয়টা এরকম যে কথাটা শুনে ওনার মন খারাপ হলো। তো মন খারাপ যেহেতু হয়েছে, তো ফাহিম ভাই চিন্তা করলেন যে হুট করে এরকম কোনো কিছু বলা যে আপনার এত বয়স হয়েছে দেশে যান না কেন, এই সমস্ত কথায় কারো ইগোতে লাগতে পারে, এটাই স্বাভাবিক। যার ফলশ্রুতিতে ফাহিম ভাই ওনার এই কথার জন্য সরি বলেন এবং বলেন যে আপনার মন খারাপ হয়েছে বা মনে কষ্ট পেয়েছেন, আমার কথার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তখন আবার উনি বলেন যে না না বাবা, মন খারাপের বিষয় না, বিষয়টা কষ্টের। একটি মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে আমি আসলে বিদেশ চলে এসেছিলাম এবং দেশে গিয়ে আমি শান্তি পাই না, মনের মধ্যে এক অজানা ভয় কাজ করে। তখন ওই চাচা একটি ভয়ানক ঘটনা ফাহিম ভাইকে বলেন। ঘটনাটা ঘটে চাঁদপুরের হাজিপাড়ার লাহারিয়া গ্রামে। লাহারিয়া এই গ্রামটি একদম গ্রাম সাইড, একদম অজপাড়াগা গ্রাম। তো ওনারা মোট 5 ভাই 1 বোন ছিলেন। ঘটনা যেটা ঘটেছে সেটা মূলত ওনার একমাত্র বোন, তার নাম ছিল বিলকিস, তার সাথে প্রায় 35 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল, 80-এর দশকের একদম শেষ দিকে আর কি। তখন ওনার বয়স ছিল 20 বছর, মানে এই যে যিনি ঘটনা বলেছেন, আর তার নাম হচ্ছে রহমত মিয়া। রহমত মিয়ার বয়স ছিল 20 বছর, আর ওনার বোনের বয়স ছিল, মানে যিনি বিলকিস, তার বয়স ছিল 15 বছর। তো ওনার বোন বিলকিস দেখতে মাশাল্লাহ যথেষ্ট সুন্দরী ছিলেন। তো একদিন ভর দুপুরে ওনার বোন এই বিলকিস ওনাদের বাড়ি থেকে তার এক বান্ধবীর বাড়িতে গেলেন। তো ওনাদের বাড়ি থেকে এই বিলকিসের বান্ধবীর বাড়ি পায়ে হেঁটেই যাওয়া যায়, 5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা আর কি। তো ওনার বোন তার বান্ধবীদের বাড়িতে গিয়ে দেখে তার বান্ধবী অন্য কোথাও গিয়েছে, অন্য কোনো কাজে আশেপাশে গিয়েছে আর কি, বাড়ির কাজেই। তো মেয়েটা তো বাড়িতে নাই, এখন তাকে বাড়িতে না দেখে ওই ভর দুপুরে ওনার বোন আবার ওই বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে আসা শুরু করে। তো ওনাদের বাড়ি থেকে ওনার বোন যে রাস্তা দিয়ে আসবেন, এই রাস্তাটা মূলত দুটা, একটা হলো ক্ষেতের মাঝখান দিয়ে যেখান দিয়ে সচরাচর মানুষ আসা যাওয়া করে, মোটামুটি চওড়া একটা রাস্তা, আর একটা হলো করখোলা। করখোলা মানে স্থানীয় ভাষায় ওটাকে কবরস্থান বলে আর কি। তো ওইখান দিয়ে আসা যায়, ওই রাস্তাটা আবার অতটা চওড়া না। আর ওই কবরস্থানটা নিয়ে কিন্তু অনেক কথা প্রচলিত ছিল, ওই কবরস্থানটা অনেক আগের এবং পুরোপুরি পরিত্যক্ত, নতুন করে কোনো কবর ওখানে দিত না। আর ওখান দিয়ে দিনের বেলা লোকজন খুব কম আসা যাওয়া করত, আর রাতের বেলা যদি যেতই তাহলে 3-4 জন একসাথে যেত। তো এখানে একটা বিষয় হলো, ওনার বোন তার বান্ধবীর বাড়ি থেকে ওনাদের বাড়িতে আসার জন্য যদি এই করখোলার মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে এটা দিয়ে আসে তাহলে খুব দ্রুত আসতে পারবে, আর ক্ষেতের মাঝখান দিয়ে আসলে কিছুটা সময় লাগবে। খুব দ্রুত আসার জন্য এই রহমত মিয়ার বোন বিলকিস উনি ওই ভর দুপুর বেলায় ওই করখোলার মাঝখান দিয়ে আসছিলেন, যাতে খুব দ্রুত বাড়িতে যাওয়া যায়। ওনার বোন যখন করখোলার ঠিক মাঝখান বরাবর এসেছেন, হঠাৎ করে তার সামনে একটা লম্বা লোক এসে দাঁড়ায়, বেশ স্বাস্থ্য ভালো। ওই লোকটাকে উনি চেনেন না, চেহারা যে ভয়ঙ্কর বিষয়টা এরকম না। তো লোকটার দিকে তাকিয়ে ওনার বোন ওই লোকটার চেহারা বা দেহের অবয়বটা দেখলেন। হঠাৎ করে একটা মেয়ের সামনে এসে একটা পুরুষ লোক দাঁড়িয়ে গেছে, আর রাস্তাটা চওড়া না, ওখানে ওই লোকটা দাঁড়িয়ে গেছে, তার স্বাস্থ্য ভালো, তো তাকে পাশ কাটিয়ে যাওয়াটা এই বিলকিসের জন্য পসিবল ছিল না, মানে তাকে পাশ কাটিয়ে কোনো দিক দিয়ে যাওয়া যাচ্ছে না। তো বিলকিস উনি আবার বলে ওঠেন, এটা কি ধরনের ভদ্রতা, হুট করে একটা মেয়ে মানুষের সামনে এসে দাঁড়িয়ে আপনি রাস্তা আগলে রেখেছেন, রাস্তা থেকে সরে দাঁড়ান, আমি বাড়িতে যাব। এই কথা শোনার পর ওই লোকটা নাকি একটা ভয়ানক কাণ্ড করে, সেটা হলো প্রথমে তো সে মনুষ্য অবয়বে ছিল, তখন এই বিলকিস দেখেন তার পিঠের দিক থেকে দুটো ডানা বেরিয়েছে, পাখি যদি তার দুটো ডানা দুদিকে ছড়িয়ে দেয় যেমনটা হয় ঠিক ওই রকম, এবং এটা ছড়িয়ে সে বলছে, আমার পিঠে উঠে বস, তোকে নিয়ে যাব, তোর সাথে আমার কাজ আছে। তো যখনই এই জিনিসটা দেখেছে তখন এই বিলকিস কি করেছেন, উনি ওই রাস্তা থেকে অন্য সাইডে ঘুরে দিয়েছেন দৌড়, উনি প্রচন্ড ভয় পেয়েছেন, বাড়ির উঠোনে এসেই প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তো ওনার এই কাণ্ড দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে যান, এই ভর দুপুরে কি হলো, সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, চিৎকার চেঁচামেচি করছিস কেন? তখন উনি বলেন যে আমি ভয় পাইছি। তখন বাড়ির লোকজন বলে যে এই ভর দুপুরবেলা মানুষ ভয় পায় নাকি, কে ভয় দেখাবে, নিশ্চয়ই কেউ মজা করছে। তখন উনি বলেন, না মজা না, আমি ভয় পাইছি, আমি ভয়ঙ্কর কিছু একটা দেখছি। কিন্তু উনি যে ওই করখোলা বা কবরস্থানের মধ্যবর্তী রাস্তা দিয়ে আসছিলেন, ওই রাস্তার দুপাশেই তো কবর, তবে কবর তো এখন আর দেয় না, এই জন্য জঙ্গল টঙ্গল হয়ে গেছে রাস্তার দুপাশে। উনি যে ওই রাস্তা দিয়ে আসছিলেন এইটা কিন্তু বাড়ির কাউকে বলেন না, যার কারণে বাড়ির অন্যরা আসলে ভর দুপুরে উনি বাইরে বের হয়েছেন এটা নিয়ে বকাঝকা করেন, আর কেউ মজা করেছে বলে ওনাকেও বুঝতেন এবং ওনারাও চিন্তা করেন এটা। কিন্তু ওনাদের মনে একটা বিষয় খটকা লাগে যে একটা মেয়ের সাথে এই ভর দুপুর বেলা মজা করবে, এইরকম লোকজন তো আশেপাশে নাই, এরকম দুষ্টু ছেলেপেলেও তো নাই যে গ্রামের এরকম একটা উঠতি বয়সী মেয়ের সাথে এরকম মজা করবে, তাও ভর দুপুর বেলা, তাও আবার কবরস্থানের ওই রাস্তাতে। ওনাদের বিষয়টা খটকা লাগে। যাই হোক, ওইভাবে দিনটা কেটে যায়। রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে গিয়েছেন যে যার রুমে। তো ওনাদের ঘর ছিল তখন ছনের ঘর, তো ঘরের ভেতরের যে বেড়াগুলো মানে রুমের মধ্যে যে পার্টিশনগুলো সেগুলো ছিল ছনের, আর ছনের বেড়াগুলো হলো এমন যে ছোট ছোট ফাঁকা থেকে যায়, মানে যেটা দিয়ে ঘরের ভেতরের সবকিছু স্পষ্টভাবে দেখা না গেলেও মোটামুটি আন্দাজ করে নেওয়া যেতে পারে যে ওপাশে কি হচ্ছে। তো সেদিন রাতের খাবার খেয়ে সবাই যে যার রুমে ঘুমাতে চলে যায়। এই বিলকিস যিনি, উনি আর একটা রুমে ঘুমাতেন। ওনাদের সোনার ঘর হলেও ঘরগুলো বড় ছিল। তো রাত আনুমানিক 1টা কি 1.5টা বাজে, এমন সময় একটা ফিসফিস ফিসফিস আওয়াজ শুনতে পান এই বিলকিসের মা, এবং এই ফিসফিস আওয়াজে ওনার ঘুম ভেঙে যায়। শব্দটা এমন মনে হচ্ছে যে কেউ কারো চারপাশে ঘুরে ঘুরে কিছু একটা ফিসফিস করে বলছে। তো এই যে রহমত আলী যিনি বা রহমত মিয়া যিনি, ওনার মা তো প্রথমে চিন্তা করছে যে কি ব্যাপার, এই শব্দটা কোত্থেকে আসছে, নিশ্চয়ই ঘরের বাইরে থেকে আসছে। কিছুক্ষণ পর ওনার মা নিশ্চিত হলেন যে শব্দটা ঘরের বাইরে থেকে আসছে না, শব্দটা ঘরের ভেতর থেকেই আসছে। উনি আরো একটা জিনিস উপলব্ধি করেন এবং দেখতে পান, সেটা হচ্ছে ওনার যে পাশের রুমটা, সেই রুম থেকে একটা আলোক ছটা মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে। তখন উনি বিছানা থেকে ওঠেন, উঠে কি করেন, হারিকেনের আলোটা বাড়িয়ে দেন। হারিকেনের আলো কিন্তু রাতের বেলা নিভাতেন না, খুব কমিয়ে রাখতেন। তো হারিকেনের আলোটা উনি বাড়ান, কিছুটা বাড়ান, খুব বেশি বাড়ান নাই। তো ওনাদের বাড়িতে তো ওই সময় বিদ্যুৎ ছিল না। উনি পাশের রুমে যাবেন, কিন্তু যাওয়ার আগে উনি যেটা করেন সেটা হলো ওই যে বেড়ার যে সনের যে বেড়া ফাঁকা তো আছে, উনি ফাঁকার দিকে চোখটা লাগিয়ে দেন এবং দেখেন যে আসলে কি ওখানে আছেটা, কি শব্দটা কোত্থেকে আসে বা আলোটা কোথায়। তো ওনার মা ওটা দেখেন যে একটা সাদা আলো, মনে হচ্ছে একটা অবয়ব। ওই জিনিসটা এই যে বিলকিস যে খাটে শুয়ে আছে ওই খাটের চারদিক দিয়ে ঘুরছে এবং ফিসফিস ফিসফিস করে মাথা ডুলিয়ে ডুলিয়ে কি যেন পড়ছে। অনেক সময় তন্ত্রমন্ত্র আওড়ানোর সময় কেউ যেভাবে মাথা ডুলিয়ে ডুলিয়ে পড়ে ঠিক তেমন। তো ওনার মা এই দৃশ্য দেখেন, উনি চিন্তা করেন এটা তো স্বাভাবিক কিছু না, এই মুহূর্তে যদি হঠাৎ করে ওই অবয়বটার সামনে চলে যাই তাহলে ওই অবয়বটা যদি তাকে দেখে ফেলে তাহলে আরো ভয়ানক কিছু হতে পারে। উনি ওই অবস্থাতে মাথা ঠান্ডা রেখে একটা বুদ্ধি করেন, সেটা হলো উনি হারিকেনের আলোটা কমান নাই কিন্তু বেড়ার এই পাশ থেকে বলছে, বিলকিস, এই বিলকিস, কিরে মা, কোনো সমস্যা, দুঃস্বপ্ন দেখছিস নাকি, আমাকে কিছু বলতেছিস। এই কথা বলতে বলতে মানে সেই আওয়াজ দিচ্ছে, কথা বলতে বলতে, দাঁড়া তোর রুমে আমি আসতেছি, এইরকম বলতে বলতে উনি তখন হারিকেনটা নিয়ে ওই বিলকিসের রুমে ঢুকেন। ঢোকার সময় ওনার বেশ ভয় লাগছিল কিন্তু উনি ঢোকার পরে দেখতে পান ওই আলোটা আর নাই, বিলকিস ঘুমাচ্ছে। কিন্তু বিলকিসের মায়ের হাতে যে হারিকেনটা রয়েছে সেই হারিকেনের আলোটা আরো বাড়িয়ে উনি ভয়ানক একটা জিনিস দেখতে পান, সেটা হলো এই বিলকিসের যে খাট, এই খাটের চতুর্দিকে মনে হচ্ছে বৃত্তাকার কোনো কিছু একটা। তো উনি হারিকেনটা ওই জিনিসটার কাছে নিয়ে আঙ্গুল দিয়ে একটু ঘষে দেখতে পান, ছাই জাতীয় কিছু একটা দিয়ে এই খাটের চতুর্দিকে বৃত্তাকারের মতো কিছু একটা করা হয়েছে এবং এই বৃত্ত বরাবরই ওই অবয়বটা ঘুরছিল আর ফিসফিস করে মাথা ডুলিয়ে ডুলিয়ে কিছু একটা বলছিল। তখন উনি বিলকিসকে ঘুম থেকে উঠান, ওঠার পর জিজ্ঞেস করেন, এই কিরে কি সমস্যা। তখন ঘুম থেকে ওঠার পরে বিলকিস বলে, কি হলো মা, কি সমস্যা, না তো কোনো সমস্যা না, এটা আমি তো ঘুমাচ্ছিলাম। তখন এই ওনার মা বলেন যে আমি তো একটা ভয়ানক জিনিস দেখলাম। তখন বিলকিসকেও বলেন, বিলকিস বলে না আমি তো কিছু টের পাই নাই। ওনার মা কিন্তু ঘুমান নাই, সাথে সাথে অন্য ঘরে থাকা ওনার অন্য ছেলে মানে এই যে এই রহমত মিয়া যিনি তাকেও ডেকে তোলেন, উনিও কিন্তু এসে ওই যে বৃত্তাকারের মতো যে জিনিসটা ছাই দিয়ে বা ছাইয়ের মতো কিছু একটা দিয়ে করা হয়েছিল এটা কিন্তু উনি দেখেছেন। সারা রাত ওনার ঘুমাতে পারেন নাই। এই যে দিনের বেলাতে যেই ভয় উনি পেয়েছেন, এই ভয় পাওয়ার বিষয়টার সাথে ওনার সবকিছু মেলাতে লাগলেন যে তুই দিনের বেলা ভয় পেলি, রাতের বেলা এই ঘটনা, নিশ্চয়ই কোনো একটা যোগসূত্র আছে দিনের বেলা ওই ভয়ের সাথে এই ঘটনার। সত্যি করে বলতো কি কি ঘটেছিল, বিস্তারিত বল, কোনো কিছু লুকাবি না। তখন এই বিলকিস উনি সব কথা বলেন, যখনই শুনেছেন ওই কবরস্থানে বা কর খোলার ওই রাস্তা দিয়ে উনি এসেছেন এবং কি দেখে ভয় পেয়েছেন, সাথে সাথে ওনার মা তো খুব বকাঝকা শুরু করে, তুই এত রাস্তা বাদ দিয়ে ওই রাস্তা দিয়েই একটা মেয়ে মানুষ হয়ে আসতে গেলি ভর দুপুর বেলা, যেখানে পুরুষ লোকরাই দিনের বেলা খুব একটা আসা যাওয়া করে না, রাতের বেলা তিন চারজন মিলে আসা যাওয়া করে, তুই কোন আক্কেলে ওই দিক দিয়ে আসলি? তো উনি তো বকাঝকা করছেন, এখন বকাঝকা করে কি হবে, যেটা হওয়ার তো হয়েই গেছে। তখন পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন যে সকাল হলেই এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, তা না হলে বড় ধরনের বিপদ আপদ হয়ে যেতে পারে। পরের দিন সকালবেলা এই রহমত মিয়াকে ওনার মা বলেন যে যা তোর আপার জন্য বা তোর বোনের জন্য পানি নিয়ে আয়, হুজুরের কাছ থেকে পানি পরে নিয়ে আয়। তো উনি ওনার মতো করে পানি পরে নিয়ে আসেন। যদিও তো ওই দিন ঠিক দুপুর বেলা ওনার মা রান্নাঘরে রান্না করছে, ঘরের ভেতরে রয়েছে ওনার বোন, হঠাৎ করে ওনার মা রান্নাঘর থেকে ধস্তা ধস্তির আওয়াজ শুনতে পান, মনে হচ্ছে কেউ ধস্তা ধস্তি করছে। তো উনি প্রথম দিকে পাত্তা দেন নাই, কিন্তু পরে এই শব্দটা যেহেতু থামছে না, এটা দেখে উনি ঘরের মধ্যে আসেন। এসে দেখেন যে এই যে বিলকিস ঘরে ঢোকার যে দরজাটা, ওই দরজার সামনে উনি পড়ে আছেন আর কান্না করছেন, মুখে হাতে আঁচড়ের দাগ। তখন এই রহমত মিয়ার মা তার বোনকে জিজ্ঞেস করলো যে কি রে তুই এখানে পড়ে আছিস কেন, আর তোর গালে হাতে গুলো কিসের দাগ? তো ওনার মায়ের এমন প্রশ্নে বিলকিস উত্তর দেন যে তিনি তার রুমে ঘুমিয়েছিলেন, হঠাৎ করে উনি ফিল করেন, যদিও দুপুরবেলা ঘুমানোর কথা না, কিন্তু রাতের বেলা ঘুম থেকে উঠে গেছে, সারা রাত এই সমস্ত টেনশনে ঘুমাতে পারেন নাই, এই জন্য ওই দুপুরের দিকে বলতে একটা দেড়টার দিকে আর কি ওর খুব ঘুম এসেছিল, এই জন্য উনি ঘুমিয়েছিলেন। তো ওই অবস্থাতে উনি ফিল করেন যে কেউ তার পা ধরে টানছে। তো উনি চোখ খুলে দেখেন সেদিনের সেই লোকটা তাকে ধরে টেনে ঘরের বাইরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেদিনের চেহারাটা স্বাভাবিক থাকলেও আজকে তার চেহারাটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল। এদিকে টানতে টানতে ঘরের দরজা পর্যন্ত নিয়ে আসে, কিন্তু উনি চিৎকার করতে পারছিলেন না, মনে হচ্ছে যে ওনার গলা দিয়ে কোনো স্বরই বের হচ্ছে না। এসব কথা শুনে এই রহমত মিয়ার মায়ের তো চিন্তা আরো বেশি বেড়ে যায়। মূলত উনি যখনই দরজার কাছে এসেছেন তখনই নাকি ওই অভাবটা চলে গিয়েছিল। উনি চিন্তা করলেন যে এই বিষয়টা সমাধান যদি দ্রুত না করা হয় তাহলে বড় ধরনের কোনো বিপদ হবে। প্রথমত ওনারা সিদ্ধান্ত নিলেন যে আজ রাত থেকে বিলকিসকে একা রাখা যাবে না, বিলকিসের সাথে কাউকে না কাউকে ঘুমাতে হবে। তখন এই বিলকিসের সাথে ওনার মা ঘুমাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। রাতের বেলা ওনার মার সাথে বিলকিস ঘুমিয়েছেন, চিন্তা করলেন আজ রাতে আর কোনো সমস্যা হবে না। রাত আনুমানিক দুটো কি আড়াইটা, এক্সাক্ট টাইমটা বলা যায় না। তো হঠাৎ করে এই রহমত মিয়ার মায়ের ঘুম ভেঙে যায় একটা শব্দে, শব্দটা হলো গোঙানির শব্দ, মনে হচ্ছে কেউ কান্না করার চেষ্টা করছে শব্দ করে, কিন্তু কেউ তার মুখ চেপে ধরে আছে এমন টাইপের একটা শব্দ। ওনার মা তখন উঠে বসেন, হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দেখেন এই বিলকিস তার পাশে নেই। উনি তো হারিকেনের আলো আরো বাড়ান এবং চিৎকার করতে থাকেন, এই বিলকিস 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 কই? প্রথমে মনে করছেন বিলকিস হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু ওয়াশরুমে ঘরের বাইরে যে সে যাবে, গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের বাইরে হয়, কিন্তু যাওয়ার আগে সে তার মাকে ডাকবে, এরকম একটা ঘটনার প্রেক্ষাপটে কোনোভাবেই তার মাকে না ডেকে সে ঘরের বাইরে যাবে না। তো উনি কথা বলছেন ওদিকে দেখেন যে দুটো হাত দেখা যাচ্ছে, এই হাত দুটো দরজার একটা সাইড টেনে ধরে আছে, মানে দরজাটা খোলা, কিন্তু দরজা তো কাঠের দরজা, দুটো পাল্লা, তো একটা পাল্লা মনে হচ্ছে এই দশটা আঙ্গুল চেপে ধরে আছে, কিন্তু বডিটা বাইরে। ওই হাত দেখেছেন চিনতে পারেন উনি যে এটা তো বিলকিসের হাত। উনি দৌড়ে ওই দরজার পাল্লার কাছে চলে যান, গিয়ে দেখেন যে এই যে বিলকিস, সে দুই হাত ধরে দুই মানে এই পাল্লার যে একটা পাল্লা দুই হাত ধরে টেনে ধরে রেখেছে, কিন্তু তার বডিটা শূন্য উঠে গেছে, মনে হচ্ছে কেউ অপর পাশ থেকে তার দু পা ধরে টানছে, এবং এত জোরে টানছে যে বডিটা শূন্য উঠে গেছে, এবং এই বিলকিস সর্বশক্তি দিয়ে ওনার দুই হাত দিয়ে দরজার একটা পাল্লা ধরে রেখেছেন, আর একটু দেরি হলেই তাকে নিয়ে চলে যাবে। যখনই উনি এই দৃশ্য দেখেছেন তখনই রহমত মিয়ার মা দিয়েছেন একটা চিৎকার, আর চিৎকার দেওয়ার সাথে সাথে রহমত মিয়ার মা এটাও দেখেন যে একটা কালো অবয়ব দৌড়ে মনে হলো ঘরের পাশ দিয়ে চলে গেল, আর তখনই এই বিলকিস ঠাস করে মাটিতে পড়ে যান। বিলকিসের কিন্তু তখন সেন্স ছিল, কিন্তু সে শব্দ করতে পারছিল না। তখন বাড়ির অন্য সদস্যরাও চলে আসে চিৎকার চেঁচামেচিতে। এই রহমত মিয়া, তারপরে বিলকিসের মা এবং বাড়ির অন্য সদস্যরা বিলকিসকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেন। তখন ওনার বোনের হুঁশ ছিল না আর কি, যখন ওই মাটিতে পড়ে যায় আর কি। এই ঘটনার প্রায় 5 ঘন্টা পর ওনার বোনের হুঁশ আসলে তাকে যখন জিজ্ঞেস করা হয়, তখন খুব ভয়ানক একটা তথ্য দেন। বিষয়টা এমন ছিল যে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত ঘটনার প্রেক্ষাপটে। তার কাছে মনে হলো যে জিহোবার মতো কোনো কিছু একটা তার কপালে লাগছে, তার গালের এই পাশে একবার লাগছে, ওই পাশে একবার লাগছে। তো জিনিসটা একটু ভেজা, মানে জলীয় পদার্থ আছে জিনিসের সাথে, এরকমটা মনে হলো। তো উনি চোখ খোলেন, চোখ খুলে দেখতে পান যে ওনার চোখ থেকে 3-4 ইঞ্চি দূরে বড় বড় দুটো লাল চোখ ওনার মুখ বরাবর তাকিয়ে আছে। আর ওই জিনিসটা জিহোবা দেখা যাচ্ছে, ওই জিনিস ওই জিহোবাটাও বেশ লাল, এবং ওই জিহোবাটাই একবার তার কপালে একবার মুখে ওখানে এসে লাগছে। তার ফেসটা বোঝা যাচ্ছে না, শুধু তার চোখ এবং জিহোবাটা উনি দেখতে পাচ্ছেন। এই অবস্থা দেখে উনি চিৎকার করতে যাবেন, কিন্তু দেখেন যে উনি চিৎকার করতে পারছেন না। আর সেই সময় ওই জিনিসটা তার পা ধরে টানতে টানতে ওনার রুমের বাইরে নিয়ে যাচ্ছিল। তো উনি নাকি অনেক জোরে মা বা বলে মা মা বলে ডাকছিলেন, কিন্তু ওনার মুখ দিয়ে তো কোনো কথা বের হচ্ছিল না। তো এইভাবে টানতে টানতে দরজার বাইরে নিয়েও গেছে, তখন শেষবারের মতো দুই হাত দিয়ে উনি দরজাটা টেনে ধরে রেখেছিলেন। আর 1 সেকেন্ড দেরি হলেই হয়তো বা ওনার হাত ছুটে যেত। তো এমত অবস্থায় ওনার মা দেখে ফেলেছিলেন। তখন এই বিলকিস এটাও বলেন যে এই জিনিসটার চেহারা এতটা ভয়ানক, এমন ভয়ানক চেহারার কোন জিনিস কেউ যদি দেখে সেটা সহজে সহ্য করতে পারবে না। এরপরে তো ওই যে জিনিসটা ছেড়ে দেয়, উনি ঠাস করে মাটিতে পড়ে যান, এরপর উনি অজ্ঞান হয়ে যান, এরপর ওনার কিছু মনে ছিল না। এই সমস্ত কথা শুনে সবাই সিদ্ধান্ত নিলেন যে ভোর হলেই কোন একজন কবিরাজের কাছে অবশ্যই যাবেন। তো ভোর হওয়ার পর এই যে রহমত মিয়া এবং ওনার মা, এই দুজনে মিলে একটা কবিরাজের খবর পান, সেই কবিরাজের বাড়িতেও যান। তো কবিরাজের সে বাড়িতেই ছিল। কবিরাজকে বিস্তারিত সবকিছু জানানোর পর কবিরাজ বলেন যে আমাকে তো একটু সময় দিতে হবে, আমার সাথে থাকা জিনদের কাছ থেকে তথ্য নেই, দেখি ওরা কি তথ্য নিয়ে আসে, কারণ কিছু না জানলে তো এই বিষয়ে ট্রিটমেন্ট শুরু করা যাবে না। তখন ওই কবিরাজ বলেন যে আপনারা আজকে চলে যান, কালকে আসেন। কিন্তু ঘটনার ভয়াবহতাটা যখন আরো ভালোভাবে এই রহমত মিয়া এবং তার মা বিলকিসের ব্যাপার নিয়ে আরো আলোচনা করেন যে না, আপনি দ্রুত তথ্য দেন, এই বিষয়টা আর এক রাতও পার করা যাবে না, তখন বলে আচ্ছা ঠিক আছে, দিনের বেলা তো আমাকে এখন জিনদেরকে ডাকতে হবে, কিন্তু সময় লাগবে, আপনারা অপেক্ষা করেন। তো কবিরাজ তার একটা নির্দিষ্ট ঘর আছে, ওই ঘরে গিয়ে তার মতো রিচুয়াল করে তার জিনদের কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করে। এরকম 3-4 ঘন্টা চলে যাওয়ার পর ওই কবিরাজ বের হয়ে এসে বলে যে এখন ভর দুপুর বেলা জিনদেরকে ডাকা সমস্যা, তারপরে ওরা এসেছিল এবং ওরা খবর নিয়ে এসেছিল, কিন্তু যে খবরটা নিয়ে এসেছে এই খবরটা আসলে কোনো ভালো খবর না এবং পূর্ণাঙ্গ কোনো খবর না। এই খবরের সারমর্ম এটাই যে আপনার মেয়ে যে সমস্যায় পড়েছে, এই সমস্যা থেকে আসলে উদ্ধার করা সম্ভব না। ওই দিন ও ওই পরিত্যক্ত কবরের মাঝখান দিয়ে আসার সময় যে জিনিসটা সামনে এসেছে, এই জিনিসটা খুবই শক্তিশালী এবং খারাপ প্রকৃতির একটা জিন। আর ওই জিনের কাছে গিয়ে তার সাথে কথা বলে তথ্য সংগ্রহ করার মতো সাহস আবার জিনদের নাই, এবং সাধারণ জিনেরাও নাকি ওর সাথে গিয়ে কথা বলার সাহস পায় না, হুট করে কোনো একটা সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু ওর আশেপাশে থাকা জিনদের কাছ থেকে শুধু এতটুকুই তথ্য নিয়ে এসেছে যে এর সাথে কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব নয় কারো পক্ষে। সমাধান কি? সমাধানও নাই, তবে ওই জিনেরা নাকি এতটুকুই পরামর্শ দিয়েছে যে এই মেয়েটাকে খুব দ্রুততার সাথে বিয়ে দিতে হবে, বিয়ে দিলে এই ধরনের সমস্যা অনেকাংশেই কেটে যায়, এটাই নাকি বলেছে। কিন্তু কাটবেই এই বিষয়ের কোনো নিশ্চয়তা দেয়া যায় না। তো কবিরাজ বলেন যে এটাই সমাধান, এছাড়া আপাতত কোন ধরনের কোন তথ্য আপনাদেরকে দিতে পারছি না, আপনারা চলে যান। তো কবিরাজের বাড়ি থেকে এসে ওনারা তো ছেলে খুঁজতে থাকেন, এত দ্রুত একটা ভালো ছেলের সন্ধান কিভাবে পাবেন। যাই হোক, গ্রামে ওনারা আত্মীয়দের মধ্যে খোঁজ লাগান আর কি, একটা ছেলে পেয়ে যান, খুব ভালো একটা ছেলে, ভদ্র একটা ছেলে। দুই দিনের ভিতরে এই বিলকিসের সাথে তার বিয়ে হয়ে যায়। আর এই দুই দিন এই বিলকিসকে কড়া পাহারায় রাখা হয়েছিল, মানে উনি যেখানেই যান লোক সাথে যান, আর রাতের বেলা যদি ঘুমান তাহলে ওনার পাশে যিনি থাকেন উনি ঘুমান না, সারা রাত জেগে থাকেন, মানে পালাক্রমে পাহারা দেন। বিলকিস ঘুমায় কিন্তু বাড়ির অন্য সদস্যরা পালাক্রমে তাকে পাহারা দেন, যাতে এই ধরনের বিপদ আপদ না হয়। তো যথারীতি বিয়ের দিন চলে আসে, বিয়েও হয়ে যায়। বিয়ের পরে এই বিলকিস তার শ্বশুরবাড়ি চলে যায়। তো সবকিছু মনে করেছেন যে স্বাভাবিক হয়ে গেছে, এমনটাই সবাই চিন্তা ভাবনা করছেন, কিন্তু তাদের ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল ছিল। আসলে মহাবিপদের শুরু কেবল বিয়ের কয়েকদিন পর, চার থেকে পাঁচ দিন বা ছয় দিন এরকমটা সময় আর কি। বিয়ের পর তো ফিরানি বলি আমরা, ওই ফিরানিতে কিন্তু মেয়েরা বাবার বাড়িতে আসে। তো এই বিলকিস এবং তার হাজবেন্ড ওই বাড়িতে বেড়াতে এসেছে, মানে নিজের মায়ের বাড়িতে আসছে আর কি। তো নতুন জামাই আসে, খাতির যত্ন সবাই সবই করার চেষ্টা তারা করছেন যতটুকু সামর্থ্য আর কি। তো দিন গিয়ে রাত হলো, সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল। তো ওনার বোন বিলকিস এবং তার হাজবেন্ড তাদের রুমে ঘুমাতে গেল। রাতের বেলা ওনার বোনের হাজবেন্ড উনি ওয়াশরুমে যাবেন, গ্রামের ওয়াশরুম তো বাইরে। তো উনি কি করেছেন, ওয়াশরুমে যাওয়ার জন্য দরজা খুলে বাইরে যখনই বের হয়েছেন তখন তার মনে হলো কে যেন তার পিঠে ধরাম করে একটা থাপড় দিল। এই থাপড় খাওয়ার পর উনি যখন পেছন দিকে তাকিয়েছেন উনি দেখেন ওই ঘরের চারপাশে একটা মোটা কালো অজগর সাপ মনে হচ্ছে চারদিকে পেঁচিয়ে আছে। অজগর সাপ যেভাবে কোটা একটা শিকারের চারদিকে পেঁচিয়ে ধরে, মনে হচ্ছে ওই ঘরটাকে চারদিকে পেঁচিয়ে ধরে রেখেছে। ভয়ঙ্কর, ওটার মাথা চোখ দুটো লাল জল জল করছে, সাপের যে জিহ্বা ওই জিহ্বাটাও মুখ দিয়ে বারবার বের হচ্ছে আর ভিতরে ঢুকছে। চাঁদের আলোতে খুব ভালোভাবেই উনি জিনিসটা বুঝেছিলেন। আর তার পিঠে যে আঘাত লেগেছে এটা মূলত ছিল ওই সাপের লেজের আঘাত, ওই লেজ দিয়ে বাড়ি দিয়েছে। উনি সাথে সাথে চিৎকার দিয়ে ঘরে ভেতরে ঢুকে যান। ওনার চিৎকারে সবাই তো উঠে গিয়েছে, কিন্তু ততক্ষণে উনি অজ্ঞান হয়ে গেছেন। তিন ঘন্টা চেষ্টার পর ওনার জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর উনি যখন সবাইকে ঘটনা বলেন তখন আর কারো বুঝতে বাকি রইল না জিনিসটা আসলে কি ছিল। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই বিলকিসের হাজবেন্ড এতটাই ভয় পেয়েছিলেন, ওনার জ্ঞান ফেরার পরে ওনার প্রচন্ড জ্বর, এবং ওই দিনই উনি এই শ্বশুর বাড়িতেই মারা গিয়েছিলেন। নিজের বাড়ি থেকে সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে আসার পর লাশ হয়ে তিনি তার বাড়িতে যান। বিয়ের ঠিক পাঁচ কি ছয় দিনের মাথায় মাত্র পনেরো ষোলো বছর বয়সী একটি নারী বিধবা হল। এটা কি মেনে নেওয়া যায়? পুরো বাড়িতে শোকের ছায়া পড়ে যায়, এই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি বলতে বিলকিসের শ্বশুর বাড়ি। বোনের জামাইকে কবরস্থ করার পর ওনারা তো ওনাদের বাড়িতে ফেরত আসেন। ওই রাত তেমন কিছু হয় নাই, এভাবে তিন চার দিন সবকিছু স্বাভাবিক ছিল। তবে এই রহমত প্রিয়ার বোন মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ে, কারণ একে তো এই সমস্যা হচ্ছিল, এই সমস্যার প্রেক্ষাপটে তাকে বিয়ে দেয়া হলো। একটা ভালো মানুষ, সাদা মনের মানুষ, উনি এইভাবে ভয় পেয়ে বিয়ের মাত্র পাঁচ থেকে ছয় দিনের মাথায় মারা গেলেন, আর উনি হলেন বিধবা। এটা কি আসলে কোনো মেয়ে মেনে নিতে পারে, না মেনে নেওয়া সম্ভব? তো রহমত মিয়ার বোনের হাজবেন্ডের মৃত্যুর ঠিক পাঁচ দিনের যেই রাত, মানে মৃত্যুর পর আর কি, ওনার বোন একটা স্বপ্ন দেখেন। ওই অবয়বটা তার স্বপ্নে আসে, এবং স্বপ্নে এসে তার পা টেনে তাকে ঘরের বাইরে নিয়ে যেতে চাইছে, ওই ঘুমের ভেতরেই মানে বাইরে নিয়ে যেতে চাইছে, এবং বলছে যেই জিনিসটার উপর আমার চোখ পড়ে এটাকে আমি শেষ করে ছাড়ি। তোর স্বামীকে তো কি করলাম তুই দেখলি, মনে রাখিস তোকেও কিন্তু আমি এভাবেই শেষ করব, আর এভাবে শেষ করেই আমি আমার শক্তি বৃদ্ধি করব। আর এটাও মনে রাখিস তোরা মুসলিম জাতি হল আমার চিরশত্রু, এবং আমার যে সর্দার তারও চিরশত্রু। তো এই স্বপ্নটা সে দেখে, এবং দেখার পর এই যে বিলকিস, উনি চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যান। ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা চলে আসে। তখন এই বিলকিস তার স্বপ্নের কথা বলার পর সবাই সিদ্ধান্ত নিল যে কি করি কি করি, এভাবে তো একটা পরিবার শেষ হয়ে যেতে পারে না। একটা ভালো মানের কবিরাজ তো খুঁজে বের করা দরকার। পরের দিন ফরিদপুর যে জেলা, এই ফরিদপুরের কোন একটা এলাকার নাম করা একজন কবিরাজের সন্ধান ওনারা পান। এবং এই সন্ধানটা ওই প্রথমে যে কবিরাজের কাছে ওনারা গিয়েছিলেন, যে কবিরাজ তার জিনদের মাধ্যমে কিছু তথ্য এনে দিয়েছিলেন, সেই কবিরাজ দিয়েছিলেন তথ্যটা, এবং কবিরাজও সাথে গিয়েছিলেন। তো কবিরাজের সাথে এই রহমত মিয়ার আরেকজন ভাই যান। তো কবিরাজের বাড়িতে যাওয়ার পর দেখেন যে কবিরাজের বয়স প্রায় 80 বছরের উপরে হবে। তো ওনার কাছে গিয়ে সালাম দেন এবং সমস্যার কথা বলেন। তো উনি সমস্যার কথা বলার আগেই, বেশ কিছু তথ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, মূলত ওনার জিনেরা এই তথ্যগুলো ওনাকে আগেই জানিয়েছিল, যার কারণে আগেই বলে দিতে পেরেছিলেন। তো ওনারা চিন্তা করলেন, মানে রহমত মিয়ার পরিবার চিন্তা করলেন যে যেহেতু আমরা আসার সাথে সাথেই কিছু তথ্য উনি আগাম জেনেছিলেন, নিশ্চয়ই ওনার আধ্যাত্মিক ক্ষমতা আছে, যার কারণে হয়তো এই সমস্যার সমাধানটা হলেও হতে পারে। তখন উনি বলেন যে তোমরা একটু অপেক্ষা করো, আমি আরো কিছু তথ্য নেই, দেখি আরো কিছু তথ্য আমি সংগ্রহ করতে পারি কিনা। যতটুকু তথ্য বলেছি এটা সাধারণ তথ্য, কিন্তু ভিতরকার তথ্য আমি এখন নেওয়া শুরু করব। তো উনি বেশ খানিকক্ষণ পর বাইরে আসেন ওনার ঘর থেকে। সাধারণত কবিরাজদের আলাদা ঘর থাকে, যেখানে বসে বিভিন্ন সমস্যা নিয়ে তার জিনদের সাথে আলোচনা করেন, অধিকাংশ কবিরাজদের এটা থাকে আর কি। তো যাই হোক, তো উনি বেশ খানিকক্ষণ পরে এসে বললেন যে তেমন কোনো খোঁজ খবর তো পেলাম না, তবে আমার কাছে তোমাদের কোনো সমস্যার সমাধান হবে না, আমি এটা পারবো বলে মনে হয় না, কারণ আমি যাদেরকে পাঠিয়েছিলাম ওরা যেহেতু কোনো তথ্য সংগ্রহ করতে পারে নাই, তাহলে আমি কাজ করব কিভাবে? আর যাদেরকে পাঠিয়েছিলাম ওরা তথ্য সংগ্রহ করতে না পারার অর্থ হচ্ছে এখানে বড় ধরনের অশুভ শক্তির হাত রয়েছে। এটা বলে ওই কবিরাজ তো বিদায় দেন। এখন সাথে যে কবিরাজ গিয়েছেন উনি এই সমস্ত কথা শুনে খুব মনে কষ্ট পান যে এইভাবে একটা মেয়ের জীবন শেষ হয়ে যাবে, এটা তো হতে পারে না। কবিরাজ ঝুঁকি নিয়ে কিছু কাজ করার চিন্তা করেন, সেটা হলো ওই জিনকে যে কোনো মূল্যে উনি হাজির করাবেন। অন্য জিনদেরকে পাঠিয়ে যেহেতু তথ্য নিতে পারেন নাই কেউই, সুতরাং ওই জিনকেই হাজির করাবেন তিনি। যত চেষ্টাই করুক, কাজ যদি নাও হয় অন্তত জিনের মুখ থেকে কিছু তথ্য তো শুনতে পারবেন। তখন কবিরাজ কিছু জিনিস আনতে বলেন, যেমন উত্তর দিকে অবস্থিত পুকুরের পানি, দুটো সাদা কবুতর, আরো এরকম বেশ কিছু জিনিস। তো এই জিনিসগুলো তারা জোগাড় করে ফেলেন। এরপর ওনাদের বাড়িতে ঠিক মাগরিবের নামাজের পর, মানে ওনারা বাড়িতে ফেরত এসেছিলেন পরে ফরিদপুর থেকে, তো মাগরিবের নামাজের পর কবিরাজ তার আসনে বসেন। আসনে বসার 10 মিনিট পর কবিরাজ বলেন যে বিলকিসকে এখানে নিয়ে আসো। তো বিলকিস করার সামনে বসান, তখন ওই যে দুটো কবুতর, ওই কবুতর জবাই করে রক্তগুলো ওনার বনের চারপাশে দিয়ে গোল একটা বৃত্ত এঁকেছেন। এরপর উনি কিছু সুরা পড়তে থাকেন, আর উনি যেভাবে জোরে জোরে পড়ছিলেন বোঝা যাচ্ছিল এটা কোরআনের কোন সুরা হবে। প্রায় 25 থেকে 30 মিনিট হবে আনুমানিক। এতটুকু সময় পর হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল আশেপাশে, মনে হচ্ছে কোন একটা বাতাস সার্কেল আকারে ঘুরছে। মানে বাতাস যখন হয় তখন একসাথে কিন্তু অনেক গাছ নড়ে, কিন্তু এটা হচ্ছিল কি যে ওই বাতাসটা এক গাছ পার হয়ে আরেক গাছ যায়, তখন ওই গাছ নড়ে, আগের গাছ থেমে যায়, এইভাবে সার্কেল আকারে বাতাসটা ঘুরছে। একটা পর্যায়ে বাতাস থেমে যায়, হঠাৎ করে এই যে বিলকিস পুরুষ কণ্ঠে সেই কবিরাজকে বলে ওঠে, এই কবিরাজ তোর এত বড় সাহস, তুই আমাকে ডাকিস, তুই জানিস না আমি কে? আমি হলাম আঞ্জার, এই আঞ্জার জিন আমি। তোদের মতো মুসলিমরা হলো আমাদের সবচেয়ে বড় শত্রু, সব ধর্মের লোকই আমাদের শত্রু, আমরা কোনো নির্দিষ্ট ধর্ম পালন করি না, কিন্তু মুসলিমরা আমাদের বড় শত্রু হওয়ার কারণ হলো মুসলিমদের দ্বারা আমাদের ক্ষতি হয় বেশি, এই কারণে তোদেরকে মারতে পারলে আমার সর্দার খুব খুশি হয়, আর যত তোদেরকে মারব আমি আরো বেশি ক্ষমতাশালী হব। আর মেয়েদের রক্ত শুষে খেলে আমার ক্ষমতা আরো বাড়ে, আর এই যে মেয়ে বিলকিস, এর কিন্তু বেশিরভাগ রক্ত আমি ইতোমধ্যে খেয়ে শেষ করে ফেলেছি, বাকি অল্প আছে, কয়েকদিনের মধ্যে এটাও আমি খেয়ে একে মেরে ফেলব, আর তখন আমার শক্তি আরো বৃদ্ধি পাবে। আর এর মধ্যে যেই আসবে এটা থামানোর জন্য, তারও আমি রক্ত খাওয়া শুরু করব। সুতরাং কবিরাজ তুই চিন্তা কর, তুই এর মধ্যে আসবি কি আসবি না, আর বেশি ঝামেলা করলে আমার সর্দার নিজে আসবে। তখন এই পরিবারের একটা বিড়াল কুকুর মুরগিও বাঁচবে না, মানুষ তো বাঁচবেই না। সুতরাং সিদ্ধান্ত নে, আর তুই যে বৃত্ত করেছিস এই ফাঁড়া কাট আমি বেরোব। এই কথা শোনার পর ওই কবিরাজ তো ভয় পান যে সর্বনাশ, এটাকে আর বেশ কোন আটকে রাখা যাবে না। তখন উনি যে বৃত্ত করেছিলেন এর এক পাশটা উনি সরিয়ে ফেলেন, মাটির উপর করেছেন তো মাটির ওই অংশটুকু যে রক্ত পড়েছিল ওইটুকু উনি মুছে ফেলেন। এরপরে উনি খেয়াল করলেন যে এই যে বিলকিস, উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং একটা দমকা বাতাস বিলকিসকে ঝাঁকিয়ে দিয়ে মনে হলো ওই বৃত্ত থেকে বেরিয়ে গেল এবং যাওয়ার সময় ওই বাড়ির চারদিকে একটা সার্কেল আকারে ঘুরতে ঘুরতে চলে গেল। এরপর ওই কবিরাজ বলেন যে এই যে আনজার জিন, এরা তো শুরুতে বুঝতে পারি নাই, এদের জীবনের লক্ষ্যই হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা, বিশেষ করে মুসলিম মেয়েদের রক্ত শুষে খেয়ে ফেলা। এরা কোনো ধর্ম অনুসরণ করে না, এরা সব ধর্মের লোকদেরকেই মারে যখন সুযোগ পায়, কিন্তু মুসলিমরা কোরআন তেলাওয়াত করে রুকিয়া করে ওদের বেশি ক্ষতি করতে পারে, এই জন্য মুসলিমদের প্রতি এদের ক্ষোভটা খুব বেশি, আর খোদ ইবলিশ এদেরকে সহযোগিতা করে যার কারণে এরা খুব শক্তিশালী হয়ে যায়। আপনার মেয়ের আশা ছেড়ে দেন, ওকে আর বাঁচানো সম্ভব না যদি আল্লাহ হেফাজত না করেন, আল্লাহ নিজ গুণে যদি ওকে রক্ষা না করেন ফেরেশতা দিয়ে, কোনো মানুষ কোনো জিন মনে হয় না ওকে বাঁচাতে পারবে। আর একে কিছু করতে গেলে আপনিও শেষ, আপনার পরিবারও শেষ, আমিও শেষ, আমার পরিবারও শেষ, এমনকি আশেপাশের আরো মানুষও শেষ হয়ে যেতে পারে। এই জন্য এর আশা ছেড়ে দেন। কবিরাজ ওখান থেকে চলে যান। এরপরে ঠিক তিন দিন এই বিলকিস বেঁচে ছিলেন। তিন দিন পর একদম দিনের বেলা এই রহমত মিয়াদের বাড়ির পেছন দিকে উল্টো করে মাটির ভেতরে পুঁতে রাখা অবস্থায় এই বিলকিসকে পাওয়া যায়। এভাবেই ঘটনার সমাপ্তি ঘটে। এরপর ওই পরিবারের কারোর সাথে আর কোনো কিছু হয়নি। তো নিজের বোনের এই করুণ মৃত্যু উনি আসলে মেনে নিতে পারেননি, উনি মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, নিজের বোনের এরকম মৃত্যু উনি সহ্য করতে পারেন নাই মোটেও। বোনের শোকে যখন তার মাও পৃথিবী ছেড়ে চলে যায়, তখন মা বোনকে হারিয়ে একমাত্র বোন তো আদরের বোন, এদিকে মাও চলে গেল, যার কারণে উনি চিন্তা করেছিলেন যে এই দেশেই আর থাকবো না, এদেশে থাকলে বারবার মায়ের কবর বোনের কবর এগুলো দেখলে আমার শুধু কষ্টই বাড়বে। এই কারণেই মূলত উনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন, বিদেশেই দীর্ঘদিন ধরে আছেন, দেশে কম যান, মূলত কোনো মানুষের প্রতি অভিমান না, নিজের জীবনের প্রতি অভিমান নিয়ে উনি চলে এসেছিলেন, দূরে থাকেন যাতে উনি ওনার কষ্ট ভুলে থাকতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনাদের মনে একটা প্রশ্ন উদিত হতে পারে, সেটা হলো যে ওই মেয়েটা কি এমন করেছিল যার কারণে এরকম ভয়ানক একটা ঘটনার মুখোমুখি তাকে হতে হলো। এখানে কয়েকটি বিষয় আপনাদেরকে বলতে চাই। প্রথমত, হন্টেড প্লেসগুলোতে খুব জরুরি দরকার ছাড়া যাওয়া উচিত নয়, সেটা দিনের বেলা হোক রাতের বেলা হোক। যেতে হলে শরীরটা বন্ধ করে আয়াতুল কুরসি, চারকুল অথবা সূরা ইখলাস, ফালাক, নাস অথবা সূরা ফালাক এবং নাস শরীরে পরে ফু দিয়ে যেতে হবে। আর একটা ব্যাপার হলো, এমন কিছু সময় থাকে ওই সময়ে অমাবস্যা তিথি শুরু হয়, পূর্ণিমা তিথি শুরু হয়, এটা কিন্তু দিনের বেলা একটা নির্দিষ্ট সময় তিথিটা শুরু হয়। তো এই ধরনের সিচুয়েশনগুলোতে এই সমস্ত শক্তিশালী ব্ল্যাক ম্যাজিশিয়ান জিনেরা মানুষদেরকে টার্গেট করে এবং ওদের রেঞ্জের মধ্যে যদি কেউ ওই সময় চলে আসে তখন কিন্তু তাদেরকে আক্রমণ করে, আর যখন একবার আক্রমণ শুরু করে ওদের জীবনী শক্তি শেষ না করে আর যায় না, আর এগুলো করে তাদের শক্তি বৃদ্ধি করার জন্য। দেখুন, সবসময় যদি এভাবে মানুষ মরতে থাকতো জিনদের হাতে, তাহলে কি পৃথিবীতে মানুষ থাকতো না? মূলত ওই সময়ের মধ্যে এবং ওই সমস্ত জায়গা সবকিছু মিলিয়ে যদি কেউ পড়ে যায় তার আর বাঁচার সহজে উপায় থাকে না, যদি না আল্লাহ হেফাজত না করেন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসলে কোনো ঘটনা, বিশেষ করে এই ধরনের কোনো ঘটনা ভালো লেগেছে এটা বলতে আমার নিজের কাছে ভালো লাগে না। কারণ আপনারাই বলুন, এই যে বিলকিস সে মারা গেল, তার শোকে তার মা মারা গেল, নিষ্পাপ বিলকিসের হাজবেন্ড সে মারা গেল, এটা কি ভালো লাগার মতো কোনো ব্যাপার না কোনো বিষয়? ঘটনা শুনে আপনাদের হয়তো বা ভয় লাগতে পারে, এই অর্থে আমরা বলছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, কিন্তু এটা মোটেও ভালো লাগার কোনো জিনিস না, এটা কষ্ট লাগার জিনিস। কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে বলতে তো পারি না যে নিশ্চয়ই ঘটনাটি শুনে আপনাদের কষ্ট লেগেছে, সেটা শুনতে আপনাদের কাছে ভালো লাগবে না। এই জন্য বলি ঘটনাটি শুনতে আশা করি আপনাদের ভালো লেগেছে, কিন্তু এটা মোটেও ভালো লাগার জিনিস না, এটাই আমি বলতে চাই। এবং আমরা চাই না যে এই ধরনের ঘটনা মানুষের সাথে ঘটুক এবং সেই ঘটনা তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন করি। এটা এক ধরনের নির্মম রসিকতাই বলতে হবে। আমরা চাই এই ধরনের ঘটনা কারোর সাথে না ঘটুক। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর নতুন ঘটনাতে যাওয়ার আগে, এই যে বিলকিস, বিলকিসের মা, বিলকিসের নিষ্পাপ হাজবেন্ড যিনি বিনা অপরাধে মারা গিয়েছিলেন, আমরা দোয়া করি যে এই বিনা অপরাধে যারা মারা গেলেন আল্লাহ তাআলা তাদের শাহাদতের মর্যাদা দান করুক, আর যারা তাদেরকে হত্যা করেছে এই ধরনের কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে হেদায়েত দান করুক তাদের হাতে যেন আর কারো মৃত্যু না হয়, বরং তাদের হাতে যেন আরো মানুষ যেন বাঁচতে পারে, আরো মানুষের জন্য উপকার হয়, এই দোয়া করব। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি দেখতে দেখতে চলে এলাম আমাদের 100তম এপিসোডের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, আমি অনুরোধ করব এই ঘটনাটি শোনার আগে আপনারা সম্রাট বাবর এবং হুমায়ুন এই দুইজনের মধ্যে একটা কাহিনী রয়েছে, এই কাহিনীটা কি কখনো পড়েছেন? যদি না পড়ে থাকেন জাস্ট 30 সেকেন্ডে এই কাহিনীটি উইকিপিডিয়া থেকে একটু পড়ে আসবেন, আর যদি নাও পড়েন এই ঘটনাটি শেষ করে অবশ্যই একটু পড়বেন। কেন বলছি একথা, কিসের সম্পর্ক সম্রাট বাবর আর হুমায়ুনের সাথে এই ঘটনার? হ্যাঁ, একটা জায়গা সম্পর্ক রয়েছে। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন ওনার নাম শেখ বজলুর রহমান বুলবুল ভাই। উনি বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা নামক এলাকায় রয়েছেন, আর ওনার একটি ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন যেটি ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া। উনি লিখেছেন যে ওনার এই ঘটনাটি আমরা প্রচার করব কি করব না, উনি ধারণা করেছিলেন হয়তো এটা সিলেক্ট নাও আমরা করতে পারি, তবে উনি জানেন এবং আমরা যেহেতু বারবার বলেছি যে আমরা সত্য ভয়ের ঘটনা প্রচার করি এবং চেষ্টা করি, উনি সেই দৃষ্টিকোণ থেকেই ওনার এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আমরাও আনন্দিত এই ভেবে যে এই ঘটনাটি আমরা লিসেনারদের সামনে উপস্থাপন করতে পারছি। আর ঘটনাটির প্রেক্ষাপট নিশ্চয়ই আনন্দদায়ক না, খুবই কষ্টদায়ক। চলুন শুরু করি ঘটনা। তো এই বুলবুল ভাই, উনি তো বর্তমানে প্রবাস জীবনে রয়েছেন, ওনারা দুই ভাই এক বোন, তো বাবা মা সবাইকে নিয়ে ওনাদের সুখের সংসারই ছিল। কিন্তু একটা সময় ওনাদের উপর নেমে আসে এক নরক যন্ত্রণা। এই বুলবুল ভাইয়ের জন্ম কিন্তু ঢাকা শহরের কলাবাগান থানার হাতিরপুল এলাকায়। ওনার ভাই বোন যারা আছেন সকলের জন্ম এখানেই, ওনারা এখানকার স্থানীয়। ওনাদের এখানে চারতলা একটি বাড়ি রয়েছে, নিচতলা দোকান ভাড়া দেয়া, আর তিনতলা নিচতলা এবং দোতলাতে দোকান ভাড়া দেয়া, তিনতলা এবং চারতলাতে ওনারা থাকতেন। উনি 2005 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে টাইলস এবং স্যানিটারি ব্যবসা শুরু করেন। ওনাদের নিজেদের যে দোকানটি আগে ভাড়া ছিল সেই দোকানে ওনারা ব্যবসা শুরু করেন আর কি, ভালোই চলছিল আর কি ওনাদের ব্যবসা। তো ঘটনাটি শুরু হয় 2011 সালে, তখন বিজনেস করে কিছু টাকা জমিয়েছেন, এর মধ্যে ছোট বোনের বিয়েটাও বেশ ধুমধাম করে দিয়েছেন। ওনাদের বাসার পাশেই সেন্ট্রাল রোডে 2 কাঠার একটি জায়গা ওনারা পান, ওটা ওনার মায়ের খুব পছন্দ হয়। পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেন এই দোকান ভাড়া দিয়ে আর দোকানের যে অ্যাডভান্সের টাকাটা পাওয়া যাবে আর ওনাদের যে টাকা জমানো আছে আর কিছু ধার দেনা করে হলেও ওই জায়গাটি ওনারা কিনবেন। সেই মোতাবেক জায়গাটি আসলে কেনাও হয় আর ঘটনাটা শুরু হয় ওই জায়গাটি কেনার পর থেকেই। ওই জায়গাটা কেনার পর হঠাৎ করে ওনার মায়ের শরীর খারাপ হয়ে যায়, কিছু খেতে পারেন না, ঘুমাতে পারেন না, ঘুমালেই অস্থির হয়ে যান, দুঃস্বপ্ন দেখেন, শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তো ওনারা কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনো সমস্যা ধরা পড়ে না। এভাবে কেটে যায় বেশ কয়েক মাস, ওনার মায়ের শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। তো ওনার নানি সহ আত্মীয় স্বজন অনেকেই দেখতে আসেন। তো ওনার নানি তো গ্রামের মানুষ, এই বুলবুল ভাইয়ের নানা বাড়ি আবার সিরাজগঞ্জে। তো বুলবুল ভাইয়ের নানির কাছে ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগে। উনি ঠিক করেন যে ওনার মাকে কবিরাজ বা হুজুর দেখাবেন যে অন্য কোনো সমস্যা আছে কিনা, কারণ ওনারা কিন্তু স্বাভাবিকভাবেই ডাক্তার দেখাচ্ছিলেন। ওই সময় তো ওনাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা ছিল না, এই জন্য যত ভালো ভালো ডাক্তার দেখানো প্রয়োজন, যত ভালো মানের টেস্ট করা প্রয়োজন, ওনারা সেটাই করছিলেন। কিন্তু ওনার নানি যখন এসে দেখলেন এই অবস্থা এবং কিছুটা ভিন্ন চিন্তা করলেন এবং সন্দেহ করলেন ভিন্ন কিছু, তো ওনার মতো করে উনি ওই এই বাড়িতে আসার 10-15 দিন পরে সিরাজগঞ্জের যমুনা নদীর চর অঞ্চল থেকে একজন হুজুরকে নিয়ে আসেন ঢাকায় এই বুলবুল ভাইদের বাড়িতে। তো হুজুর এসে যখন একতলা দোতলা করে তিনতলা সিঁড়ি দিয়ে উঠছেন, সিঁড়ি দিয়ে ওঠার সময় কিন্তু সরাসরি কিন্তু সিঁড়িটা তিনতলাতে যায় না, ওঠার পরে একটা জায়গা একটু ফাঁকা থাকে, তারপর আরেক দিকে ঘুরে কিন্তু উঠতে হয়, তাই না? তো ওই জায়গাটাতে যখন উনি এসেছেন হঠাৎ করে উনি দাঁড়িয়ে যান। উনি ওইখানে দাঁড়িয়ে একটা দিকে তাকিয়ে থাকেন, তারপর আরেকটু উঠে দরজার বাইরে কিছু ছোট ফুলের টব ছিল, ফুল গাছের টব ছিল ওই পাশে, তো ওইগুলোর দিকে উনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এবং উনি উপস্থিত কয়েকজনকে নির্দেশ করেন যে এই টপটা, এই টপ, এই টপ, এরকম কয়েকটা স্পেসিফিক কয়েকটা টপকে দেখান যে এইগুলো আলাদা করেন। তো তো ওনার কথা মতো সেই টপগুলো আলাদা করা হয়। এরপর বলে যে এই টপগুলো ভাঙেন। সকলের চোখের সামনে ওখানে উপস্থিত এই বুলবুল ভাইয়ের খালা, ওই খালা ওই টপগুলো ভাঙেন, আর এই টবের মধ্যে যে মাটিগুলো ছিল মাটির মধ্যে দুটো তাবিজ পাওয়া যায়, একটা ছোট আর একটা বেশ বড়। তো হুজুর বলেন যে তাবিজের মধ্যে কি আছে বের করেন, কথা মতো সবকিছু বের করা হয়। ওই তাবিজের মধ্যে ছিল কাগজের নকশা করা কিছু, আর বড় তাবিজের মধ্যে ছিল কাফনের কাপড়, কিছু মাটি, আরো বেশ কিছু জিনিস। কাফনের কাপড়ের মধ্যে ছিল মানুষের ছবি আঁকা এবং আরবি ভাষায় কিছু লেখা। হুজুর কাফনের কাপড়টি হাতে নেন, কাফনের কাপড়টি দেখে হুজুরের মুখ বিবর্ণ হয়ে যায়, মনে হচ্ছে যে উনি বেশ ভয় পেয়েছেন। হুজুর বেশ কিছুক্ষণ কি যেন ভাবেন, তারপর বলেন, আপনারা অনেক দেরি করে ফেলেছেন, ওনাকে খুব খারাপভাবে কালো জাদু করা হয়েছে। আর অনেক দেরি করেছেন এই কারণে বলছি যে ওনার বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি না, এবং এটা মেডিকেল ট্রিটমেন্টও ধরা পড়বে না, কিন্তু ওনার সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আসলেই নষ্ট হয়ে গেছে। এই দেখুন, এই কাফনের কাপড়ে যে একটি মনুষ্য অবয়ব আঁকা, এই অবয়বটা ঠিক যেইখানে যেইখানে দেখতে পাচ্ছেন যে এই অবয়বটার যে পুতুলের মতো আঁকা আছে, যেখানে কাপড়গুলো নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে আপনাদের কাছে, ঠিক ওই জায়গাতে ওনার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে শরীরের ভিতরে, এইগুলো নষ্ট হয়ে গেছে বা যাওয়া শুরু করেছে, এবং এগুলো নষ্ট হয়ে উনি মারা যাবেন। তো বুলবুল ভাই খেয়াল করলেন এই পুতুলের পেটের জায়গাটার বেশ খানিকটা নষ্ট হয়ে গেছে, এবং ওনার মা কিন্তু এই কারণে কোনো কিছু খেতে পারতেন না, যতটুকু যা খেতেন সেগুলো ওনার হজম হতো না। তখন বুলবুল ভাই ওনাকে বলেন যে এখন কি করণীয়, আর কে করেছে এই জঘন্য কাজটি? তখন হুজুর বললেন, আপনাদের এমন আপনজন এই কাজটি করেছে যে আপন থেকেও আপন, সবসময় আপনাদের বাড়িতে আসা যাওয়া করে। কিন্তু এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। আমি তাবিজটা নষ্ট করে দিচ্ছি আর পানি পরে দিচ্ছি, আপনার মাকে খাওয়াবেন। এই বলে হুজুর চলে যান। হুজুরকে অনেক অনুরোধ করার পরেও হুজুর ওই ব্যক্তির নাম বলেননি যিনি এই কালো জাদুটা করেছিলেন। হুজুর চলে যাওয়ার তিন থেকে চার দিন পর ওনার আম্মার এন্ডোস্কোপি করা হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্ডোস্কোপি করানো হয়েছিল এবং খাদ্যনালীতে দেখা যায় ওনার টিউমার ধরা পড়েছে। তো ডাক্তার চিন্তা করেন যে এটা তো যে কোনো মানুষের হতেই পারে। কিন্তু এক সপ্তাহ পর যখন অপারেশন করা হয় তখন আরো একটা ভয়ঙ্কর জিনিস সকলে জানতে পারেন, ওনার নাকি মরণব্যাধি ক্যান্সার ধরা পড়েছে। এ কথা শোনার পর একটা সুন্দর সংসার যেন তাসের ঘরের মতো ভেঙে চুরে তছনছ হয়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় কিন্তু ওনার মাকে ডাক্তার দেখানো শুরু করেন। আবার ধানমন্ডির শঙ্কর এলাকায় একটা হসপিটাল আছে, ওই হসপিটালে ওনার মাকে কেমোথেরাপি দেওয়া শুরু করান। তো ওনার মার কিন্তু অনেক বড় বড় চুল ছিল, কেমোথেরাপি দেওয়ার পর সব চুল পড়ে যায়। ওনার মা খুব ভেঙে পড়েন, কারণ ওনার মাথার এই লম্বা চুলগুলো ওনার নিজেরও খুব পছন্দের ছিল। যখন উনি নিজের চোখে দেখলেন যে ওনার মাথার সব চুল পড়ে যাচ্ছে, আয়নাতে ওনার নিজের মাথার এই অবস্থা দেখে উনি আরো মুষড়ে পড়েন। এর মাঝে সংসারে বড় ছেলে তো বুলবুল ভাই, এখন ওনার মা যখন বুঝতে পারলেন যে ওনার আর বেশি দিন হায়াত নেই, এই কারণে উনি এই বুলবুল ভাইকে বললেন যে বাবা তুমি তাড়াতাড়ি বিয়ে করো, আমি অন্তত ছেলের বউটা দেখে চাই। তখন খুব অল্প সময়ের মধ্যে মেয়ে দেখে মায়ের ইচ্ছা অনুযায়ী বুলবুল ভাই বিয়ে করেন। এরপর শুরু হয় আরো একটি ঘটনা, এই ঘটনাটি মর্মান্তিক। হঠাৎ করে ওনার বিয়ের তিন দিনের মাথায় ওনার মায়ের শরীর খুবই খারাপ হয়ে যায়। এতটাই খারাপ হয় রাত একটার দিকে ওনার মাকে জরুরি ভিত্তিতে হসপিটালে নেওয়া হয়। ওনার মাকে দেখে ডাক্তার বলেন যে তাদের নাকি আর কিছুই করার নেই, আল্লাহকে ডাকেন, যে কোনো সময় উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। তখন বুলবুল ভাইয়ের একটা কথা মনে পড়ে যে সম্রাট হুমায়ুন তার সন্তান বাবরের জন্য সেজদায় পড়ে দোয়া করেছিলেন এবং তার হায়াত থেকে হায়াত নিয়ে যেন তার সন্তানকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ঠিক ওই চিন্তা থেকে সেজদায় পড়ে আল্লাহর কাছে এই বুলবুল ভাই কান্নাকাটি করতে থাকেন যেন তার হায়াত থেকে পাঁচ বছর নিয়ে ওনার আম্মাকে অন্তত আল্লাহ যেন এক বছর বাঁচিয়ে রাখেন। কিন্তু আল্লাহ আসলেই দোয়া কবুল করেছেন কিনা বা কতটুকু কবুল করেছেন এই বিষয়টি আমরা কেউ বলতে পারবো না, তবে আল্লাহ কিছুটা হলেও দোয়া কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কার বেঁচে থাকা কতটুকু জরুরি। বুলবুল ভাইয়ের সামনে একটা পুরো জীবন পড়ে আছে, এই জন্যই হয়তোবা আল্লাহ মাত্র ৪০ দিন ওনার মাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা জানি না আল্লাহ ওনার হায়াত থেকে ঠিক কতদিন কেটে নিয়েছেন। ওনার মা এই দোয়া করার পর ৪০ দিন জীবিত ছিলেন। তবে অদ্ভুত ব্যাপার হলো, উনি যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন, দোয়া করতে করতে একটা সময় হঠাৎ করে ওনার হৃদয়ের মধ্যে একটা শীতলতা অনুভব করেন, হৃদয়টা যেন ঠান্ডা হয়ে যায়। তখনই উনি ভেতর থেকে অনুভব করেন আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। এরপর ওনার মা সত্যি ৪০ দিন বেঁচে ছিলেন, অথচ ডাক্তার বলে দিয়েছিলেন যে কোনো মুহূর্তে উনি মারা যাবেন। ওনার এত অবস্থা খারাপ ছিল, কোনোভাবে ৪০ দিন বেঁচে থাকার মতো অবস্থা ওনার মায়ের ছিল না। বুলবুল ভাই আমাদেরকে জানিয়েছেন যে এই দোয়া শুধু উনি এবং আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, আর এই ঘটনা প্রচারিত হলে অনেকেই জানবেন। প্রিয় লিসেনার্স, আমরা এই ঘটনা প্রচার করলাম। আমি এই ঘটনা রেকর্ড করার আগে বুলবুল ভাইয়ের সাথে অনেকক্ষণ ফোনে কথা বলেছি, বিভিন্ন বিষয় জানতে চাইলাম। উনি স্বাভাবিকভাবে উত্তর দিলেন, ওনার বাড়ি ঠিক যেখানে সেই জায়গাটাও আমি চিনি, যেহেতু আমার বাসা বাংলা মোটরেই, যার কারণে ওই জায়গার আশপাশটা আমার খুব ভালো করে চেনা আছে। ওনার মা মারা যাওয়ার পর সংসারটা নরকে পরিণত হয়। ঢাকা শহরে দুটো বাড়ি থাকার পরেও আজ উনি প্রবাসী, স্ত্রী সন্তান রেখে দূর প্রবাসে দিন রাত শুধু কষ্ট করছেন, শুধু তার পরিবারকে ভালো রাখার জন্য। তারপরও উনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তোবা এর মধ্যেই আল্লাহ তাআলা ওনার জন্য ভালো কিছু রেখেছেন। ওনার মেয়ে বর্তমানে মাদ্রাসার কিতাব বিভাগে লেখাপড়া করেন, আমাদের কাছে তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। প্রিয় লিসেনার্স, আমি এই ঘটনার শুরুতে কেন সম্রাট হুমায়ুন এবং বাবরের প্রসঙ্গটা তুলেছিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রিয় লিসেনার্স, নিজের হায়াত থেকে আরেকজনকে কিছু অংশ দিয়ে দেওয়ার নজির কিন্তু ইসলামের ইতিহাসে বিভিন্ন সময় আমরা দেখতে পারি এবং এটা ঐতিহাসিক একটি সত্য ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি যখন বুলবুল ভাইয়ের সাথে কথা বলি তখন আমি ওনাকে বলছিলাম যে আপনি যে এই দোয়াটা করলেন এর পরিণতিটা কি আপনি জানতেন বা আপনি জানেন এখনো? তখন উনি বললেন হ্যাঁ, এর পরিণতি আমি জানি। এরপর উনি বললেন যে পিতামাতার জন্য তো নিজের জীবনটাও দিয়ে দেয়া যায়, আমি তো শুধু বলেছি আমার হায়াত থেকে পাঁচ বছর কেটে নিয়ে আমার মাকে যেন আল্লাহ এক বছর বাঁচিয়ে রাখেন। প্রিয় লিসেনার্স, আসলে এমন সন্তান যেন প্রত্যেকটা ঘরে থাকে আমি এতটুকুই দোয়া করব। উনি প্রবাস জীবনে অনেক কষ্টে জীবনযাপন করছেন, ওনার জন্য শুভকামনা রইল। প্রিয় লিসেনার্স, যারা এত কষ্ট করে সারাদিন পরিশ্রম করেন এরপরও আফনান দ্য হোল ওয়ার্ল্ড শোনেন, আপনারা কষ্ট করে ঘটনা পাঠিয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। এজন্য 100তম এপিসোডটি আমরা আপনাদের ঘটনা দিয়ে সাজিয়েছি এবং পুরো এপিসোডটি আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে উৎসর্গ করেছি। প্রিয় লিসেনার্স, আজকের এই যে এপিসোডটি আর যে ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম কতটুকু ভয়ের হয়েছে আমি বলতে পারবো না, এটা আপনারা বলবেন। আর সব সময় ভয় দেয়াটা আমার কাছে মুখ্য বিষয় নয়, কারণ আমাদের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের কাছে একটা দায়বদ্ধতা রয়েছে। আমরা যদি শুধু ভয়ের ঘটনা দিয়ে আপনাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করি তাহলে তো এরকম অনেক মনোরঞ্জন করার মতো ইউটিউব চ্যানেল লক্ষ লক্ষ রয়েছে পৃথিবীতে, তাহলে কেন আফটার দ্য হোল ওয়ার্ল্ড সবাই শুনবেন? আফটার দ্য হোল ওয়ার্ল্ড অন্যান্য চ্যানেল থেকে এই কারণে ব্যতিক্রম বলে আমি মনে করি, যে জায়গাটা আমি ধরে রাখার চেষ্টা করছি, কতদিন পারবো আমি জানি না, আপনারা দোয়া করবেন যেন আমি সেটা পারি। সেটা হলো যে ঘটনা ভয়ের হোক বা ভয়ের না হোক, আমরা আমাদের এপিসোডের মাধ্যম দিয়ে বা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে যেন ভালো কোনো মেসেজ প্রতিনিয়ত দিয়ে যেতে পারি, যাতে আমি মারা গেলেও সদগায় জারিয়া হিসাবে এই জিনিসটা আমি পেতে পারি। যত মানুষ শুনবেন, ভালো এলেম যদি মানুষের কাছে পৌঁছে যায় তার থেকে আরো অনেকের কাছে পৌঁছাবে, এই ভালো এলেমটা কিন্তু সদগায় জারিয়া হিসেবে থেকে যায়। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এবারের এপিসোডটি ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার কিন্তু আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, এই ভিডিওতেই রাখা আছে, সেখানে গিয়ে আপনারা ওই চ্যানেলেও সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে মূলত আমি ট্রাভেলিং, ব্লগিং, বিভিন্ন সমসাময়িক আন্তর্জাতিক বা বাংলাদেশ বিষয়ক বিভিন্ন টপিকগুলো রয়েছে বা আমার ব্যক্তিগত উপলব্ধি, সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করি। আপনারা যদি চান সেখানেও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে পারেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তার লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফটার দ্য হোল ওয়ার্ল্ড @gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHOWRWORLD আফটার দ্য হোল ওয়ার্ল্ড @gmail.com। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান্দ হরর ওয়ার্ল্ড নামে, এই দুটো লিঙ্কও কিন্তু আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের গ্রুপে পোস্ট করে, কমেন্ট করে এবং আমাদের পেজে কমেন্ট করেও কিন্তু জানাতে পারবেন। চলিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে শনিবার হরর নাইট এপিসোডের আরও একটি আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি, সেটা শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।